This track was downloaded from FusionBD.com.
অন্ধকারের গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার 12 এপ্রিল 2014, বাংলা 29 চৈত্র 1420। আপনারা শুনছেন ঢাকা FM। আর প্রথমেই জানিয়ে রাখি আমাদের SMS করার নিয়মটা, মোবাইলে মেসেজ ফোনে গিয়ে আপনার নাম লিখবেন, স্পেস দিয়ে লোকেশন, তারপর আজকে আমাদের যে বিষয়। এখনো অনেকে হয়তো জানেন না, যারা ফেসবুকে গিয়েছেন তারা দেখে ফেলেছেন। আমি বলছি আপনার SMS যে কথাগুলো রয়েছে যা বলতে চান তা লিখে পাঠিয়ে দিবেন 16260 নম্বরে। এবং আমাদের এই প্রোগ্রাম নিয়ে অবশ্যই আপনাদের মতামতগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এবং আমরা গত সপ্তাহ অনেক SMS পেয়েছি, ফেসবুকে অনেক লাইক পেয়েছি, অনেক কমেন্টস পেয়েছি, এবং আপনাদের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যাব। এবং অনেক কঠিন প্রোগ্রাম এবং অনেক পরিশ্রম সাধ্য একটা বিষয়, এবং এর জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর ফেসবুকে আমরা রয়েছি www.facebook.com/ঢাকা FM 90.4। আর যে কোনো প্রান্ত থেকে লাইভ শুনতে ক্লিক করুন www.ঢাকা FM 90.4.com। এবং অন্ধকারের গল্পে আমরা এমন কিছু বিষয় সিলেক্ট করি, গতবার আপনারা শুনেছিলেন একজন অজ্ঞান পার্টির দলনেতার কথা, আজকে আমরা যার কথা শুনব, আমার অনেকক্ষণ ধরেই গা শিউরে উঠছে এবং আপনাদেরও এরকম একটা ভাব হবে। আমরা শুনেছি যে জন্তু জানোয়াররা একে অন্যকে খেয়ে ফেলে তাদের সার্ভাইভ করার জন্য, কিন্তু কখনো কি আপনি এরকম শুনেছেন যে একজন মানুষ একজন মানুষের কলিজা খায়, মাংস চিবিয়ে খায়? আমরা ফেসবুকে হয়তো দেখেছি অনেক ছবি দেশের বাইরে, কিংবা ইউটিউবেও কিন্তু আমরা এমন কিছু দেখেছি, কিন্তু আমাদের বাংলাদেশেই কিন্তু এমন একজন ছিল যে কিনা মানুষের মাংস চিবিয়ে খেত, এবং যাকে দেখলে আপনি চিন্তা করতে পারবেন না যে নর্মাল একজন মানুষ। এরপর থেকে মনে হচ্ছে যে আমাদের আশেপাশেও কত মানুষ রয়েছে, আমরা জানি না এরকম কেউ আছে কিনা। আর এবং ফেসবুকে আপনারা গেলে আমাদের সেই পেজটা দেখতে পাবেন, আমাদের পোস্ট দেওয়া হয়েছে এবং সেখানে সেই নরখাদক যে রয়েছে তার ছবি রয়েছে, এবং আপনারা অবশ্যই সেখানে গিয়ে তা দেখবেন এবং আপনি সেখানে লাইক দিতে পারেন, এবং আপনার কোনো কমেন্টস থাকলে সবকিছু লিখবেন। আবারও বলছি facebook.com/ঢাকা FM 90.4, যারা শুনছেন ফেসবুকে গিয়ে সেই নরখাদকের ছবি দেখতে পাবেন এবং সেখানে লাইক দিতে পারেন এবং কমেন্টস করতে পারেন। এবং এই ধরনের একটা গান শিহরণ করা গল্প আমরা আজকে শুনব। আর তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের যে প্রতিবেদক ছিল তারেক আহমেদ, তার একটা প্রতিবেদন এই নরখাদককে নিয়ে, আমরা তা শুনে ফিরে আসছি। আর আপনাদের আবারও বলছি যে SMS করতে থাকুন, মোবাইলে মেসেজ শুনে গিয়ে আপনার নাম লিখুন, স্পেস দিয়ে লোকেশন, তারপর যা বলতে চান তা লিখে পাঠিয়ে দিন 16260 নম্বরে। আর ফেসবুকে রয়েছে facebook.com/ঢাকা FM 90.4, এবং আপনাদের লাইক এবং কমেন্টসগুলো আমাদের এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করবে, এবং আমরা আপনাদের প্রতিটা কমেন্টস কিন্তু অফ ইয়ারে কিংবা এখনও সবকিছু পড়ব। যাক, আমরা চলে যাচ্ছি আমাদের যে প্রতিবেদক ছিল তারেক আহমেদের একটা প্রতিবেদন এই নরখাদককে নিয়ে।
ছোটবেলায় মানুষ খেকো রাক্ষসের গল্প শোনেননি কিংবা পড়েননি, এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। আর আফ্রিকার জঙ্গলে বাস করা সেই বিখ্যাত মানুষ খেকো গাছের গল্প কারো অজানা নয়। গল্প উপন্যাসের বাইরে মানুষ খেকো কুমির কিংবা বাঘের প্রতিবেদন প্রায় চোখে পড়ে পত্রিকার পাতায়। তবে মানুষ মানুষের মাংস কিংবা কলিজা খায় এমন ভয়ঙ্কর মানুষের যে খোদ বাংলাদেশেই আছে সে খবর বেরোয় 1975 সালে। 3 এপ্রিল 1975 সালে দৈনিক বাংলা পত্রিকা সর্বপ্রথম এই খবরটি দেয়। সেদিন এই খবরটি বেরোনোর পর পত্রিকাটি 5 বার ছাপতে হয়েছিল, পত্রিকার ভাষায় যাকে বলে পঞ্চম সংস্করণ। তৎকালীন এমন একটি পত্রিকার 5 বার ছাপানোর বিষয়টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে হয়তোবা স্থান করে নিতে পারত। গিনেস বুকে পত্রিকা ছাপানোর এই বিষয়টি স্থান করে না নিলেও খলিলুল্লাহ নামক ব্যক্তির মানুষের কলিজা খাওয়ার খবরটি ঠিকই দেশবাসীকে শিহরিত করেছিল কয়েক মুহূর্তের জন্য। মানুষ মানুষের মাংস খেতে পারে তা হয়তো অনেকেরই অজানা ছিল, কিন্তু দৈনিক বাংলা সেই সংবাদটি দেশবাসীকে অন্য এক খবরের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। 1975 থেকে 2014, সময়ের তফাৎটা প্রায় 40 বছর হলেও খবরটি আজও সমানতালে মানুষের মাঝে শিহরণ তোলে। এ সম্পর্কে সরজমিনে খোঁজ নিতে প্রথমে গিয়েছিলাম আজিমপুর কবরস্থানে। খলিলুল্লাহ নরখাদক থেকে ভালো হওয়ার পর যে জায়গায় বসে ভিক্ষা বৃত্তি করত। আজিমপুর কবরস্থানে দেখা মিলল এই কবরস্থানেরই যিনি মৃত মানুষের গোসলে সাহায্য করেন কিংবা কবরের মাটি খোলেন, শাটদ্দু মোহাম্মদ জালাল, যার সঙ্গে খলিলুল্লাহর অন্তরঙ্গ ছিল। খলিলুল্লাহ সম্পর্কে তিনি বলেন,
খলিলকে মানে আমরা পেপারে পড়ছি, মানে খলিল মাংস খেত মানুষের, কিন্তু আমি তো মাংস খেতে দেখি নাই। আমি এখানে আসছি, আসার পরে খলিলকে দেখতাম সে ভিক্ষা করত। এখানে আমি পরে 24 বছর হবে খলিলকে দেখেছি, কিন্তু সে ভিক্ষা করে, মানে ওই অ্যাবনর্মাল হয়ে গেছে। তার চেহারা এই গোল ছিল, চোখ দুটো গরুর মতো বড় ছিল, পাহাড়ের মতো উঁচা লম্বা ছিল খুব। তো মানুষের কাছে হাত পেতে খেত, কিন্তু আমি ওকে দেখছি কিন্তু কলিয়া খেতে দেখি নেই। শুনছি পেপারে পত্রিকায় মেডিকেল থেকে মানুষের কলিয়া খেত। আমি খলিলকে দেখতাম ওই গেটের বাইরে থাকতো, ভিক্ষা করত। খলিল ভিক্ষা করত গেটের বাইরে, ওই ভিক্ষা করত মানুষের কাছে। হ্যাঁ, হাত পেতে পয়সা নিতাম, অ্যাড নর্মাল ছিল। আমি ওকে গেটের বাইরে দেখছি, মানে ও অ্যাড নর্মাল কিরকম একটু ওই পাগল কিসমের মানুষের কাছে হাত পেতে পয়সা চাইত, একটু পাগল কিসমের ছিল, পাগলের মতো ভূমিকা করতো মানুষের কাছে হাত পেতে পয়সা চাইত। মানুষ যদি জিজ্ঞেস করতো, এই খলিল তুই খলিজা খাইছস, হ্যাঁ খাইছি, তোরটাও খেয়ে ফেলবো, মানে এই ধরনের কথাবার্তা বলতো। মানুষে অনেক সময় ভয় পেত কথা বললে। আমি কখন ওই ওকে দেখিনি এই কবরস্থান থেকে কিংবা মেডিকেল থেকে কলিয়া খেতে। আমি ওকে গেটের বাইরে দেখছি ভিক্ষা করার জন্য। খলিলের ওয়াইফ ওই খলিলের সাথে ভিক্ষা করতো, ওর হলো দুই ছেলে এক মেয়ে। ওই ওয়াইফের সঙ্গে সারাদিন ভিক্ষা করে সন্ধ্যার সময় বাসা চলে যেত। ওর বাসা হলো কামরিঙ্গি চড়ে, বাসা কোথায় আমি বলতে পারবো না। বসতো না সারাদিন, ওই হাঁটা খোঁজার মধ্যে থাকতো, এক জায়গায় বসতো। এই কবরস্থানে গেটে শুক্রবার দিন বেশিরভাগ থাকতো, আর এমনি ওই সারাদিন ওই কবরস্থানে গেটের আশেপাশে ভিক্ষা করতো, ওই সন্ধ্যার পরে বাসায় চলে গেত। অনেকজন বলতো, ওই যে খলিল, ওই দেখো ওই যে খলিল কলিজায় খাতো, দেখছস এই মানুষের কিন্তু কলিজায় খাতো, মানে অনেক সময় মানুষের টিটকারি করতো ওকে দেখে। আবার অনেকজন বলতো কলিজা খেয়েছে কিনা না খেয়েছে এটা তো জানি না, খামা খাওয়া যাতে একজন মানুষকে টিটকারি মেরে লাভ নেই। এমনি কথাবার্তা বলতাম, কি রে খলিল কেমন, ভালো আছি ভাই, বাস এটুকুই বলতো, আর কিছু বলতো না। খলিলের ওয়াইফের সঙ্গে কথা বলতাম, ভাই এখন আমার স্বামী এই অবস্থা, হ্যাঁ ওকে নিয়ে আমার তো ভিক্ষা করে খেয়ে চলতে হবে। হ্যাঁ, ওয়াইফও খুব ভালো, ছেলে মেয়েগুলো খুব ভালো, ছোট ছোট ছিল। খলিল ওই কবরস্থানে গেটের সামনে ভিক্ষা করতো, তখন এই এখানকার লোকজনরা অ্যাবনর্মাল দেখে ওই ওর ওয়াইফকে বিয়ে করায় দেয়। তখন ওই ওর ওয়াইফ ওকে নিয়ে চিন্তা করে, আমি যখন পাগল মানুষ একজনকে বিয়ে করেছি, ওকে নিয়েই আমি লাইফটা কাটাবো। এখানে ভিক্ষা করছে, মানে কে করলো এত তো বলতে পারবো না। খলিলের ওয়াইফও এখানে ভিক্ষা করতো, কোথা থেকে আসছে না আসছে ওইটা ওরা থাকে গেটের বাইরে ফকির, এত আমাদের কিছু জিজ্ঞেস করার দরকার প্রয়োজন পড়ে না।
কবরস্থানেই দেখা মিলল সেখানকার ইমাম হাফিজুল ইসলামের সঙ্গে, যিনি খলিলুল্লাহকে স্বচক্ষে না দেখলেও লোকে মুখে তার কথা শুনেছেন। তার অভিমত, খলিলুল্লাহ কখনোই নরখাদক ছিলেন না।
শোনা কথা, এই নরখাদক সম্বন্ধে তেমন আমার তাকে দেখিও নাই, আর তার সাথে আমার সাক্ষাৎ হয়নি, আমি আসার আগেই সে মারা গেছে। কিন্তু যেই কথাটা তার উপর একটা অপবাদ দেওয়া হয়েছিল, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তার কারণ সে এখানকার কাজ করতো, কাজ করতো মানে লাশ দাফন করতো, ওই কবর ছাটা, কবরে পানি টানি দেওয়া, এখানে কাজ করতো আর কিছু, বাস এখানে হিসেবে। তা এই খলিল মিয়া আমাদের স্টাফ ছিল না, কিন্তু সে এখানে কাজ করতো, বাহিরের লোক হিসেবে কাজ করতো। তো তার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্রমূলক, আমি যেটুকু শুনছি আইসা এখানে, যে এটা ষড়যন্ত্রমূলক, তার বিরুদ্ধে একটা অপবাদ দেওয়া হয়েছিল। লাস্ট বয়সে সে এই শোকে, মানে এই অপবাদটা দেওয়ার কারণে এখানে সে এই গেটে কবরস্থান গেটে ভিক্ষাও করে গেছেন। কিন্তু এই একটা অপবাদ দেওয়া হয়েছিল তার উপর, আমি যেটুকু শুনছি, শোনা কথা যে এটা অপবাদ, এটা সঠিক না, সম্পূর্ণ মিথ্যা। কারণ কিভাবে হয় একটা মানুষ মানুষের কলিজা খায়, এটা বিবিকে আমার বিবিকে বাধাদেরকে যে এরকম হতে পারে না, মানুষ হিসেবে হতে পারে না। হিংস্র জন্তু হলে সম্ভব, শিয়াল শৃগাল কুকুর হলে সম্ভব, কিন্তু মানুষ মানুষের কলিজা খাবে
কেন, মানে কেন তার বিরুদ্ধে অপবাদ দেওয়া?
আচ্ছা ভাই শোনেন, আমি আমরা আপনারা একসাথে চলি, দেখা যাবে কি শত্রুতামীমূলক, আপনি আমার পিছনে আমাকে গায়েল করার জন্য যেইভাবে হোক একটা পদ্ধতি আটবে নেই গায়েল করার জন্য, শত্রুতামি হলে যেটা করে আর কি। আজকাল তো মানুষ মানুষের শত্রু, বুঝলেন, মানুষ দেখা যায় বন্ধু, কিন্তু দেখা যায় গায়ল করার জন্য খুবই হয়। আপনি একটু উঠে যেতেছেন, আপনি একটু তা আপনার অবস্থা ভালো হচ্ছে, আমি আপনার সহকর্মী বা আপনার ভাই, আমি এটা পছন্দ করতেছি না যে সে আমার উপর উঠে যাবে, তাকে কিভাবে গায়ল করা যায় সে চেষ্টাই করে।
কি ধরনের মানসিক সমস্যা হয়েছে?
মানুষের সমস্যা তেমন হয় নাই, মানে তাকে তার অবস্থার অবনতি হয়েছে আর কি, সে গরিব হয়ে গেছে, মানুষ তাকে ঘৃণা করতো দেখলে, এই করতো তা এই কথার উপর যে এই লোকটা এরকম করছে, মানুষের সব ইন্ডিকেট করে দেখাইতো যে হ্যাঁ এই সেই খলিল। কেউ বলতে পারবে না এখানে আজিমপুর যারা তাদের সাথে ছিল, সাথে সহকর্মীরা, তাদেরকে আমি নিজে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করছি যে এরকম একটা কথা শুনছি কিনি সঠিক কো না, খলিল এরকম লোক না। ওই আমার কি রেসিটির বর্ষবর্তী হয়ে আর কি, আমার একটা উৎসাহ ছিল যে এটা তার সম্বন্ধে একটু জানি, ওইটাই যতটুকু শুনছি শোনা কথা।
কথায় আছে শোনা কথায় কান দিতে নেই, তাই এবার খোঁজ শুরু করলাম খলিলুল্লাহ যে বাসায় থাকেন। খুঁজতে খুঁজতে এক সময় তার বাড়ির খোঁজ পাওয়া গেল। বাসায় যেতেই দেখা মিলল খলিলুল্লাহর এক প্রতিবেশীকে, যিনি খলিলুল্লাহকে স্বচক্ষে দেখেছেন। কেমন ছিলেন খলিলুল্লাহ? প্রশ্ন করতে মাহবুব জানালেন,
খলিলকে আমি দেখছি 10-12 বছর আগে আমি দেখতাম উনাকে, আমি যখন আসতাম কবরস্থানে তখন আমার বয়স ছিল কত, এই 25-26, এই বয়স আমি আজ দেখছি উনাকে। এটা হলো গিয়া 1910 বছর হলেও 1994-95-97-98 মধ্যে আসবে। আমি ওনাকে দেখছি, আমি যখন আসতাম কবরস্থানে তখন ওনাকে দেখতে পাইতাম যে উনি গেটের দিকে খাড়ায় থাকতো, হাতে টাকা পয়সা ছিল ওনার, ওনাকে যে দেখতো উনি টাকা দিত, সালাম দিত। হ্যাঁ, আমি যখন আসতাম তখন ওনাকে দেখতাম যে উনি খুব খুব মানে ভয়, আমার ভয় লাগতো মানুষের চলাচল দেখে, আমিও নিজে ভয় পাইতাম ওনাকে দেখে, কে ওনার নামটা যে খলিল কলিজা খায়। আমি একদিনকে যখন রাস্তা দিয়ে যেতেছিলাম তো ওনাকে যখন দেখতে পেলাম আমার চোখ দিয়ে, আমি নিজে ভয় পাই গেলাম, নিজে ভয় পাই। আমি এক জায়গায় যাই, আমি বাবা রে বাবা, আমি থুতু থুতু আমার নিজের বুকের মধ্যে, আমি নিজে চোখ দিতে, হ্যাঁ হ্যাঁ খলিজা খাওকা বাবা, ওর দেখলেই তো ভয় করে আমার। তো ওনার দেখতাম আমি এদিকে খাড়া, কত ছেলে পেলের সঙ্গে ওই চিমচিম মারতো, কান্দায় দিত, ওর টাকা নিত, ওরা দেখলেই টাকা দিত, আর সুরতটা দেখলেই মানে ওরতে বাবা রে বাবা টাকা দিয়ে পা যেত গা। লেকিন উনি যে ছিল খুব ভয়ঙ্কর মতন লাগতো, আরে মোচ বড় বড়, লম্বা দেহ, বডিটা একদম পুরো বন মানুষের মতন। লেকিন ওরা দেখলে আর নাখুনগুলো, হাতের নাখুনগুলো বড় বড়, পায়ের নখগুলো বড় বড়, ওরা দেখলে মানে আমি শুনা প্রথম বাবা রে বাবা বারো এসতে পাইছা। কে যখন শুনি যে কলিজা খায়, আরে বাবা রে বাবা, আমি ভাবতাম যে আমারও মনে কলিজা কোন দিনকে ধরে পাবে, এই করে আমি ভয় পাইতাম। এই দেখলাম উনাকে চোখের দিকে, আর বেশি কিছু বলতে পারব না, আরো অনেক মানুষ বলতে পারবে উনার। যখন রিস্কালারা যেত, হ্যাঁ আর একটা কথা, যে রিস্কালারা যারা যেত ব্যাঙ্গারি আলার আসতো তখন কলিজে খাওগা খোলে লোল্লা, তখন উনি এমনি আর দায়িত্ব, কত মানুষ আসতো টাকা দিত উনাকে, উনি টাকা নিত, টাকাগুলো ভাস খোলা সব হাতে ব্যান্ডিল থাকতো না হাতে, উনাকে যেই দেখতো টাকা দিত, উনাকে এই সম্মানটা দিত। উনি মানে খুব অন্য অন্য লাইনে ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি, উনি খালি নামই শুনেছি উনার, খলিল খলিল খলিল, মা বাবার মুখের থেকে আমরা নাম শুনেছি, হাকিকাতায় উনাকে পাইলাম যে বাবা এর নাম কলিজা খোকা, বাবা খুব ভয় করে আমার। উনাকে যখন আমি দেখতে পাতাম অনেক রাস্তাঘাটে উনি যেতেছে, এবং গেটে মধ্যে এনে উনি ওই মহিলাদের সঙ্গে কথা বলতো, ওনার বউ কয়টা কি এটা আমি বলতে পারবো না, কিন্তু অনেক মহিলার সঙ্গে উনি কথা বলতো, ওই পোলা পানিকে চিমটি দিত, ওনার জায়গার মধ্যে বসলে উনি চিমটি দিত, ম্যাও কইতো, এভাবে একটা শব্দ দিত, আমি ভয় পাইতাম, খালি উনাকেই দেখতাম আমি, আমি কবরস্থান জেলেও উনাকে দেখতাম আমি, খালি উনার এই ভয়। পোশাক এই লুঙ্গি ছিল একটা মলা ছেলা লুঙ্গি, আর একটা একদম শার্ট একদম হাফাতা, এই বড় শার্ট, উনি তো খুব ভয়ঙ্কর স্টাইলে হাঁটতো, লেকিন উনি এর সঙ্গে আমি দেখিনি, মানে মানুষ যেভাবে আটে উনি ওইভাবে আটে, লেকিন ওনাকে দেখলেই টাকা, এই আমি আমার চোখে দেখা।
যে খবর শুনে গণমানুষের আটকে ওঠার জোগাড় সেই মানুষটিরই আছে পরিবার পরিজন। বাবা হিসেবে খলিলুল্লাহ কেমন ছিলেন জানতে চাইলাম তারই ছেলের কাছে, নাম গোপন করার শর্তে তিনি বললেন,
হ্যাঁ আমাদের যেটুকু পাওয়া আদর উদ্যোগই তো পাইছি, আদর তো ভালোই করতো, একটা ছেলেকে একজন আব্বু যেটুকু করে আমাদেরকে ততটুকুই করছে, যে বেশি করার চেষ্টা করছে, তো আমরা তার অত উচ্চ ফ্যামিলির লোক না, আদর অতটা বুঝি নেই, আর তাদের এটা অতটা বুঝিনি, যতটুকু বুঝছি অতটুকু পাইছি। আর আমার সত্যি যতটুকু পাওয়া আমি অনেক খুশি, খুঁজেছিলাম আর কি আমি নিজের থেকেই।
1975 সালে দৈনিক বাংলায় প্রতিবেদনটি ছাপা হওয়ার পর পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয় খলিলুল্লাহকে। সেখান থেকে সুস্থ হয়ে ফিরে এলেও সমাজের চোখে তাকে ভিন গ্রহের মানুষ হিসেবেই ভাবা হতো। কিন্তু পরিবারের চোখে খলিলুল্লাহ ছিলেন একজন ভালো স্বামী, দায়িত্ববান বাবা কিংবা পরম বন্ধু। পুরনো পরিচয় ছাপিয়ে নতুন পরিচয় বাঁচতে চায় খলিলুল্লাহর পরিবার। কিন্তু খলিলুল্লাহর সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাওয়া নরখাদক নামক যে পরিচয়, তা এখনও তাড়িয়ে বেড়ায় তার পরিবারকে। এই সমাজ কি খলিলুল্লাহর ছেলে মেয়েকে অর্থাৎ নতুন প্রজন্মকে সেই অভিশাপ থেকে মুক্তি দেবে, প্রশ্নটা থেকেই যায়।
আপনারা শুনছেন ঢাকা FM এবং সেই সাথে অন্ধকারের গল্প, এবং আমরা শুনছিলাম নরখাদক খলিলুল্লাহর কথা, এবং আরো ইন্টারেস্টিং অনেক কথা আছে, আরো রহস্যক অনেক ঘটনা, এবং আমরা সবকিছু জানবো। আমাদের ফেসবুকে আমাদের সাথে অনেকে রয়েছে, অনেকে জয়েন করেছে, কমেন্টস করছে। মানস মিত্র লিখেছে, ভাই এটা কি আসলে সত্যি? আচ্ছা, যেটা বলতে চাই যে আমরা অনেক কষ্ট করে এই প্রতিবেদন এবং সবকিছু আমরা সংগ্রহ করেছি এবং আপনারা শুনছেন, এবং সত্য মিথ্যা বিচারের দায়িত্ব আপনাদের কাছেই। এবং গতদিনও বলছিলাম ঢাকা FM কিন্তু এর কোন দায়িত্ব বহন করে না, আমরা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার আমরা এটা করেছি, এবং অনেক প্রমাণ সাপেক্ষ অনেক কথাও কিন্তু এখানে আছে, পত্রিকার কথা উল্লেখ আছে, তা আপনারা সেগুলো যাচাই করতে পারেন। ওকে, রেহানা পারভিন আমাদের সাথে জয়েন করেছে, চোখে না দেখে কিভাবে বিশ্বাস করা যায়। আচ্ছা, মিস্টার আহমেদ আমাদের সাথে রয়েছে, আমি যুক্ত হলাম তোমাদের সাথে। তারপর মাসুদ জানা, আমার খুব ভয় লাগছে। তারপর আলম চয়ন আমাদের সাথে রয়েছে, সে বিশ্বাস করে না, এই কথা বললাম, বিশ্বাস অবিশ্বাস সবকিছু আপনাদের উপর। তারপর এমন মানুষ কি আছে, রাকিব খান লিখেছে। তারপর তানভীর আহমেদ আকাশ আমাদের সাথে রয়েছে, এখন শুনছি, ওকে। তারপর আমাদের সাথে রাসেল আহমেদ জয়েন করেছিল, শান্ত রাকিল, ট্রু স্টোরি, শুনতে থাকুন এবং আস্তে আস্তে আরো সবকিছু জানতে হবেন। ফাহিম আমাদের সাথে রয়েছে, রিপা মুনি, তারপর আরো অনেকেই রয়েছে। এবং সবাইকে আবারও বলছি যে ফেসবুকে আমরা রয়েছি, facebook.com/dhakafm90.4, এবং এখানে গেলে আমাদের একটা পোস্ট রয়েছে, সেখানে খলিলুল্লাহর ছবিও রয়েছে, আপনারা দেখে লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন। আর আবারও বলছি যে এটা বিশ্বাস অবিশ্বাসের দায়িত্ব তো আপনাদের উপর। আর আমাদেরকে SMS করবেন, SMS করার নিয়মটা, মোবাইল মেসেজ অপশন গিয়ে নাম লিখতে হবে, তারপর স্পেস দিয়ে আপনার লোকেশন, তারপর যে কোনো বিষয় যা বলতে চান খলিলুল্লাহ সম্পর্কে, কিংবা আমাদের এই প্রোগ্রাম আপনার কেমন লাগে, কিংবা এই প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে সাপোর্ট, সবকিছু লিখে পাঠিয়ে দিবেন আমাদেরকে 16260 নম্বরে। এবং অনেকেই দেখছি যে ভয় পাচ্ছে, এবং আমিও আমার মধ্যে একটা শিহরণ কাজ করছে, এবং যখন থেকে শুনছি, আমরা অনেকক্ষণ আগের থেকে অফ ইয়ারও এটা নিয়ে কাজ করেছি, তখন একটা ভয় ভয় লাগছে, এবং চিন্তা করতে যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা জন্তু জানোয়ারকে শুনেছি সবসময় যে একজন আরেকজনকে নিজে সার্ভাইভ করার জন্য খায়, কিন্তু মানুষের মধ্যে এরকম, কেউ বলছে সে রোগী, কেউ বলছে যে এটা মানসিক বিকারগ্রস্ত, এগুলোর চিন্তা ভাবনা করার, কিংবা সে আসলে কি, এটার দায়িত্ব আপনাদের উপরে ছেড়ে দিলাম। সাইফুল আমাদের সাথে রয়েছে, এই প্রোগ্রামটি শুনতে আমার খুবই ভয় লাগে। মিতু আমাদের সাথে রয়েছিল, খুলনা থেকে আমাদের সাথে জয়েন করছে, খুবই ভয় লাগছে তার। নৌশাদ আমাদের সাথে রয়েছে, উই শুড ডিসকভার দ্য মেইন হিস্ট্রি অফ দিস। ওকে, আমাদের সাথেই থাকুন এবং আপনি আস্তে আস্তে আরো কিছু আপনার খোলাসা হয়ে যাবে। তারপর শরীদ আমাদের সাথে রয়েছে, আমার বিশ্বাস হচ্ছে না মানুষের কলিজা মানুষ কিভাবে খায়, এবং এটা আসলেই বিশ্বাসের কথা না, এবং একটা সাধারণ মানুষ আশেপাশে থাকে, এবং আমার ভয় লাগছে যে এটা খলিলুল্লাহ যখন ছিল, খলিলুল্লাহর সাথে অনেকেই মিশেছে, যারা জানতো তারা কিন্তু জানতো যে সে মাংস খায়, অনেকেই হয়তো জানে না সে মাংস খাচ্ছে, কলিজা খাচ্ছে, সে কিভাবে মর্গে গিয়ে লাশ খাচ্ছে এভাবে। তো আমার ভয় লাগছে, হয়তো আমার আশেপাশে এমন কেউ থাকতে পারে। আরো অনেক কিছু, সবকিছু নিয়ে কথা হবে। আমি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, এবং যাওয়ার বেলা আবারও বলছি যে এই প্রোগ্রাম কিন্তু অনেক কষ্টসাধ্য একটা প্রোগ্রাম, এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই টপিকগুলো বাছাই করা এবং এগিয়ে নিয়ে যাওয়া অনেক কষ্ট। আপনারা ফেসবুকে আমাদের সাথে জয়েন করুন, facebook.com/dhakafm90.4। আপনি যত খুশি কমেন্টস করুন, আপনার বস্তুনিষ্ঠ কথাগুলোও বলুন, আমরা লাইভ না পড়তে পারলেও অফ ইয়ারে আমরা জিনিসগুলো পড়বো এবং আপনাদের কথাগুলো মাথায় রাখবো। আর SMS করতে থাকুন, মোবাইলে মেসেজ শুনে নাম লিখুন, স্পেস দিয়ে লোকেশন, তারপর কথাগুলো লিখে পাঠিয়ে দিন 16260 নম্বরে। ছোট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, তারপর ফিরে আসছি, শুনতে থাকুন ঢাকা FM এবং সেই সাথে অন্ধকারের গল্প।
ক্যালেন্ডারের পাতায় ঘটনার সময়টা পুরনো হলেও নতুন প্রজন্মের অনেকের কাছেই নরখাদক সেই মানুষটির ঘটনা আলো আধারের মতো।
বলছি নরখাদক খলিলুল্লাহর কথা। সময়টা ১৯৭৫ সালের ৪ এপ্রিল। তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক বাংলায় ছবিযুক্ত একটি নিউজ ছাপা হয়, যার শিরোনাম ছিল সে মরা মানুষের কলজে মাংস খায়। এ খবর পড়ে তোলপাড় হয় গোটা বাংলাদেশে। ছবিতে দেখা যায় মাথা নিচু করে এক যুবক মরা একটি লাশের চেরা বুক থেকে কলিজা খাচ্ছে। গল্প উপন্যাসকেও যেন হার মানায় দৈনিক বাংলা সে প্রতিবেদনটি, শিহরে ওঠে গোটা দেশ। ১৯৭৫ সালে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন আরিফুর রহমান। ডাক্তারি পড়াশোনা করলেও সাংবাদিকতার পোকা সারাক্ষণই ঘুরত মাথায়। সেই সুবাদে কয়েকটি পত্রিকায় চাকরির জন্য যোগাযোগ করলেন। সিনিয়র কয়েকজন সাংবাদিক ভাইয়ের পরামর্শে প্রথমে হার্ড রিপোর্টিং দিয়ে শুরু না করে ফিচার রিপোর্টিং করার মতো কিছু টপিক খুঁজছিলেন। সুবাদে হাসপাতালের প্রতিটি কক্ষ, বারান্দা, অলিগলি, বিভাগ ও মাঠঘাট চষে বেড়াতেন তিনি। যার সাথে দেখা হতো ফিচার লেখার মতো টপিক খুঁজে বেড়াতেন। অনেকেই অবশ্য হবু ডক্টর আরিফুর রহমানকে বিভিন্ন ঘটনা কিংবা গল্প শোনাচ্ছিলেন, কিন্তু এতে কিছুতেই মন ভরছিল না তার। অবশেষে হাসপাতালের এক ডোম জানালেন নরখাদক খলিলুল্লাহর কথা। আচমকাই যেন পেয়ে গেলেন অসাধারণ এক রিপোর্টিংয়ের টপিক। প্রথম প্রথম বিষয়টি আজগুবি হিসেবে উড়িয়ে দেন, কিন্তু পরে মেডিকেলের দু একজন ব্যাপারটি সত্য বলে জানান। তাই অনেকটা কৌতূহলবশত সাথে সাথে নেমে পড়লেন কাজে। সন্ধান করতে গিয়েই আরিফুর রহমান পেয়ে যান এক অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর কাহিনী, যা শুনে ভূতেরাও পালিয়ে যাওয়ার জোগাড়। জলজ্যান্ত এক মানুষ লাশ ঘরে এসে চুপি চুপি মরা মানুষের কলিজা খেয়ে চলে যায়। নাম খলিলুল্লাহ। তার এই লোহমস্যক ঘটনা ডোম শঙ্কর ও রমেশের চোখে পড়লেও তারা এড়িয়ে যান। মর্গে কত মানুষই তো আসে, কত রকম ধান্দা করে তারা। খলিলুল্লাহ না হয় মরা মানুষের কলিজা খায়। তৎকালীন ছাত্রছাত্রী কর্মচারীদের অনেকের সঙ্গে কথা বলে তিনি প্রমাণ পান খলিলুল্লাহ মরা মানুষের মাংস খাওয়ার ঘটনা। সন্ধানে নামেন তৎকালীন এ তরুণ সাংবাদিক। সবার মতামতের ভিত্তিতে তিনি তৈরি করেন অনুসন্ধানী প্রতিবেদন। সেই প্রতিবেদনে খলিলুল্লাহর মাংস ভক্ষণরত ছবি ক্যামেরায় ধরা পড়ে তৎকালীন দৈনিক বাংলার ফটোগ্রাফারের ক্যামেরায়। ১৯৭৫ সালে ৪ এপ্রিল সংখ্যায় প্রতিবেদনটি দৈনিক বাংলা ছাপা হয়। এরপরই সারা দেশে হইচই পড়ে যায়। প্রায় এক সপ্তাহ অন্যান্য পত্রিকায় ছাপা হতে থাকে বিভিন্ন কাউন্টার প্রতিবেদন। সারা দেশে তখন আলোচনায় একটি বিষয়, মানুষ খেকো খলিলুল্লাহ, খলিলুল্লাহর অবিশ্বাস্য কীর্তি। কলিজা খেকো খলিলুল্লাহর স্থান করে নেয় বিভিন্ন ধাঁধা ও গ্রাম্য কবিতায়। পত্রিকা অফিসে আসতে থাকে একের পর এক চিঠি। ঠিক এই মুহূর্তে আপনাদের মতো আমারও জানতে ইচ্ছে করছে কিভাবে এ অসাধ্য কাজটি করেছিলেন প্রতিবেদক ডক্টর আরিফুর রহমান। তার মুখ থেকেই শুনি।
সেটা ছিল ১৯৭৫ সনে, তারিখটা ছিল এপ্রিল মাসে। নিউজটা প্রথম পাবলিশ হয় ৩রা এপ্রিল, ২০ চৈত্র বৃহস্পতিবার প্রথম দৈনিক মেলায় এই নিউজটা আসে ১৯৭৫ সনে। কিন্তু এই ঘটনা শুরু হয় তার কদিন আগে। যে নিউজটা খুব হইচই ফেলে দিয়েছিল ওই নিউজটা দৈনিক বাংলায়, হেডিং ছিল সে মরা মানুষের কলজে মাংস খায়। মেডিকেল রিপোর্টার প্রথম পেজে একটা ছবি ছিল, একটা লুঙ্গি পরা মানুষ, সে লুঙ্গি তার বুকটা ডাক্তাররা কেটে রেখেছে আর কি, আর সে তার লিভার কলিজা সামথিং সেটা সে নিচু হয়ে খাচ্ছে। আর একটা পিকচার ছিল ওই ওই পত্রিকারই চারের পাতায় বা ভিতরের পাতায়, ওখানে ছিল যে সে বসে বসে আবার ওই মাংস নিয়ে সে খাচ্ছে। তো আমার আমার নিউজে এরকম ছিল যে প্রথম লাইনগুলো এরকম ছিল, অবিশ্বাস্য হলো সত্যি, মরা মানুষের মাংস আর কলজে খাওয়াল তার নেশা, নাম খলিলুল্লাহ, ২ বছর ধরে খলিলুল্লাহ হাসপাতালের মর্গে মরা মানুষের মাংস খাচ্ছে লুকিয়ে, বয়স ২৫ কি ২৬ বছর, দেখতে লম্বা শুকনো, বিটকেলে চেহারা, গায়ের রং শ্যামলা, চোখ দুটো কোটরাগত, চোখের চাহনি অস্বাভাবিক, সবসময় ভুতুরে মনে হয় ওর তীক্ষ্ণ জল জলে চাহনি, ওকে হঠাৎ দেখলে চমকি উঠতে হয়, বারবার হাতের তালু দিয়ে সে মুখ মুছে, যেন কোনো কিছু মুখ থেকে ঝেড়ে ফেলে দিতে চায়। মাস তিনেক আগে হাসপাতালের মর্গের ডোমেরা একটা দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তারা দেখলো খলিলুল্লাহ কাঁচা কলজে গোগ্রাসে খাচ্ছে। ডোমরা ব্যাপারটা চেপে যায়, কারণ খলিলুল্লাহ দেখতে দেখতে অত্যন্ত শান্ত স্বভাবের ছিল। কেউ বিশ্বাস করবে না জেনে ডোমরা ব্যাপারটা নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দেয়। আর খলিলুল্লাহ যথাসম্ভব গোপনে মর্গে গিয়ে মরা মানুষের গোস্ত খায়। খলিলুল্লাহর বাড়ি ঢাকা জেলার নরসিংদীতে, লালবাগে প্রায় 6 বছর ধরে আছে। মা বাবা জীবিত, বাবা পুলিশ বিভাগে চাকরি করেন, 5 ভাই বোনের মধ্যে সেই সবচেয়ে বড়। বছর দশেক আগে সে বাড়ি থেকে পালিয়ে আসে, বিভিন্ন বাসায় চাকরের কাজ করে কয়েক বছর। বছর দুয়েক ধরে সে বেওয়ারিশ লাশ মর্গে আনছে, প্রয়োজন বোধে সে কবরও দেয়। সবাই জানে খলিলুল্লাহ বিনা স্বার্থে বেওয়ারিশ লাশ আনা নেওয়া করে। ওর পিঠটা ছিল একটু কুঁজো, লুঙ্গি শার্ট পরে, হাঁটে খুব দ্রুত, সব খবর রাখে। মর্গে কখন লাশ আসবে, ডাক্তার ডোম অন্যান্য কর্মচারীরা চলে গেলে খলিলুল্লাহ চুপি সারে মর্গে ঢুকে পড়ে। গতকাল বুধবার সে এভাবে মর্গে ঢুকেছিল, একটা পোস্টমর্টম করা লাশের কোল যে কামড়ে টেনে ছেড়ে নিয়ে কসকস করে খেতে লাগলো। তখন ওকে দেখাচ্ছিল ভয়ঙ্কর ক্ষুধার্ত নরপিশাচের মতো। সে যখন মরা মানুষের কোল যে খেতে খেতে আমাদের দিকে তাকিয়ে হাসছিল, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। একটা হিংস্র নরপিশাচের মতো মহাতৃপ্তিতে সে খাচ্ছিল। কোল যে খাওয়ার পর সে উরুর মাংস কামড়ে ছিঁড়ে নিল। সে ভয়ঙ্কর দৃশ্য দেখলাম সচক্ষে। দিন কয়েক আগে খলিলুল্লাহর স্বভাবের কথা শুনেছিলাম, গতকাল ওকে মর্গের আশেপাশে অস্থির ভাবে ঘোরাফেরা করতে দেখে আমরা তৈরি হয়ে রইলাম। আমাদেরকে ছবি তুলতে দেখে সে কিছু মনে করল না। কিভাবে খলিলুল্লাহ মরা মানুষের গোস্ত মাংস খাওয়া শেখে? প্রশ্নের উত্তর এসে জানালো, বছর দুয়েক আগেও তার এই অভ্যাস ছিল না। হঠাৎ একদিন তার তীব্র ইচ্ছা জাগে মরা মানুষের গোস্ত খাওয়ার। কিছুতেই সে তার এই ইচ্ছাকে দমন করতে পারেনি। অবশেষে ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে একটা মেয়ের লাশের কোল যে কেটে নেয় সবার অলক্ষে, খেতে খুব ভালো লাগে তার। খলিলুল্লাহ বলল ভীষণ স্বাদ লেগেছিল। আরো জানালো যে এখন সে সবচেয়ে বেশি পছন্দ করে মরা মানুষের গরুর মাংস। সবসময় কি খেতে ইচ্ছে করে মরা মানুষের শরীর? না, উত্তর দিল সে। দিন 15 পর মরা মানুষের মাংস খাওয়ার প্রবল তাড়না বোধ করে। তখনই সে পাগলের মতো শুরু হয়ে যায় হাসপাতালে মর্গের চারদিকে ঘোরাফেরা। সে প্রায়ই আজিমপুর গোরস্থানে যায়। খলিলুল্লাহর আরেকটি নেশা সিগারেট খাওয়া। খুব বেশি সিগারেট খায়, তবে ক্যাপস্টান ছাড়া অন্য কোন ব্র্যান্ডের সিগারেট খায় না। এক প্রশ্নের উত্তরে জানালো যে বিয়ে করতে তার ভীষণ ইচ্ছে। বিশেষজ্ঞদের অভিমত, ঢাকা মেডিকেল কলেজের মানসিক ব্যাধি বিভাগের প্রফেসর ডক্টর সামাদ ও ডক্টর মুস্তাফিজুর রহমানের সাথে খলিলুল্লাহ সম্পর্কে আলাপ করেছি। তারা জানালেন যে খলিলুল্লাহ এক ধরনের মানসিক ব্যাধিতে ভুগছে। চিকিৎসা শাস্ত্রে এ রোগের নাম অ্যাগ্রেসিভ অ্যাবনর্মাল সাইকোপ্যাথ। এই ধরনের রোগীরা শৈশব বা কৈশোরে কোনো বড় রকমের মানসিক আঘাত পেয়ে পৃথিবীকে ঘৃণা করতে শুরু করে। কারো ঘৃণা প্রকাশ নিষ্ঠুর নির্দয় কার্যকলাপের মধ্যে দিয়ে, কারো বা ক্ষতিহীন পদ্ধতির মাধ্যমে। খলিলুল্লাহ আপাতত ভয়ঙ্কর অথচ নিরীহ পথই বেছে নিয়েছে। এটা যে কোনো ভয়ঙ্কর সময় ভয়ঙ্কর রূপ নিতে পারে, শিশুদের উপরেও সে আক্রমণ করতে পারে, তবে এরকম হবে সে সম্পর্কেও তারা কোনো নিশ্চয়তা দেননি। জানালেন এই রোগের উদাহরণ ও রোগ সংক্রান্ত জ্ঞান বই থেকেই তাদের জানা। এ ধরনের রোগীর কথা তারা প্রথম শুনলেন এবং দেখলেন। সুচিকিৎসার মাধ্যমে তাকে একজন স্বাভাবিক উচ্চ সম্পন্ন মানুষ রূপান্তরিত করা সম্ভব বলেও এই দুই মনস্তত্ত্ববিদের অভিমত। এটা ছিল সংবাদ। এক্স্যাক্টলি এই সংবাদটা আমার কাছে কবিতা ছিল, এটা আমি আপনাকে ওখান থেকে পড়ে শোনালাম। আব্বা মারা যাওয়ার পরে আই গট ডেসপারেট টু গেট এ জব, একটা চাকরি পাওয়ার জন্য। তখন আমি আমাদের ঢাকা মেডিকেল কলেজে একজন মেডিকেল রিপোর্টার থাকতো, 150 টাকা বেতন দিত। তো আমি টিউশনই খুঁজলাম, পাইলাম না। তখন আমি ঢাকা মেডিকেল কলেজে ওই লিটারেরি কম্পিটিশনে ভালো করতাম বলে, যিনি তখনকার মেডিকেল রিপোর্টার ছিলেন, তার ক্লায়েন্ট ভাই এখন আমেরিকাতে আছেন, উনি বললেন যে আরিফ তুমি তো লিটারেরি ভালো লেখো, থাকো তো তোমাকে আমি আমার চাকরিটা দিয়ে যাচ্ছি। তো উনি আমাকে ইন্ট্রোডাকশন করালেন দৈনিক বাংলাতে, ফজল করিম, উনি ছিলেন নিউজ রিপোর্টার, চিফ রিপোর্টার। উনি আমাকে বললেন, খুব গম্ভীর পার্সোনালিটি হলো, বললেন যে ঠিক আছে, সাকলাইন তো খুব ভালো লিখত, তুমি তোমার কি ক্যাটাগরি আছে, কোথায় কাজ করেছো? আমি বললাম না। কি লিখেছো কোনোদিন কোথাও? না, লিখিনি। তাহলে তোমাকে নিয়ে আসলো কেন? আমি বললাম লিটারেরি কম্পিটিশন আমি ফার্স্ট হয়েছি কয়েকবার বক্তৃতা আবৃত্তি হিসেবে। বলে ওইটা কি আর সাংবাদিকতা হলো নাকি, তোমাকে দিয়ে কাজ হবে না। তা আমি বললাম যে তারা ভাই আমার এটা খুব দরকার চাকরিটা, আমি খুব গরিব মানুষ, আমার আব্বা মারা গেছেন, আই নিড দিস জব ব্যাডলি। তো বললো ওইসব তো আর হয় না পত্র পত্রিকাতে তোমার কোয়ালিটি দিয়ে। জি, এটা হলো 1975 আমি তখন 4th year মেডিকেল স্টুডেন্ট। জি, এটা ছিল এপ্রিলের আগে, কি মাস, মার্চ মাস, মার্চের এটা হবে অ্যাবাউট 4-5 তারিখের দিকে। March 1975 তো ওনাকে তখন আমি এই রিকোয়েস্টটা করলাম, তো সবাই আমাকে বললো তখন তুমি চুপচাপ রিপোর্ট দাও, বেশি ওনাকে ডিস্টার্ব করো না, তাহলে চাকরি হবে না। তো আমি প্রথমে একটা রিপোর্ট করছিলাম, সেই রিপোর্টের কপি আমার কাছে এখনো আছে। সেটা ছিল নাসরিন, এখন নাসরিন এখন পুরোপুরি নাসিরুদ্দিন এখন পুরোপুরি নাসরিন। এটা ছিল আমার ফার্স্ট রিপোর্ট 19 মার্চে, এটা একদম প্রথম যে একটা ছেলে মেয়ে হয়ে গেছিল। ওই ওই রিপোর্টটা আমাদের ফিরোজা ম্যাডামের অপারেশনের পরে, অ্যাকচুয়ালি ও মেয়ে ছিল কিন্তু সিম্পল অপারেশনে, তো ওটা করার পরে তারা ভাই বললেন যে হ্যাঁ ঠিক আছে এটা একটা নিউজ ফিচার ফিচার লেখো। এরপরে আমি নিগেটিভ রিপোর্টের ফিচার লিখি সেকেন্ড, আমার থার্ড অ্যাসাইনমেন্ট ছিল খলিলুল্লাহ। তো এটা করার আগে তো আমার টার্গেটটা ছিল যে উনি আমাকে বললেন ফিচার লেখো তুমি, আমি বললাম কি ফিচার লেখবো মেডিকেল কলেজে ফিচার খুঁজে পাচ্ছি না। তা আমার যেহেতু আমার আমরা তখন আর মর্গে যাই না, আমরা ফোর্থ ইয়ার সেকেন্ড ইয়ার মধ্যে আমরা মর্গে যাই, তো আমার মনে হলো যে একটা ঢাকা মেডিকেল কলেজে বা মেডিকেল কলেজের ভূত আছে নাকি মর্গে, এইটা নিয়ে আমি একটা ফিচার লিখি যে একটা ভাবলাম যে একটা হালকা ফিচার লিখবো গল্প মজার মজার গল্প দিয়ে। তো আমি খবর পেলাম, খোঁজ নেওয়া শুরু করলাম মর্গের কাছে কোনো ভূত আছে কিনা। তো আমি ওখানে খোঁজ নেওয়ার পরে জানতে পারলাম যে আমাকে ওই সিনিয়র ভাইরা শোনালো দেখো আমাদের ভূত ওরকম ঠিক নাই, তবে শহীদ মিনারের পিছনে যখন আমাদের ছাত্রদের ইয়েটা ছিল ব্যারাক ছিল যেটা ছাত্র হল আমার মেডিকেল হোস্টেল বলা হতো সেই স্বাধীনতা পাকিস্তানের আগে, ওই সময়ের এক কাহিনী যখন ফজলে রাব্বি শহীদ ফজলে রাব্বি স্যাররা স্টুডেন্ট ছিলেন তখনকার একটা কাহিনী যে তারা ওই শহীদ মিনারের পিছনে ব্যারাকে থাকতেন, তাদের মধ্যে রাত্রেবেলা ইয়ে তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, গ্যাসের আলো টালে চলতো, তো বললো যে মর্গে রাতের বেলা প্রত্যেকটা লাশের মুখে কে একটা বাতাসা দিয়ে আসতে পারবে, যে পারবে সে সবচেয়ে সাহসী। রাব্বি স্যারদের সিনিয়র কোন ছেলে যেন বলছিল যে উনি এখানে আমেরিকায় আছেন না মারা গেছেন অনেক সিনিয়র, তো বললেন আমি পারবো আমাকে তোমরা তালা চাবি দিয়ে দাও। তো তারা ডোমের সঙ্গে আলাপ করে মর্গের চাবি দিয়ে দিয়েছে রাতের বেলা, সে বলছে সবচেয়ে সাহসী লোক গভীর রাতে আমাবস্যার রাতে মর্গে ঢাকা মেডিকেল মর্গে ঢুকছে কোনো আলো নাই, তো সে ঢুকে মোমবাতি জ্বালাইছে, মোমবাতি জ্বালায়া তারপরে প্রত্যেকটা লাশ তো কভার করা, তো সে হাতে দিছে বাতাসা, তো এক একটা লাশের চাদর সরায় আর নাকি একটা করে বাতাসা দেয়, তো বাতাসা দিয়ে আসার পরে তারপরে যখন সে লাস্ট লাশটা সে বাতাসা দিতে গেছে তখন বাতাসা দিয়ে চলে আসে, ওই সময় ওই লাশটা নাকি তার ঠান্ডা হাত দিয়ে খপ করে তাকে ধরছে, ধরে উর্দুতে নাকি বলছে ভাই মুঝে আওর এক বাতাসা দো না, তখন উনি নাকি হাত ছাড়াই দিয়ে বলছে নেই নেই এক এক লাশ কে লিয়ে এক এক বাতাসা, এই বলে নাকি উনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ছেন। তো এই যে আসল ঘটনা হয়েছে যে ওটা ভূত ছিল না, ওটা আর একটা সাহসী ছেলে, সেই মজা করার জন্য আগেই অরিজিনাল লাশ সরাইয়া সে ওখানে শুয়েছিল, তো ওই ওই লোকটাই ভূতের অ্যাক্টিং করছে। তো আমি বললাম যে এইটা এইটা গল্প হিসেবে এটা তো ফিচার হলো না, আই নিড মোর রিয়েল রিয়েল ভূতের স্টোরি। তো এইটা করার সময় ওইখানে মর্গের যারা রুম ছিল শঙ্কর শওকত আসমত আলী আসগর এরা আমাকে অনেক রকম গল্প শোনাইছিল। তখন তখন এই গল্প যখন হচ্ছে তখন রবি ডোম ওদের চিফ ডোম সে বলতেছিল সাব মুঝে তো কবি কবি মেরা খাটিয়া সে নিকাল কে মাটি মে ছোড় দেতে হ্যায় ফের খাটিয়ানো উঠা রাখতে হয় এইসব, আমি বললাম তুমি এইগুলো কি পত্রিকায় লেখা যায় নাকি এটা কোনো নিউজ হলো। এর মধ্যে এই সময় হঠাৎ করে দেখি যে খলিলুল্লাহ ওইখানে এসে হাজির, তা আমি ওকে চিনতাম কিন্তু আমি ওকে ভয় পাইতাম, আর একটা কেমন একটা আজব চেহারা আছে ঝুলঝুল করে তাকায়। তো আমি ওদেরকে তখন বললাম যে ও কি ওর কাছে কোনো ভূতের স্টোরি আছে নাকি, এইটা আমি বললাম। তখন শঙ্কর বলল যে ও আবার ও ভূতের গল্প কি বলবে তার, ও নিজে তো একটা ভূত। আমি বললাম কেন কি করছো, বললেন স্যার ও মাছি খায়, বলে থাপড় দিয়ে একটা মাছি মেরে ও খেয়ে নেয়, মানে তো মানুষের মাছি খেতে পারে নাকি, বললে স্যার বিশেষ করে না নিজ চোখে দেখছি। তখন শওকত যে ছিল পাশ থেকে সে বললো স্যার হ্যাঁ শুধু মাছি খায় না স্যার, শুনলে অবাক হবেন সে কিন্তু মাংসও খায় লাশের। এই শুনেই আমি ভাবলাম যে মাই গড কি বলে, মাশাআল্লাহ তোমরা কেউ দেখছো, আমি তাদের যখন প্রশ্ন করলাম ওরা তখন বললে আমরা স্যার ওকে চেক করছি এবং আমরা চেক করার পরে তাকে আমরা মাংস দেখছি, তারপরে ওখানে একটা ছেলে আসলো একটা কলেজের বেয়ারা ছিল আব্দুল হামিদ, সে বললো যে আমি 1.5 বছর আগে ও মাংস খাচ্ছিল, আমি আমার ফোর্থ ক্লাস এমপ্লয়ের বাসার থেকে আমার বোনের কাছ বাসা থেকে লবণ এনে দিয়েছি আমি দেখার জন্য, সে খাইছে। আসমত আলী শওকত শঙ্কর এবং কয়েকজন বেয়ারা আব্দুল হামিদ এদের সবার কাছ থেকে সাক্ষী পাওয়ার পরে আমি বুঝলাম যে সত্যি সত্যি সে মাংস খায়। এরপরে আমি এই এই জিনিসটা সে যে মানুষের কাছে প্রমাণটা পেলাম কখন, যখন নিউজটা ছাপা হলো আর যখন প্রচুর ছাত্রছাত্রী তারপরে অনেক ডাক্তার অনেক নার্স আমাকে বললো, তারা অনেক আগেই জানতো, কিন্তু কিন্তু তারা কেউ বোঝে নাই যে এটা একটা একটা নিউজ হতে পারে, তারা মনে করতো একটা পাগল যা খুশি সে খায় খাচ্ছে। তো এই জন্যে এটা তামাশা হিসেবে নেওয়ার কারণে কেউ কিন্তু জিনিসটাকে নিউজ হিসেবে নেয় নাই, কিন্তু আমার মাইন্ড ছিল যে আই হ্যাভ টু মেক এ নিউজ, তো আই ওয়াজ আফটার এ নিউজ এবং নিউজটা আমি পাইলাম। আচ্ছা, এরপরে যখন হলো কি এই নিউজটা পাওয়ার আগ দিন দশেক আগে মনে নেই কতদিন, এই ঘটনা সব ঘটতেছে মার্চ মাসে, এভরিথিং ইন মার্চ। তো আপনার এই মার্চের প্রায় মাঝামাঝি বা শেষের দিকে হবে, একদিন আমি ওকে, আমি যেহেতু ওরা বলছিল যে সিগারেট খেতে পছন্দ করে, আমি একদিন খলিলুলের কাছে এক প্যাকেট ক্যাটাস্টেন নিয়ে আমরা ওই মর্গের পাশে একটা রুমে আমি ওকে নিয়ে বসছি, একটা পাশে পচার গন্ধ আসতেছে, তা আমি ওকে সিগারেট দিলাম এক প্যাকেট, বলে কেন দিলেন, কি জবাব দিচ্ছিল মনে নেই, দিচ্ছে সে। তো সে আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি, চুপচাপ থাকলো কিছুক্ষণ, তারপরে বললো খলিলুল্লাহ। তো বাবার নাম কি, বললো আব্দুল মান্নান, বাড়ি কোথায়, নরসিংদী, বেলগ্রাজে কদিন ধরে কাজ করো, কেমন করে এলো, সে বললো 7 বছর আগে ঢাকা আসছে, এরপরে কোন বাসায় চাকরির কাজ করতো, এরকম করে একটা আলোচনা করতেছে, ওর সঙ্গে আলোচনা করতে করতে একটাকে আমি হট করে বললাম এই তুমি নাকি মানুষের মাংস খাও, সে আমার দিকে তাকায় রয়েছে, তাকায় রেখে এমন ভাবে একটা ভাব করতে মনে হলো যেন সে খুব খুব আপসেট আমার সঙ্গে, সে বললো না, অবাক, সে বললো না না আমি মাংস খাই না। তা আমি বললাম তুমি মাংস খাও না তাহলে আমাদের কলেজের এতগুলো লোককে মিথ্য কথা বলতেছে, তোমাকে তো সবাই বলতে যে মাংস খেতে দেখছে, বললো না 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 আমাকে খেতে দেখা, আমি বললাম দেখো আমি তোমাকে ক্ষতি করবো না, তুমি আমার ইয়ে করো, আমাকে স্বীকার করো এটা, সে বললো যে না আমি খাই না। তা আমি ওকে আরো 2 টাকা চার্জ দিলাম, আমি বললাম তুমি যদি খাও কখনো আমাকে একটু বইলো, না সে স্বীকার করলো না। একটু পরে দেখি সে একটা একটা লাশ, এমন গলা লাশ, আমাদের দোমরা পর্যন্ত ওই লাশ টাচ করে না, কিন্তু সে ওই ওই লাশটা সে 2 হাত দিয়ে ন্যাকেড হাতে, কোনো গ্লাস ফ্লাস কিছু নাই, আঞ্জুমানে মহুজ ইসলামের দাঁড়ির মধ্যে উঠে দিল। আমি দেখলাম লোকটার কোনো সেন্স অফ স্মেল নাই, কোনো কিছু নাই, মানে খুবই খুবই একটা ব্যাড সিচুয়েশন। তো এরপরের দিন আবার সকালবেলা সে দেখি আয়সা হাজির ওখানে, তার মুখে 2টা সিগারেট একসঙ্গে, আবার আমাকে আমাকে আসে। ওই দিন আমি একটু তার আগে আমি আমার রুমমেটদের সঙ্গে ডাক্তার যারা ক্লাস আমার ক্লাসমেটদের সঙ্গে আলোচনা করছিলাম, ওরা এখন কিন্তু বাংলাদেশের খুব বিখ্যাত ডাক্তার হুমায়ুন চৌধুরী, বারডেমের চিফ সার্জন, এখন মতিউর রহমান ন্যাশনাল হাসপাতালের চিফ সার্জন, বাংলাদেশের সবচেয়ে বেশি এন্ডোক্রাইনোলজি সরি এন্ডোস্কোপিক সার্জারি করছে, ডক্টর আজমত, ডক্টর ইমতিয়াজ, সে হলো হলি ফ্যামিলির চিফ সার্জন, এইরকম এদের এরা এদের সঙ্গে আমরা আমার রুমমেট ছিল, ওদের সঙ্গে আলাপ করলাম। বগুড়ার ডক্টর আরশাদ বগুড়াতে এখন প্র্যাকটিস করে, ডক্টর সাদেক আমেরিকাতে 2টো কলেজের প্রিন্সিপাল, এই এর আমরা তখন ওরা বললো কি আমরা জানি এটা, আমি বললাম যে দোস্ত আমি এটা একটু নিউজ করতে চাচ্ছি, তোরা একটু চাইটা থাকিস, আমি কিন্তু প্রমাণ করতে পারছি না, তোরা বললো না আমরা শিওর যে সে মাংস খায়, তোরা তুই ওকে টাপ টাপ দিলেই পারবি, সবাই মেডিকেল তো খুব বিজি থাকতে হয়, ওই ওই 2 ঘন্টা পর্যন্ত শেষ, নোবডি এটাকে ফলো করতে দিল না। তো ওই দিন সকালবেলা আমি খলিলুল্লাহকে ডাকলাম, ডাইকা আমি ওরে কয়েকটা সিগারেট দিলাম দিয়ে, তারপর আমি কয়েকবার হাত শক্ত করে দেখালাম যে একটা মারামারি করবেন, ওটা ভাব হাতের মুঠি টুটি শক্ত করে, আমি বললাম যে খুব একটা মাস্তানি ভাব দেখায়, আমি বললাম দেখ, হ্যাঁ হ্যাঁ আমি ওকে ওকে আমি ওই সময় ওই দিকে একটু ভয় দেখাইছিলাম আমার মনে আছে, আমি বললাম যে দেখ খলিলুল্লাহ তুই যদি একটু অস্বীকার করিস তোর এখানে আমি আমি মর্গ ঢুকতে দেবো না, তুই তো আমরা জানিস আমি কত বড় লিডার, মানে কিভাবে একটা মাস্তানি দেখাইতেছি, আমি বললাম দেখ তুই ওই বাইরে মর্গের কাজ করবি, বাইরের মর্গের মধ্যে ঢুকতে দেবো না, আর যদি আমাকে সত্যি কথা স্বীকার করিস তাহলে আমি বেশি বেশি লাশ খাইতে দেবো, বল কি বলবি। সে আমার কথা শুনে লাভ দিয়ে উঠলো, স্যার লাশ খাইতে দিবেন, বলে একটা খেঁকা করে একটা হাসি দিল, আমি বললাম যে হ্যাঁ আমি রবিকে বলে দেবো, শঙ্করকে বলে দেবো, তুই তোকে বেশি করে লাশ খাইতে দিবি। তো সঙ্গে সঙ্গে বলে কি হ্যাঁ খাই, আমি বললাম কেন খাস, হ্যাঁ স্বীকার করলে প্রথম স্বীকার করলো, যেমন অভার পাইছে যে আমি তার খাইতে দেবো, তো বলে যে এক খাস, আর দেখতে যে নেগেটিভ মাত্রানি দেখালাম যে তুই যদি স্বীকার না করো তাহলে আমি কিন্তু তোর খাইতে দেবো না, দেখি বলছে যে খাবি চান্স পাবি, রবিরে বলে তো রবি তোরা কিচ্ছু বলবে না, সঙ্গে সঙ্গে হ খাই, খান খাস ভাল লাগে, তোর না খাই থাকতে পারো না, তাহলে না খাইলে পাগল হয়ে যাবো। তা আমি বললাম যে তুই বা পাগল হবি কেন, যদি এমনি পাগল, তখন সে আবার সই খ্যাঁকা করে হাসলো, তা বললাম যে রোজি খাস, না দুই আঙ্গুল দিয়ে উঠে করে বলে দুই সপ্তাহ পর পরে খাই। কয় কি পরশু দিন একটা মাইয়া খাইছি কুলিয়া, তেল বি খাইতে পারি। আসলাম তোর কি খাইতে ভালো লাগে, কুলিয়া না তেল? তো তোর উরু দিয়ে উরু ধরে দিয়ে উরু দেখাই বললো এইখানকার মাংস উরু। আমি বললাম এই শোন, হ্যাঁ এটা সে বলতো আমাকে ওই সময় দেখাইছিল এটা আর কি। তার বললো যে এই শোন তুই আর কি লাশ খেতে পারবি না, আর খাবি খামো, কেন তো খারাপ লাগে না, বন্ধ আসে না, এক এক করে হাসলো। আমি বললো আচ্ছা মর্গে লাশ আছে এখন, খায়া দেখাইতে পারবি? সে আমার জবাব না দিয়া সে চলে গেল মর্গে, একটু পরে ছোট্ট একটা ছুরি দিয়ে কাটা একটা টুকরা কুল দিয়ে আর মনে একটা মাংসের মতো কোয়ারলিসেস মাতলের মতো মনে ছিল, তো ওইটাকে সে আমার সামনে এসে খাইছে। আমি তখন খাইছি, আমি এই খারাপ দাদা বুদ্ধি ফালা এটা কি করতেছে কি করতে, সে কোনো কথাই শুনে নাই। আমি তার তখন বরিশালে গালি দিয়েছিলাম একটা যে তুই এটা এইভাবে কেন খাচ্ছিস। সবচেয়ে ফানি হচ্ছে যে আমরা তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমরা আমাদেরকে গ্লাস করে লাশ কাটতে দিত না, আমাদের নিয়ম ছিল যে আমরা খালি হাতে লাশ কাটতে হবে, তখন ফরমালিনের গন্ধ পচা মাংসের গন্ধ নখের মধ্যে লাগিয়ে থাকতো। একটু পরে আমরা দুপুরে ভাত খাইতে যাইতাম আবার খাসির মাংস দিয়ে, ওই গন্ধ ওই গন্ধ সহ আমরা খাইছি, আমাদের সব মেডিকেল স্টুডেন্টদের অভিজ্ঞতা আছে এটা। কিন্তু এই আমাদেরও এত বড় গন্ধ রেজিস্ট্যান্ট হওয়ার সত্ত্বেও ওই দিন ওর ওই মাংস খাওয়া দেখে আমার এত মানে আজব রিয়াকশন হয়েছে যে এটা এটা মানে এত ঘৃণা লাগছে যে দিস ইজ নট অ্যাকচুয়ালি পসিবল। যাই হোক, আমি যখন একদম শিওর হলাম যে সে এরকম ভাবে খাচ্ছে নিজের চোখে দেখলাম, তখন আমি দেখলাম যে এইটা আমি রিপোর্ট করবো। বাট আমাদের আরো মেডিকেল রিপোর্টার ছিল, ইত্তেফাকের ছিল, পূর্বদেশের ছিল, আরো কয়েকটা পত্রিকার রিপোর্টার ছিল। তো আমি ভাবলাম যে ওরা কেউ না জানে যে আমি এটা নিউজ করতেছি। আমি তখন ডোমদেরকে ডাকলাম, বললাম যে ভাই চা খাওয়ার একটু পয়সা রাখো, এই যে খলিলের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে এটা জানি, তোমরা প্লিজ কাউকে বলো না। ওই যে লোকটাকে পয়সা দিয়েছিলাম ওর নাম ছিল মনে হয় আসমত আলী, হি ওয়াজ অলসো এ ডোম, উনিও ডোম, কিন্তু ওরা আমাকে খাইতো না। তো এদিকে ওই যখন ওখান থেকে আসলাম তখন ওরা ও খলিল্লাহকে ওই অল্প কিছু টাকা দিয়েছিলাম যে এই তুই কাউরে বলবি না, মানে 10 টাকা না কত টাকা দিয়েছিলাম জানি, তুই কাউরে বলবি না আর তোরে তুই কাউকে স্বীকার করবি না যে মাংস খাস, যদি কাউটে কস তাহলে কিন্তু ফ্যাং ভেঙে দেবো। না স্যার কাউটে বলবো না, আপনি শুধু রবিরে বলে দিবেন, রবি জানি আমার কলজে খাইতে দেয়। এই 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 স্টোরির থেকে আমি শিওর হয়ে গেলাম যে না ইজ এ রিয়েলি মরা মাংস খাওয়ার লোক সে। এইটা শিওর হওয়ার পরে আমি দৈনিক বাংলা অফিসে প্রথম বললাম এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর তারেক শামসুর রহমান, ও ছিল ইউনিভার্সিটির রিপোর্টার আমার দোস্ত ক্লাসমেট ব্যাচমেট আর কি। আমি ওরে বললাম যে তারেক এইটা, ও বলে তোমাদের মেডিকেল কলেজে কি পাগলামি হয়, আমাদের ইউনিভার্সিটির সব জিনিস নেই এগুলো, আমার আমার শুনতে কিনা লাগতেছে, যাও যাও তুমি এগুলো নিয়ে, আমার এগুলো বলার দরকার নেই। তো আমি জনকণ্ঠের একসময় চিফ রিপোর্টার ছিলেন খালেদুজ্জামান ভাই, ওনাকে আমি বললাম, উনি শুনে বললে যে মাই গড দিস ইজ এ নিউজ, এটা একটা ভয়ঙ্কর নিউজ, তুমি এই নিউজটা তুমি তারা ভাইকে বলো মানে কজন করিম সাহেবের কাছে বলো। উনি বললেন এটা খুব সেন্সেশনাল, এটা আমার মনে হয় না যে এটা এটা ছাপানো ঠিক হবে। উনি আমার সঙ্গে রাজি হলেন না। তারপরে আমি ফজলুল করিম, উনি হলেন ফজলুল করিম, উনি হলেন ফজলুল করিম চিফ রিপোর্টার, ওনাকে আমি বললাম, আমি বললাম যে স্যার আমি এরকম ভাবে নতুন জব নিয়ে আসছি, আমাকে চেনে না মেডিকেল রিপোর্টার, আমি এরকম একটা নিউজ আমার কাছে আছে। উনি আমার বলেন মরা গরুর গোস্ত খাইলে না একটা সংবাদ হইত, তুমি মিয়া এটা একটা নিউজ কইলা। তারপরে বলে আচ্ছা ঠিক আছে ছবি তুলতে পারবা? আমি বললাম স্যার আপনি আমাদের দেন একজন ছবি তোলার ফটোগ্রাফার, তখন নারায়ণগঞ্জের স্পোর্টস ফটোগ্রাফার ছিল কামরুজ্জামান ভাই, মারা ইন্তেকাল করছেন। তো ওনাকে বললো যে এই কামরুজ্জামান তুমি, বলে আমি স্পোর্টস তুললো আমি এইসব মরা মানুষ মধ্যে নাই, বলে না 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 ছেলেটা নতুন আসছে ওর ও জবটা পারমানেন্ট হবে, তুমি ওকে ওকে যাওয়ার সঙ্গে। এই কামরুজ্জামান ভাইয়ের সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং হইলো যে উনি ছবিটা তুলে দিবে। উনি তখন ওই সব স্টেডিয়ামে খুব ফেমাস ফটোগ্রাফার ছিলেন দৈনিক বাংলা ছবি তুলতেন, উনি আর বিজিত রাখছিলেন শামসুল ইসলাম আল মাজিদ। তো এখন আমার আমি আর কামরুজ্জামান ভাই রোজ আসে, উনি মেডিকেল ক্যান্টিনে আসেন, আমি ক্লাস বাজানোর সঙ্গে দেখা করি। এখন কোনোদিন লাশ থাকে তো খলিল থাকে না, কোনোদিন খলিল থাকে তো লাশ থাকে না, ওদিন সে কোনো জায়গায় চলে যায়। যেদিন দৈনিক বাংলায় নিউজটা ছাপা হয় অর্থাৎ তেসরা মার্চ তেসরা এপ্রিল 2 তারিখে, ওই দিন দেখি যে খলিলুল্লাহ ওইখানে হাঁটতেছে, তার চোখের মধ্যে সেই লুকটা ওই দিন যে মাংস খাইছিল আর ওই বারবার হাঁটিয়ে বুক বুঝতেছে কেমন জানি একটা চাপা ভাব। আমি বললাম কিরে খলিল মাংস খাবি নাকি? বলো হ কখন খাবি? ডাক্তারে কাম করতেছে, ডাক্তার গেলেই খাবো। এর মধ্যে আমি জামান ভাই বললাম জামান ভাই আসেন, জামান ভাই আমি আর আমার একটু ভয় ভয় লাগতেছিল, আমাদের ক্লাসের আমার এক রুমমেট ছিল আমার ক্লাসমেট আর একটা জাকারি এখন অস্ট্রেলিয়া থাকে, ওকে নিয়ে আমরা বললাম যে আমরা দাঁড়াই এখানে খলিল মাংস খাবে কামড়ে ছবি তুলবে। একটু করে ডাক্তার চলে যাওয়ার পরে একজন লেকচারার সে একটা ডেড বডি ডাকাতে মেরে গেছে আগের দিন রাতে, ওইটা পোস্টমর্টম করতে, তো ওইটা ওই যে গলার থেকে পেট পর্যন্ত কাটা ছিল, ওই বডিটা দুই ভাগ মানে মাঝখানের অংশটা ভাগ করা ওপেন বডি আর কি। আর একটু পরে দেখি জনসভায় চলে গেছে, খলিউল্লাহ চুপ করে ঢুকছে, ঢুকেই সে ওই দুই হাত ফাঁক করে তার মধ্যে, এর মধ্যে আমাদের কয়েকজন ডুম আর কয়েকজন মেডিকেল কমান্ড ওরাও এসে দেখতেছে, একটা লোক ক্যামেরা নিয়ে ছবি তুলতে আমরা দাঁড়িয়ে ওরাও মজা দেখতে আসছে বাংলাদেশের অভ্যাস আর কি। এরা সবাই মিলে আমরা দেখলাম যে একদম বিড়ালের মতো সে একটা মরা মানুষটার বুকের মাঝখানে ঝাঁপাই পড়লো, আর ওখান থেকে দুই হাতে ফাঁক তো করাই ছিল, ওখান থেকে সরাই আসে ওই কি যে উঠেছে, আমার একবার মনে হলো লিভার, একবার মনে হলো হার্ট সামথিং, কোন একটা ভিজার আসে উঠাইছে, উঠে আসে ওটা ওই দাঁত দিয়ে কামড়াই ছিঁড়ে নিল, ছিঁড়ে নিয়ে দুই হাত দিয়ে ধরে আমরা যখন হ্যাম্বার্গার খাই যেরকম ওই রকম করে ধরে সে খাওয়া শুরু করলো। ওই যখনই মুখে দিয়ে যে ছবিটা তখন পত্রিকা ছাপা হয়েছিল, তখন কামরুজ্জামান ভাই উনি ক্যামেরা চাপ দিচ্ছে, ফ্ল্যাশ জ্বলেছে, ফ্ল্যাশ জ্বলছে আমাদেরকে তাকাইছে, তাকাই তাকে যে সব তার পরিচিত লোক, তো সে আর মাইন্ড করে নেই, সে ওইটা নিয়ে এক সিঁড়ির উপরে বসছে। তো ওইখানে আমরা তিনটা না চারটা ছবি দিতে পারছিলাম, আর ওই যে এরপরে ওনার এই ক্যামেরার ফ্ল্যাশ তো তখন আর কাজ করলো না। আর ওই নুরু জি হ্যাঁ ভাই, ওই কি আমাদের তখন তো ম্যানুয়াল ক্যামেরা সেই যুগে ক্যামেরা, তো এখন তো মোবাইলে ক্যামেরা থাকবে, ধরো হাজার হাজার ছবি তুলতে পারতাম, ভিডিও করে ফেলতে পারতাম। তো ক্যামেরাজন ভাই তিন চারটা ছবি তুলছিলেন, তো ওই তিন চারটা ছবি আমরা পাবলিশ করছিলাম। পরে অবশ্যই অন্যান্য পত্রিকারা মর্গের ভিতরে ছবি ছিল, ওই ওই ছবির কপি আছে আমার কাছে, আসে আমার কাছে, আমি ওগুলো সঙ্গে রেখে দিই। তো জাকারি আমাকে বলতেছিল, ও যাব, সে ফোর্থ ইয়ার বেঙ্গল স্টুডেন্ট, সে আমাকে বলতেছিল আরিফ আমার ভীষণ ভয় করতেছে, ও মানুষ না জিন, তাড়াতাড়ি পুলিশে খবর দিয়ে ওকে অ্যারেস্ট করার ব্যবস্থা কর। তো এই ওদের অনেক অনেক রিয়াকশন হয়েছে। তো রাতের বেলা আমি যখন দলি বাংলায় রিপোর্টটা নিয়ে গেলাম, কামরুজ্জামান ভাই ছবিগুলা দিয়ে গেছিলেন আর এক রিপোর্ট সিনিয়র রিপোর্টারের কাছে, তো রাতের বেলা আমরা ভাগ্যবালা ওদিন কেউ ছিলেন না, ওদিন চিফ রিপোর্টার ফজলুল করিম সাহেব উনি বললেন যে তুমি রিপোর্টটা লিখছো মনে হয় তুমি যেন একটা মাসুদ রানার এই যে কাজী আনোয়ার হোসেনের গল্পের মতো একটা লিখতেছো, এটা তো একটা রিপোর্ট হলো না, রিপোর্ট লেখো, রিপোর্ট যাকে বলে। তখন আমাকে ওই তখনকার ফেমাস একজন জার্নালিস্ট ছিলেন আহমেদ নুরে আলম, উনি আমাদের অপি করিমের আপন মামা, অপি করিম যে টিভিতে অভিনয় করেন তার আপন মামা, হ্যাঁ, তো উনি এখন থাকেন হলো আমেরিকাতে ভার্জিনিয়াতে মনে হয়, রিটায়ার করছেন উনি। উনি আমার এই রিপোর্টটাকে উনি বললেন যে তুমি আসো, আমি আমি বলি তুমি লেখো, উনি তখন এটাকে ইয়ে করলেন, এটাকে এডিট করলেন আহমদ নুরে আলম করছিলেন, আর খালেদ ভাইও পরে আমাকে ওইটাকে ফাইনাল রিপোর্ট করে আমরা ওই রিপোর্টটা দৈনিক বাংলায় পাবলিশ করি। কিন্তু আমরা কিন্তু বুঝিনি যে ওই দিন যে এইটা এত এত সিরিয়াস রিয়্যাক্ট হবে। এখানে আমি কতগুলো ইনফরমেশন আপনাকে অ্যাড করতে পারি, এক্ষেত্রে যে খলিউল্লাহ পরবর্তী সময়ে যখন এটা হইচই হয়ে গেল এবং খুব সিরিয়াস ফলো আপ শুরু হলো, সমস্ত পত্রিকা কতগুলি পত্রিকা চ্যালেঞ্জ করলো, বললো এটা বানানোর রিপোর্ট, তারপরে যখন অফিসিয়ালি এটা ইনভেস্টিগেশন হয়ে প্রমাণিত হলো না দিস ইজ ট্রু, তারপরে যখন গভর্নমেন্ট তাকে অ্যারেস্ট করলো, তারপরে তাকে পাবনায় পাঠালো, সাইকিয়াট্রিস্টে টেস্ট করলো, বললো যে না এটা একটা অ্যাবনর্মাল সাইকোপ্যাথ, তখন সব সাংবাদিকরা এটার পক্ষে অনেক রকম খবর জোগাড় করা শুরু করলো।
আমরা কথা বলছিলাম ডক্টর আরিফুর রহমানের সাথে সুদূর সৌদি আরব থেকে, এবং তিনি কিভাবে রিপোর্টটা করলেন, এবং আমাদের সাথেই থাকুন, আমরা শুনতে থাকবো তার কাছ থেকে আরো অনেক কিছু। আর আবারও বলছি যে অন্ধকারের গল্প, এবং আজকে আমরা নরখাদক খলিউল্লাহকে নিয়ে কথা বলছি, তার ঘটনা শুনছি, এবং অবশ্যই ফেসবুকে খলিউল্লাহর ছবি রয়েছে, যারা শুনছেন যারা ফেসবুকে নেট রয়েছে তারা গিয়ে অবশ্যই তার ছবিটা দেখতে পারেন, তার ছবি আছে, এবং সেখানে লাইক দিবেন এবং এই প্রোগ্রাম নিয়ে কমেন্টস করবেন, এবং আপনাদের কমেন্টসগুলো কিন্তু আমরা পড়ছি এবং সবগুলো পড়ব, এবং এই প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা কিন্তু অনেক দরকার। এবং এই প্রোগ্রামের শেষের দিকে আমরা খলিউল্লাহর ছেলের কথা শুনবো, এবং তাদের বর্তমান অবস্থা কি, তাদের ফ্যামিলি, সেই কথা শুনবো। আমাদের সাথেই থাকুন, এবং এই প্রোগ্রাম চলবে রাত দুটা পর্যন্ত। আর আবারও বলছি ফেসবুকে আমাদের যারা জয়েন করতে চান, facebook.com/dhakafm90.4। অনেক SMS চলে আসছে আমাদের কাছে, SMS গুলো আমি পড়ব। এর মধ্যে রিয়াজ মালিবাগ রাজারবাগ থেকে লিখেছে, প্রোগ্রামটা খুবই ভালো লাগছে, তারেক ভাই ভাইয়ের রিপোর্টটা ভালো লেগেছে, থ্যাংকস তারেক ভাই এবং সাদেক সামিকেও ধন্যবাদ জানিয়েছে। আর তারেক ভাইকে লাইভ আনতে পারলে ভালো হতো। ওকে, আমরা চেষ্টা করবো তারেকের সাথে লাইভ কথা বলার জন্য। ওকে, আমরা এবার একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি এবং তার আগে আবারও বলছি যে ফেসবুক আমরা রয়েছি facebook.com/dhaka-fm90.4 এবং সেখানে গেলে খলিলুল্লাহর ছবি দেখতে পাবেন এবং সেখানে আপনারা লাইক দিবেন এবং কমেন্টস করবেন আর এসএমএস করতে থাকুন। মোবাইল মেসেজ ফ্রিগে নাম লিখুন, তারপর লোকেশন, তারপর যা বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 নম্বরে। এবং চলছে অন্ধকারের গল্প এবং নরখাদক খলিলুল্লাহর ঘটনা আমরা শুনছি। একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি।
This track was downloaded from fusionbd.com.
দৈনিক বাংলার প্রতিবেদনটি ছাপা হওয়ার দু তিন দিনের মাথায় খলিলুল্লাহকে আটক করে ঢাকা মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষের কক্ষে আনা হয়েছিল। তখন খলিলুল্লাহ উপস্থিত চিকিৎসকদের সামনেই কচ কচ করে মুরগির কাঁচা মাংস খেয়ে দেখায় সে কিভাবে মানুষের কলিজা কিংবা মাংস খেত। মেডিকেল থেকে তাকে প্রথমে রমনা থানায় নেওয়া হয়, থানা থেকে কোর্টের মাধ্যমে পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হয়। এরপরও খলিলুল্লাহকে নিয়ে প্রতিদিন বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন ছাপা হতে থাকে। চায়ের টেবিল থেকে শুরু করে বিভিন্ন আড্ডায় উঠে আসে খলিলুল্লাহর কাহিনী। এর কিছুদিন পর সাপ্তাহিক বিচিত্রার 18 এপ্রিল 1975 সংখ্যায় প্রচ্ছদ হিসেবে এ কাহিনী ছাপা হলে খলিলুল্লাহ হয়ে ওঠেন এদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তি। এক কাঠি ক্যাপস্টেন সিগারেট পেলে যে খলিলুল্লাহ খুশিতে আতখানা হয়ে যেত, তাকে খুশি করার জন্য 555 আর বেনসন অ্যান্ড হেজেস এর মতো কার্টুন আসতে থাকে, বিনিময় দরকার সাক্ষাৎকার। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে সে সুযোগ বেশিক্ষণ দিতে রাজি হয়নি। সকালের দিকে খলিলুল্লাহ নরমাংসের নেশায় মর্গে আসতেই হাসপাতালের কর্মচারীরা তাকে ধরে ফেলেন। তারপর তাকে হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক কর্নেল এম এল রহমানের কক্ষে হাজির করা হয়। কর্নেল সাহেব ডেকে পাঠান কলেজের অধ্যক্ষ ডাক্তার এম এ জলিল, মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সামাদ সহ আরো কয়েকজন মানসিক রোগ বিশেষজ্ঞকে। তারা খলিলুল্লাহকে অভয় দিয়ে ঘটনা খুলে বলতে বললে অনেক চাঞ্চল্যকর কাহিনী বেরিয়ে আসে। রবিডোম আর খলিলুল্লাহ ছোটবেলায় বন্ধু ছিল, তখন সে লালবাগ এলাকায় থাকত। সেখান থেকে প্রতিদিন হেঁটেই মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আসত। রবিডোমের বাবা ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম ডোম, সেই খলিলুল্লাহ ও রবিডোমকে প্রথম মরা মানুষের মাংস খেতে দিত। পরে রবিডোম নরমাংস খাওয়া ছেড়ে দেয়, কিন্তু খলিলুল্লাহ তা ছাড়তে পারেনি। অন্তত 15 দিন পরপর তার নরমাংস চাই চাই। শুধু ঢাকা মেডিকেল কলেজ নয়, মিডফোর্ড হাসপাতালের গোপাল ডোম ও সোনা ডোম তাকে মরা মানুষের মাংস খেতে দিত। সে তার খালা মমিনাকে মানুষের মাংস খাসির মাংস বলে রান্না করে খাইয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। এবার সে ঘটনার প্রত্যক্ষ সাক্ষী প্রতিবেদক ডক্টর আরিফুর রহমানের মুখ থেকে শুনি সেদিনের ঘটনা।
খলিলুল্লাহ বলছিল যে রবিডোম আর খলিলুল্লাহ তারা দুজন নাকি ছোটবেলায় ফ্রেন্ড ছিল। লালবাগ থেকে সে মেডিকেলে চলে আসত। রবিডোমের যে বাপ ছিল সে ছিল ঢাকা মেডিকেল কলেজের প্রথম ডোম। সে নাকি রবি আর এই খলিলুল্লাহকে মরা মানুষের মাংস খেতে দিত এবং সে তার নাকি বিশ্বাস ছিল যে মানুষের মাংস যদি কেউ খায় তাহলে শক্তি হয় আর বুদ্ধি বাড়ে। রবিডোম নাকি আর এই মাংস খেত না, কিন্তু খলিলুল্লাহ না খেয়ে থাকতে পারত না। 15 দিন পর পরে তারা নাকি তাকে মাংস দিত এবং খলিলুল্লাহ তখন বলছিল যে মিডফোর্ড হাসপাতালে সোনামিয়া, এখন যেটা সলিমুল্লাহ আগে মিডফোর্ড বলতো, সোনামিয়া এবং গোপাল নামে দুজন ডোম নাকি তাদেরকে মাংস খেতে দিত। এইটা একটা খবর হতো। আবার খলিলুল্লাহ স্বীকার করছিল যে বিভিন্ন গোরস্থানে সে ওই সময় কাপড়ের কাপড় খুলে নিয়ে আসতো, সেই কাপড় নাকি মৌলভী বাজারে যেখানে পুরনো কাপড় বিক্রি হয় সেখানে সে বিক্রি করতো। আর খলিলুল্লাহ মজা করে বলছে যে তার এক খালা ছিল, তার নাম মামনা। মামনাকে নাকি সে বলছে এটা খাসির মাংস বলে সে মানুষের মাংস তাকে রান্না করে খাওয়াইছিল। এটা এটা এই কতগুলি ইনফরমেশন তখন ছিল, এগুলো অসম সময় পত্রিকায় ছাপাও হয়েছিল। পুলিশের কাছে খলিলুল্লাহ তার সব বক্তব্য সে স্বীকার করছিল, তার বক্তৃতা সে রেকর্ড করা হয়েছে এবং সেখানে খলিলুল্লাহ খুব দৃঢ় কথায় জানাইছিল যে হ্যাঁ আমি মানুষের মাংস খাই এবং আমি আরো খাবো। 3 দিন ধরে প্রত্যেকটা পত্রিকার এত বিশাল হেডিং ছিল যে এরপরে যখন ঢাকা মেডিকেল কলেজে তাকে নেওয়া হয় এবং বিশেষজ্ঞরা প্রায় 14 জন বিশেষজ্ঞ তাকে পরীক্ষা করেন, পরীক্ষা করার পরে আমাকেও সেখানে ডাকা হয়েছিল, আমিও ছিলাম সেখানে। তারা বললেন যে ঠিক আছে আমরা এটা দেখতে চাই যে তুমি কি এটা বানিয়ে বানিয়ে নিউজ করলে না সত্যি, তো তাকে সত্যি লাশ ঘর থেকে মানুষের উরুর মাংস এবং কলজে এনে দেওয়া হয় এবং উনি আমাদের সব তাদের সামনে ওটা সে খায়। তখন তারা রিকমেন্ড করেন যে তাকে হাসপাতালে ভর্তি করা দরকার, জেলে আপাতত জেলে নিয়ে রাখা হোক হাজতে, তারপরে তাকে পাবনায় পাঠানোর রিকমেন্ডেশন ওই দিনই করা হয়। সেখানে মনস্তাত্ত্বিকরা ছিলেন, পিজি হাসপাতালের প্রফেসর নাজিমুদ্দিন ছিলেন। ওই দিনকে একটা ইন্টারেস্টিং খবর, এইটা আমার কোনোদিন শেয়ার করা হয়নি, আজকে আপনাদের রেডিওতে আমি শেয়ার করছি, সেটা হলো যে অসমর্থিত খবরে যে ওই দিন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিও ইন্টারেস্টেড হয়েছিলেন যে খলিলুল্লাহকে কেমন লোকটা, আমার দেশের লোক, আমি ওকে একটু দেখব। তো তাকে নাকি পুলিশরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে বঙ্গবন্ধুকে দেখিয়েছিলেন। খবরটা কতখানি সত্যি আমি জানি না, কিন্তু ওই দিন এই খবরটা আমাদের পত্রিকা অফিসে এসেছিল, যেহেতু আমরা সেটা কোনো প্রেস বিজ্ঞপ্তি পাইনি, এই জন্য আমরা এটা পাবলিশড হয়নি, কিন্তু একটা অসমর্থিত সংবাদ ছিল। তখনকার যারা বঙ্গবন্ধুর পরিবারের লোকেরা বলতে পারবে যে ধরনের কোনো ঘটনা তখন হয়েছিল কিনা খলিলুল্লাহকে নিয়ে। এরপরে ছয় তারিখে খলিলুল্লাহকে গ্রেপ্তার করা হয়, 6 এপ্রিল জি, গ্রেপ্তার করে তাকে হাজতে রাখা হয়। সেখানে পুলিশরা এরকম অন্যান্য পত্রিকার রিপোর্টে ছিল ওই সময় পত্রিকাগুলিতে যে সে পুলিশকে ধমকে দেয়, আমি আমাকে আটকাবেন না, ভিতরে যদি অস্বীকার করে তখন পুলিশ বলে যে আপনার যেখানে খুশি আপনি বসেন। এবং তখন তাকে লোকতে প্রচুর লোক তাকে দেখতে ভিড় করে এবং তারা ওখানে সে তাদের সঙ্গে ফান করে, এবং তখন তাকে যিনি জিজ্ঞেস করেছে যে আপনি কি এরকম মাংস খান, বলে হ্যাঁ খাই, কেন খান, আমার সঙ্গে ইন্টারভিউতে যে কথাগুলি বলেছে একই কথাগুলি সেও তখন বলেছে। তখন একটা মেডিকেল পত্রিকা ছিল দি পালস, ওটা শুধু মেডিকেল লাইনের পত্রিকা লিখতো, আনোয়ার হোসেন ববি চিটাগাংয়ের উনি এই পত্রিকাটা পাবলিশ করতেন। তো উনি হেডিং করেছিলেন মোর ভ্যাম্পায়ার অ্যাট লার্জ, উনি খলিলুল্লাহকে ভ্যাম্পায়ার বলেছিলেন এবং উনি তার অনেকগুলি ছবি পাবলিশ করেছেন, সবগুলি কালেকশন আমার কাছে আছে। এবং ওই সময় ঢাকা মেডিকেল কলেজের মনস্তাত্ত্বিক বিভাগের চিফ প্রফেসর সামাদ উনি লিখেছিলেন এক ইন্টারভিউতে পোটেনশিয়াল থ্রেট টু সোসাইটি ওয়ারেন্টস প্রফেসর, এবং উনি বলেছিলেন যে আরো অনেক এরকম সাইকিয়াট্রিক লোক থাকতে পারে, তাদেরকে গ্রেপ্তার করা হোক বা তাদেরকে চেক করা হোক। এ সময় বিভিন্ন পত্র পত্রিকায় 3 দিন ধরে এটা একটা হট ইস্যু ছিল, এবং আপনার যা অবগতির জন্য বলছি যে দৈনিক বাংলাতে এই ওই দিন যেদিন পত্রিকাটা ছাপা হয় সকালবেলা, ওই ঘটনা আমরা পরে আসছি, ওই দিন 5 বার ছাপা হয়েছিল। এখন তো দেশে সবকিছু গিনেস রেকর্ডে যায়, এটা যায়নি, দ্যাট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট যে একটা পত্রিকা 5 বার ছাপা হয়েছিল। সবসময় ওই সময় নিয়ম ছিল কি যে, এটা আমি 1975 সালের কথা বলছি, আজকে থেকে প্রায় 40 বছর আগে, তখন পত্রিকা ছাপা হতো একবারই রাতের বেলা এবং শেষ রাতের আগেই 3টার সময় ছাপা হয়ে যেত, হকাররা পৌঁছে দিতেন। ওই দিন ওই পত্রিকা 5 বার ছাপা হয়েছিল, সেম অ্যামাউন্ট অফ পত্রিকা, 5 বারের কপি সব শেষ, জি 5 বারের কপি শেষ। এবং 30-এ 14 6 দিন পরে গ্রেপ্তারের আগে ইত্তেফাক একটা রিপোর্ট লিখেছিল, ইত্তেফাকের অ্যাকচুয়ালি এটা ছিল সম্পাদকীয় ঘরে বাইরে নামে সন্ধানী উনি লিখেছিলেন, উনি তখন গ্রেপ্তারের পরে উনি লিখেছিলেন যে বিভিন্ন খলিলুল্লাহকে নিয়ে একদম 1, 2, 3, 4, 5 আমার সামনে কপিটা আছে, 6 কলামের বিশাল ফুল পেজ উনি এটা নিয়ে ইস্যু করেছিলেন। সেখানে উনি কমেন্ট করেছিলেন যে আমি শুনেছি যে জঠর জ্বালায় অতিষ্ঠ কম্বোডীয় সরকারি বাহিনী গুলি করে মানুষ হত্যা করে খেতে শুরু করেছে, প্রশ্ন হচ্ছে এরা তো জন্ম মানুষ কেউ নয়, এরাও তো অন্যদের মতো সুস্থ স্বাভাবিক হতে চেয়েছিল। উনি এই খলিলুল্লাহর সঙ্গে কম্বোডীয় সৈন্যদের উনি কম্পেয়ার করেছিলেন এবং উনি উন্নয়নশীল দেশের লোকজনের যে খাবার সেই সেগুলো নিয়ে উনি 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 কল্পনা উনি কম্পেয়ার করেছেন। উনি বলেছেন যে তখনকার একটা উদাহরণ দিয়েছিলেন যে সবচেয়ে সমৃদ্ধিশালী দেশ হিসেবে পরিচিত আমেরিকার কথা বলেছেন, যেখানে 50,000 কোটি টাকা শুধু খরচ করা হয় যে ওখানকার ইতর প্রাণীদের তাদেরকে তাদের ভাগ্য তাদেরকে খাবার দেওয়ার জন্য। বলেছেন যে স্বর্ণকেশি ইলিনের রিচি তাদের একজন, বিরাট এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রিচি তার 65টি কুকুরের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য $1,40,000,000 এবং 180 একর জমি উইল করে গেছেন। এতে সারমীয় প্রেমিকা হিসেবে হয়তো তিনি প্রাতঃস্মরণীয় হয়ে থাকবেন। এইসব উদাহরণ দিয়ে মানে আমি আপনাকে বুঝতে চাচ্ছি যে কয়েকটা দিন আমরা প্রায় একটা সপ্তাহ সেখানে শুধু খলিউল্লাহ ছিল বাংলাদেশের মেইন আলোচনা, সেখানে পলিটিক্স, ক্রিকেট, অন্যান্য সবকিছু ঢাকা পড়ে গিয়েছিল। ইট ওয়াজ অ্যান আনবিলিভেবল। 11 এপ্রিল বিচিত্রা সিদ্ধান্ত নিল এটাকে ইয়ে করবে, তারা এটা কভার স্টোরি করবে। 11 এপ্রিল বিচিত্রা পত্রিকা তখন খুব পপুলার ছিল, মধ্যবিত্ত সবাই এই পত্রিকাটাই পড়তেন। 11 এপ্রিল প্রত্যর্শনে এখানে সেখানে এই একটা কলামে তারা প্রথম একটা হেডিং দেয় জি এখানে সেখানে 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 লিখেছিল যে গত 3 এপ্রিল 75 দৈনিক বাংলা খলিলুল্লাহ সংবাদ মানুষের হৃৎপিণ্ড ভক্ষণরত ছবি প্রথম পাতায় প্রকাশের পর প্রচন্ড আলোড়ন এবং উত্তেজনা সৃষ্টি করে। এ ধরনের বিভৎস ঘটনা ঢাকার একটি কর্মব্যস্ত আধুনিক শহরে ঘটতে পারে এটা কল্পনা করাও সম্ভব নয়। পরপর 3 দিন ধরে অখ্যাত খলিলুল্লাহ সংবাদ পত্রিকার প্রথম পাতায় ছাপা হয়েছে। প্রথম দিন মরা মানুষের মাংসভক্ষণের বিস্তারিত বিবরণ, দ্বিতীয় দিন সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রতিক্রিয়া, মনস্তত্ত্ববিদদের অভিমত, তৃতীয় দিন তার গ্রেপ্তার হওয়ার সংবাদ যথেষ্ট গুরুত্ব সহকারে একাধিক দৈনিকের প্রথম পাতায় ছাপা হয়েছে। অবশ্য এই সংবাদটি প্রথম প্রকাশ করেছেন দৈনিক বাংলার মেডিকেল রিপোর্টার। চিকিৎসকদের ধারণা খলিলুল্লাহর মস্তিষ্কের এমন একটি অংশ নিষ্ক্রিয় হয়ে গেছে যার জন্য তার রুচি স্বাদ সংক্রান্ত অনুভূতিগুলি লোপ পেয়ে গেছে। তো এটা এটা ছিল এখানে সেখানে। এরপরে 18 তারিখ তৃতীয় বর্ষ 46তম সংখ্যা 18 এপ্রিল 1975 কভার স্টোরি, নাম ছিল খলিলুল্লাহ কাহিনীর নেপথ্য কাহিনী। আর ফার্স্ট কভারে ছিল ঢাকা আমার ঢাকা, অচল ঢাকা সচল অর্থনীতি, এই হেডিং এ বিচিত্রার যে কভার স্টোরি ছিল সেখানে আমি আমি কাহিনীটা লিখি। সেটা অনেক লম্বা, প্রায় 4 পাতা।
আপনার শুনছেন ঢাকা FM এবং সেই সাথে চলছে অন্ধকারের গল্প এবং আমরা নরখাদক খলিলুল্লাহর কথা শুনছি। আর ফেসবুকে আমরা রয়েছি facebook.com/ঢাকা FM 90.4, সেখানে গেলেই আপনার খলিলুল্লাহর ছবিটা দেখতে পাবেন, সেখানে আপনার লাইক দিতে পারেন এবং কমেন্টস করতে পারেন। হাজার হাজার কমেন্টস আসছে আর অনেক SMS ও চলে আসছে এর মধ্যে। মুন আমাদের সাথে জয়েন করেছে, জানালা খোলা রেখেছিলাম, সে ভয় পাচ্ছে, তার মনে হচ্ছে যে খলিলুল্লাহ এখনই তার ঘরে প্রবেশ করবে। ফার্মগেট থেকে নাভিদ আমাদের সাথে জয়েন করেছে। অরিন ধানমন্ডি থেকে, ভাইয়া কি শুনছি এটা, ভয় করছে, মানুষ কি এমন হতে পারে। তারপর পিঙ্কি আমাদের সাথে জয়েন করেছিল। আব্দুর রহমান সুমি বরিশাল থেকে শুনছে, গল্পটা পেপারে পড়েছিলাম 3 বছর আগে। ওকে, তারপর মারিয়া আমাদের সাথে জয়েন করেছে, এটা কি করে সম্ভব, সে বিশ্বাসই করতে পারছে না। তারপর আমাদের সাথে আব্দুর রহমান ছিল, তারপর ইরফান আমাদের সাথে জয়েন করছে, অনিক রতন আমাদের সাথে রয়েছে, খুব ভয় লাগছে এবং ভালোও লাগছে, ইমরান আমাদের সাথে রয়েছিল, প্রান্ত বন্যা বাপ্পি শান্তিবাগ থেকে আমাদের সাথে জয়েন করেছে, অনেক ভয় লাগছে। তারপর ঢাকা থেকে ফেরদৌস আমাদের সাথে জয়েন করেছে, সাইমা স্মাইল, তারপর পার্বনী আমাদের সাথে আছে, লতা আমিরপুর থেকে, এই প্রোগ্রামটা অনেক মজা এবং খুব ভয় লাগছে, আরো কিছু জানতে যাচ্ছে যে কি হবে, এবং অবশ্যই আমাদের সাথেই থাকুন এবং আরো অনেক কিছু জানতে পারবেন। এবং সেই সাথে আবারও বলছি যে খলিলুল্লাহর যে পরিবারের কথা, তার ছেলের সাথে আমরা কথা বলবো এবং তাদের বর্তমান অবস্থাগুলো শুনবো এই প্রোগ্রামের শেষের দিকে, অবশ্যই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। ইমন শ্যামলী থেকে, তারপর আমাদের সাথে রিয়া জয়েন করেছে, এটা কি করে সম্ভব বলছে, রুবেদ আমাদের সাথে রয়েছিল, মঈন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, আপনাদেরকে থ্যাংকস, ঢাকা FM কে থ্যাংকস এই প্রোগ্রামটার জন্য। লাবলু আমাদের সাথে রয়েছিল, মানুষ এমন হয়ে থাকে, মানুষের কলিজা মানুষ খায়। তারপর আজিজুল মামুনুর রশিদ আমাদের সাথে রয়েছিল, সোহাগ সাওয়ার থেকে, বেস্ট প্রোগ্রাম, আচ্ছা আপনার কাছে খুবই ভালো লাগছে জেনে খুশি হলাম। তিথি আমাদের সাথে রয়েছিল, আমার খুব ভালো লাগছে। তারপর মিম, তারপর রিয়াজুল, রমিজ, মহসিন, শামীম, সিজার আমাদের সাথে রয়েছিল, তারপর এস এস শামীম, এমি জুয়েল আমাদের সাথে জয়েন করেছে, রংপুর বাবা জয়েন করেছে। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ এবং আরো অনেক অনেক SMS সবগুলো পড়বো এবং ফেসবুকে অনেক কমেন্টস রয়েছে আমরা পড়ছি এবং আবারও পড়বো। আবারও বলছি যে ফেসবুকে আমরা রয়েছি facebook.com/ঢাকা FM 90.4, সেখানে গেলে আপনারা খলিলুল্লাহ ছবিটা দেখতে পাবেন, সেখানে লাইক দিবেন এবং কমেন্টস করবেন, এবং আমরা আশা করবো যে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনারা থাকলে এই প্রোগ্রামটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। গত সপ্তাহ কিন্তু আমরা প্রচুর সাড়া পেয়েছিলাম। তা এই প্রোগ্রামও আমরা প্রচুর সাড়া পাচ্ছি এবং আপনারা থাকলে আমরা আরো ভালো ভালো প্রোগ্রাম করব এগুলো নিয়ে। এবং আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যে অন্ধকার জগতের গল্প আপনারা বুঝে ফেলেছেন যে আমাদের প্রোগ্রামটার ধরনটা কি, আমরা কাদেরকে আনতে চাই। আপনার আশেপাশেও যদি এমন কেউ থাকে কিংবা আপনার কাছেও যদি মনে হয় যে এই টপিকটা অন্ধকারের গল্পে আসা উচিত, অবশ্যই আমাদেরকে SMS করে জানাবেন। আর আমাদেরকে মেইল করতে পারেন og@dhakafm904.com, আবারও বলছি og@dhakafm904.com, এখানে আপনি আমাদেরকে মেইল করে জানাতে পারেন যে এই টপিকগুলো আসা উচিত এবং এগুলো থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। এবং গতবার কিন্তু অনেকেই বলেছিল খুব ভালো লেগেছে যে আমরা অজ্ঞান পার্টি সম্পর্কে জেনেছিলাম, আজকে এই গল্প শুনে অনেকে ভয় লাগছে, অনেক কিছু জানছে। এবং এরকম আরো অদ্ভুত কিছু গল্প আপনাদের শোনাতে চাই, অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আপনারা থাকলে আমরা এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাব। আবারও বলছি যারা এসএমএস করতে চান মোবাইল মেসেজ অপশনে গিয়ে আপনার নাম লিখুন, স্পেস দিয়ে লোকেশন, তারপরে এই প্রোগ্রাম সম্পর্কে কিংবা যা বলতে চান তা লিখে পাঠিয়ে দিবেন 16260 নম্বরে। আর ফেসবুকে আমরা রয়েছি facebook.com/dhakafm90.4। অনেকেই খৈলুল্লাহকে SMS এ দেখতে যাচ্ছে, ফেসবুকে গেলেই কিন্তু দেখতে পাবেন এবং তার ছবি রয়েছে, সেখানে লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আমরা একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি এবং আমাদের সাথেই থাকুন, আরো অনেক ঘটনা আমরা জানবো খৈলুল্লাহ সম্পর্কে। আপনারা শুনছেন ঢাকা FM এবং সেই সাথে অন্ধকারের গল্প। অনেকেই নতুন আমাদের সাথে জয়েন করেছে যে ঘটনা কি, ভয় লাগছে, বুঝতে পারছেন না এরকম। আবারও বলছি যে আমরা আজকে যে গল্প শুনছি সেটা হচ্ছে নরখাদক খলিউল্লাহর কথা। একজন মানুষ ছিলেন যে কিনা মানুষের কলিজা খেত, মর্গে গিয়ে লাশ ছিঁড়ে ছিঁড়ে খেত, ওই গল্প। এবং আমরা অনেকগুলো প্রতিবেদন, আমরা অনেক পরিশ্রম শব্দ একটা প্রোগ্রাম এবং আমাদের প্রতিবেদক ছিল তারেক আহমেদ, অনেক কিছু সংগ্রহ করেছে। আমাদের যে এই প্রোগ্রামের প্রডিউসার সাদেক সামি অনেক কষ্ট করে অনেক কিছু সংগ্রহ করেছে। আমরা অনেক দূর সৌদিতে ডক্টর আরিফুর রহমানের সাথে আমরা কথা বলেছি, তার সাথে আরো কথা বলবো। এই হচ্ছে আজকের কাহিনী এবং যারা শুনছেন শুনতে থাকুন, আরো ইন্টারেস্টিং আরো তথ্য পাবেন আপনারা। আর বলছি যে প্রোগ্রামের শেষের দিকে খৈরুল্লাহ ছেলের সাথে আমরা কথা বলবো এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে আমরা জানবো এই প্রোগ্রামের শেষের দিকে। আর ফেসবুকে আমাদের সাথে অনেকেই জয়েন করেছে, অনেক লাইক দেখতে পাচ্ছি, অনেক কমেন্টস। জাহিদ শাওন আমাদের সাথে জয়েন করেছে, তানহা তানভি সেও পছন্দ করেছে ভাই, মারিয়া ইসলাম রাফা সরি ভাই মিস করে ফেলেছি, মাত্র জয়েন করলাম এবং আপনাকে বলছি যে নরখাদক খলিউল্লাহর গল্প বলছিলাম আমরা। এমন মানুষও কি পৃথিবীতে আছে আমাদের সাথে রয়েছিল, ফুয়াদ প্রধান আমাদের সাথে জয়েন করেছে। তারপর অ্যালবার্ট আতিক, আমি এই প্রথম মানুষের মাংস খাওয়া ঘটনা শুনতে পাইলাম। আমরা অনেকেই শুনছি এবং আমিও বললাম যে আমি নিজেও শিহরিত এবং ভয় ভয় লাগছে যখন চিন্তা করি যে জন্তু জানোয়াররা শুনি যে নিজেরা সার্ভাইভ করার জন্য একজন জন্তু জানোয়াররা নিজেদের মধ্যে মারামারি করে তাদের মাংস খায়, কিন্তু মানুষের মধ্যে সৃষ্টি শ্রেষ্ঠ জীব, মানুষের মধ্যে এরকম মানুষ রয়েছে, ভয় লাগছে। এবং স্বাভাবিকভাবেই সে সবার মধ্যে বসবাস করছিল, তো ভয় লাগছে যে এরকম কেউ আছে কিনা। আর ইয়ামিন শেখ আমাদের সাথে রয়েছিল, তারপর মুস্তাক আহমেদ বাবু, অবাক আমি কি বলবো মুকুল ভাইয়া, ওকে। তারপর আমাদের সাথে সিদ্দিকী রয়েছে, তার ভয় লাগছে, সবাই খুব ভয় লাগছে এবং ব্যাপারটা নিয়ে মজা পাচ্ছে যে ভয় লাগার পরও গল্পটা শুনতে চাই এবং শেষ পর্যন্ত শুনতে চাই। তারপর ফাহিম খান কমেন্টস, কেন পড়ছো না, পড়ছি, অনেক ভালো লাগছে প্রোগ্রামটা, থ্যাংকস ঢাকা FM কে। তারপর হারুন খান আমাদের সাথে রয়েছিল, নাইম আখন আমাদের সাথে আছে এখনো, মারিয়া ইসলাম রাফা অনেকদিন পর FM শুনতে শুনছি এবং এরকম একটা প্রোগ্রাম শুনে অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকে। তারপর মাহমুদ হুসাইন আমাদের সাথে আছে, তারপর মহসিন কে ধন্যবাদ, হৃদয় মানুষের কলিজা মানুষ খায় এটা কিভাবে পসিবল। ওকে শুনছেন, আমরা আরো অনেক রহস্যময় কথা শুনবো। আর আমাদের এই প্রোগ্রামের যে প্রডিউসার সাদেক সামি কথা বলেছিলেন ডক্টর আরিফুর রহমানের সেই সময়কার, আমরা যে ডক্টর আরিফুর রহমানের সাথে কথা বলেছিলাম সৌদি প্রবাসী ডক্টর আরিফুর রহমানের সেই সময়কার যে রুমমেট ছিলেন বর্তমানে বারডেমের চিফ সার্জন প্রফেসর ডক্টর হুমায়ুন কবিরের সঙ্গে আমরা সেই কথোপকথনটা শুনে ফিরে আসছি।
প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনি তো ডক্টর আরিফের রুমমেট ছিলেন ঢাকা মেডিকেল কলেজে, আপনি তখন চতুর্থ বর্ষের স্টুডেন্ট ছিলেন, তো ওই যখন নাকি খলিলুল্লাহকে পাওয়া গেল বা খলিলুল্লাহকে যখন নাকি ডক্টর আরিফ এই প্রতিবেদনটা তৈরি করেন, তার আগে আসলে আপনাদের মধ্যে ফিলটা কি হইল, যে আপনারা আসলে কিভাবে সেই সময়টাতে সেই সিচুয়েশনে আসলে আপনাদের অবস্থাটা কিরকম ছিল?
আমরা তখন ফোর্থ ইয়ারে পড়ি, আমরা তখন ফোর্থ, আজকে থেকে প্রায় ধরেন 40 বছর 39 বছর আগের কথা, তাই না? শুধু ব্যাচমেট না, আরিফ আমার রুমমেট ছিল, আরিফ রুমমেট ছিল এবং আরিফের তখন তো সে পত্রিকায় কিছু কাজ করত, প্লাস টেলিভিশনে প্রোগ্রাম করত, তার নেশাই ছিল কোথায় কি হচ্ছে না হচ্ছে এইসব খবরাখবর বের করার, খবরাখবর দিয়ে, যেহেতু রিপোর্টার ছিল সে, তো তার ইন্টারেস্ট অন্যরকম ছিল আমাদের তুলনায়। তো ন্যাচারালি ওইটা আমরাও একটু কানাঘুষা শুনছিলাম যে এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু এটা কেউ বিশ্বাস করছিল না এবং ভাবছিল যে বোধ হয় এগুলি বাজে কথা। তো আরিফ বোধ হয় যথাসম্ভব একটা খবর পেয়ে সে রাত্রেবেলা বোধ হয় একদিন গিয়ে এটা বোধ হয় হাতে নাতে নিজের চোখেই বোধ হয় দেখেছিল এবং এসে আমাদেরকে বলেছিল যে এরকম ঘটনা এই হয়েছে, এটা তো আমরা নিউজ করছি। তো আমরা তো সবাই এক্সাইটেড একেবারে যে এরকম একটা ঘটনা ঘটলো, এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। ক্যানিবালিজম আমরা নাম শুনেছি এরকম, কিন্তু একেবারে আমাদের কলেজের মধ্যেই ক্যানিবালিজম হচ্ছে, এটা নানাজন নানা রকমের এক্সপ্লেনেশন দেওয়া শুরু করলো যে এটা কেন হতে পারে কি হতে পারে। তার আবার বিভিন্ন চয়েসও ছিল, এইসব গল্প শুনলাম আমরা। যাই হোক, আলটিমেটলি তো এটা পেপারে আসলো এবং সারা দেশেই বোধ হয় তখন আমার যতটুকু মনে পড়ে বেশ হইচই পড়ে গিয়েছিল।
খলিলুল্লাহকে তো আপনিও নিজেও দেখেছেন, তো খলিলুল্লাহকে আপনি আসলে কিরকম দেখেছেন?
আমার যতটুকু মনে আছে সে বেশ লম্বাটে টাইপের, মনে হয় অলমোস্ট 5 ফিট 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি এরকম লম্বা টাইপের, খুব রোগা পাতলা টাইপের একটা লোক, নিজের রাপন মনে চলে এই ধরনের একটা মানুষ। ঠিক সুস্থ প্রকৃতির মানুষ তো অবশ্যই ছিল না, তবে ওইখানটায় তার কি জব ছিল কিনা আমার একদম মনে নাই, সে চাকরি করতো কি করতো না আমার ঠিক মনে নাই, তবে সে সবসময় ওই মর্গের আশেপাশেই আমরা দেখতাম, কারণ অ্যানাটমি ডিসেকশন রুমের পাশেই ছিল মর্গ এবং আমাদের ক্লাসরুম যে লেকচার রুম ছিল তার সাথে মর্গের ডিস্টেন্স খুব একটা ছিল না, খুব কাছাকাছি। সুতরাং মাঝে মধ্যে ওকে যে দেখাই হতো, কিন্তু ওই লোকে যে এই কাজ করতে পারে সেটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। যাই হোক, ইন্টারেস্টিং কাহিনী।
আপনিও তো আসলে এই ঘটনাটার সঙ্গে ছিলেন, তো আপনিও কি মানে ডক্টর আরিফ যখন নাকি রিপোর্টার হিসেবে অনেক প্রতিবেদন উনি খুঁজতেছিলেন, যে ফিচার করার জন্য বিভিন্ন টপিক খুঁজতেছিলেন, তখন আপনিও কি এরকম কোন গল্প ওনাকে শুনিয়েছিলেন যেটা ফিচার রিপোর্ট হতে পারে?
না, আমার আমার জানার মধ্যে আর কোনো ঘটনা ছিল না, ওইটাই আমরা প্রথম শুনি। কিন্তু আমরা ওই আগে যে কানাঘুষা শুনছিলাম সেটার ব্যাপারে তাকে বলছিলাম যে এরকম ব্যাপার, এরকম বলাবলি করছিল, তাহলে এটাই সত্যি ঘটনা হয়ে গেল। তো সে বললো যে হ্যাঁ, আমি তো একদম হাতে নাতেই দেখলাম। যাই হোক, দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং।
ডক্টর আরিফ যখন খলিলুল্লাহকে খুঁজে পান এবং প্রতিবেদনটা তৈরি করার কাজ উনি শুরু করে দিয়েছেন, তো তখন কি আপনাদেরকে উনি বলেছিলেন যে আপনারা কেউ যাতে ঘটনাটা শেয়ার না করেন, বা আরো অনেক পত্রিকার রিপোর্টার অলরেডি তখন ঢাকা মেডিকেল হসপিটালে ছিলেন, অন্য কারোর সাথে যাতে ব্যাপারটা শেয়ার না হয়, এরকম কোন ঘটনা কি ঘটেছিল?
শেয়ার না করা করার ব্যাপারে আমার ঠিক মনে নাই, তবে আমরা তো ওই রুমে যারা থাকি, আমি এখন আছেন সার্জারি প্রফেসর মতিউর রহমান সাহেব, যে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রফেসর মতি মতিয়ার, ও আমার রুমমেট। তো আমরা তো তখন তখনই শুনলাম সমস্ত ঘটনা, এইছাড়া আমাদের পাশের রুমেও আরো দু একজন ছিলেন, কিন্তু তারা কেউই দেশে নাই এখন। যারা পাশের রুমে ছিলেন ওরাও খুব ক্লোজ ছিল আমাদের, আমরা সবাই মিলে জিনিসটা বেশ সেদিন শুনলাম। কিন্তু প্রফেসর জিয়াউদ্দিন এখন ফিলাডেলফিয়াতে আছে, সেও ছিল। ডক্টর নুরুদ্দিন বোধ হয় এখন থাকে অস্ট্রেলিয়াতে, সেও ছিল ওখানটায়, এই আর কি। তো এরপরে অবশ্য আর এরকম ঘটনা বাংলাদেশে বোধ হয় দ্যাট ওয়াজ ফার্স্ট অ্যান্ড প্রবাবলি দ্যাট ওয়াজ লাস্ট, আমি আর শুনেছি বলে তো আমার মনেও পড়ছে না আর
পত্রিকা যখন রিপোর্টটা পাবলিশ হলো 3 এপ্রিল 1975, তখন আসলে রিপোর্টার হিসেবে ডক্টর আরিফের এক্সাইটমেন্ট আপনি কেমন দেখেছেন, বা আপনারা রুমমেট হিসেবে আপনাদের এক্সাইটমেন্টটা কিরকম ছিল?
না, হি ওয়াজ এক্সট্রিমলি এক্সাইটেড, তা তো বটেই, কারণ এবং সবার কেন্দ্রবিন্দু হয়ে গেল সে হঠাৎ করেই। এর আগে নানা ধরনের প্রোগ্রামের কারণে সবাই আরিফকে চিনত, কিন্তু ওই খলিলুল্লাহর ঘটনার পরে এভরিবডি সবাই চিনতে শুরু করলো যে খলিলুল্লাহ রিপোর্টার সে, এবং এটা তার একটা স্পেশাল পরিচিতি হয়ে গেল তখন থেকে। এবং তার রিপোর্টার জগতেও, এই যে পত্রিকার জগতেও এবং এইসব কালচারাল সাইডে তার যে অ্যাক্টিভিটিস, সেইখানটায় তার বোধ হয় বেশ কদর অনেক বেড়ে গেল, এবং সবাই ওর কাছে জানতে চাইতো কি দেখলে কি হলো এইসব ব্যাপার আর কি। তা আমরা সবাই মানে ওর ওই জিনিসটাই অনুসন্ধিৎস ওই যে সে একটা জিনিস শুনে এবং ওটার পিছনে ঘুরে ঘুরে ওটাকে আবিষ্কার করা এবং সেটা সে আলটিমেটলি মানে সাকসেসফুল হয়েছে এবং মোটামুটি ভালো রিপোর্ট করেছে এবং সবাই সেটাকে অ্যাকসেপ্ট করেছে। ন্যাচারালি খুব খুব এক্সাইটেড ছিল ওটা নিয়ে এবং এটা দীর্ঘদিন ধরে এটা তার একটা ক্রেডেনশিয়াল এর মধ্যে এটা ছিল দীর্ঘদিন ধরে ছিল যে আরিফ এরকম খলিলুল্লাহ রিপোর্টার আরিফ।
ফজলে রাব্বি হল আপনাদের রুম নাম্বারটা কত ছিল?
আমরা বোধ হয় 235 নাম্বার রুম বোধ হয় ছিলাম আমরা, যতটুকু মনে পড়ে আমাদের রুম নাম্বার ছিল ফজলে রাব্বি হল ছিল যেটা ওটা এখনো আছে ওখানে 235 নম্বর রুমে আমরা থাকতাম।
আপনাকে অনেক ধন্যবাদ অন্ধকারের গল্প অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য।
আমরা কথা বলছিলাম আমাদের এই প্রোগ্রামের প্রডিউসার সাদেক সামি, আমরা একটু আগে যে ডক্টর আরিফের সাথে কথা বলেছিলাম, শুধু সৌদি প্রবাসী এবং তার সেই সময়কার রুমমেট ছিলেন বর্তমান বারডেমের চিফ সার্জন প্রফেসর ডক্টর হুমায়ুন কবিরের সঙ্গে আমাদের প্রডিউসার সাদেক সামি কথা বলেছেন, সেই কথাটা শুনলাম এবং এখান থেকেও আপনারা অনেক কিছু পরিষ্কার হয়েছেন। এবং নতুন যারা জয়েন করছে তাদেরকে বলছি যে অন্ধকারের গল্প অনেকেই জানতে যাচ্ছে যে কবে প্রচারিত হয়, প্রতি শনিবার রাত 11টা থেকে 2টা পর্যন্ত এবং গত সপ্তাহ আমরা আপনাদের অনেক সাড়া পেয়েছি, গত সপ্তাহে অজ্ঞান পার্টির একজন দলনেতা ছিল এবং আজকে নতুন যারা জয়েন করছে সবাই ভয় লাগছে, আজকে আমরা নরখাদক খলিউল্লাহর কথা শুনছি। অনেকেই পত্রিকাও এটা সম্পর্কে জানেন এবং আমরা অনেক বস্তুনিষ্ঠভাবে আমরা কিন্তু অনেক রিপোর্ট তৈরি করেছি এবং অনেক কষ্ট করেছে আমাদের প্রতিবেদক তারেক আহমেদ, আমাদের প্রোগ্রামের প্রডিউসার সাদেক সামি এবং অনেক কষ্ট করে নানা রকম তথ্য দিয়ে কিন্তু আমরা এটা সাজিয়েছি এবং আপনারা শুনছেন এবং আস্তে আস্তে আরো জানতে পারবেন। এবং এই প্রোগ্রামের শেষের দিকে খলিউল্লাহর ছেলের সাথে আমরা কথা বলবো এবং তাদের বর্তমান অবস্থা শুনবো, তখন আরও কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং আমাদের সাথেই থাকবেন। এর মধ্যে ফেসবুকে আমাদের সাথে অনেক কমেন্টস লাগে এবং পড়ছি আমরা এগুলো, এবং যারা রয়েছেন যারা এসএমএস করছেন যে খলিউল্লাহ ছবি দেখতে চান তাদেরকে বলছি যে আপনারা ফেসবুকে যান, ফেসবুকে গেলেই কিন্তু খলিউল্লাহ ছবি দেওয়া আছে, সেখানে আপনারা লাইক দিবেন, অবশ্যই লাইক দিবেন এবং সেই সাথে কমেন্টস করতে থাকেন। এবং আবারও বলছি যে এই প্রোগ্রাম আপনাদের জন্যই এবং অন্ধকার জগতের গল্প গতবার যারা শুনেছেন আজকে যারা শুনছেন আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের বিষয়গুলো কেমন হয়ে থাকে এবং অন্ধকার জগতে এইসব মানুষদের যদি আপনার জানা কিছু থাকে আপনার আশেপাশে কিংবা আপনার যদি মনে হয় যে এই ধরনের একটা টপিক নিয়ে করা উচিত অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদেরকে মেইল করতে পারেন og@dhakafm904.com এখানে মেইল করে জানিয়ে দিবেন, কিন্তু এসএমএস করতে পারেন, ফেসবুকে লিখতে পারেন, তখন আপনাদের কথা মতো আমরাও চিন্তা করে আমরা অন্ধকার জগতে সেই মানুষদের নিয়ে আসবো কিংবা ওরকম একটা টপিক বাছাই করবো যেটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এর মধ্যে প্রান্ত আমাদের সাথে জয়েন করছে, মানুষের মানুষ খেতে তাহলে দেখে সকলের কাছে দেখানো, আচ্ছা দেখানো হলো না কেন, এটা আগের ঘটনা এবং আপনি কিন্তু গল্পগুলো শুনছেন এবং আপনি যদি আগ্রহ থাকে আপনি খোঁজ করলেই কিন্তু জানতে পারবেন। সুপ্রিয়া আমাদের সাথে জয়েন করেছে, ফার্স্ট শুনছি আমার খুব ভালো লাগছে এবং ভয় লাগছে। ফারজান আমাদের সাথে জয়েন করেছে, তারপর আমাদের সাথে সাদি খিলগা থেকে জয়েন করেছে, আমি তোমাদের অনুষ্ঠান শুনছি, ওকে। তারপর আমাদের সাথে তাফিল জয়েন করেছিল রুমা মিরপুর থেকে, খুবই ভয় লাগছে আমার, মনে হচ্ছে এটা অবাস্তব কাহিনী, ওকে আপনার মনে হতেই পারে। মামুন আমাদের সাথে জয়েন করেছিল, তারপর আমাদের সাথে সাইফুল আছে, হৃদয় আমাদের সাথে জয়েন করেছে, রাসেল আমাদের সাথে আছে জাকির ফার্মগেট থেকে, এই ঘটনাটা কি আমরা করতে পারি, আচ্ছা আচ্ছা ডাউনলোড করতে পারি, অবশ্যই করতে পারবেন এবং জানিয়ে দিব ডাউনলোড লিঙ্কটা এবং কালকে সন্ধ্যার পরে করতে পারবেন। তারপর নৌরন আমাদের সাথে রয়েছিল, সারোয়ারকে ধন্যবাদ, তারপর সামির এই প্রোগ্রামটা কোন কোন দিন হয় খুব ভয় লাগছে, এই প্রোগ্রাম হয় প্রতি শনিবার এবং আমরা প্রতিদিনই আপনাদের ভয় দেখাবো এমন না, গতবার কিন্তু খুব ভালো একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, সেটা অনেকেই অনেক পছন্দ করেছিল এবং অনেকে বলেছে যে তাদের অনেক উপকার হয়েছে, অনেকে সচেতন হয়েছে। আজকে আমরা একরকম গল্প করছি, আগামীতে আবার আরেক রকম গল্প করব এবং সবকিছু আসলে আপনাদের উপর নির্ভর করে এবং আপনারা অবশ্যই আমাদেরকে মেইল করবেন, আবারও বলছি যে og@dhakafm904.com এখানে মেইল করে জানিয়ে দিবেন যে কি টপিক হতে পারে, কি নিয়ে আমরা কাজ করতে পারি। আর ফেসবুকে অনেকেই আমাদের সাথে রয়েছে, আর খলিউল্লাহ ছবি রয়েছে, সেখানে লাইক দিতে পারেন, কমেন্টস করতে থাকেন আমাদের প্রোগ্রাম নিয়ে। তারপর ইমু গুলশান থেকে, অন্ধকারের গল্প আমার খুব ভালো লাগে, আমি চাই এটা কন্টিনিউ হোক, অবশ্যই, এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আপনাদের সহযোগিতা। তারপর রাকিব পারভেজ আমাদের সাথে, রোমান জয়েন করেছে, সাদিয়া আমাদের সাথে জয়েন করেছে, তারপর ইমুটটা পড়লাম, রফিকুল আমাদের সাথে রয়েছিল, নিশি আমাদের সাথে জয়েন করেছিল, ওকে তার ভালো লাগছে প্রোগ্রাম, ইব্রাহিম আমাদের সাথে জয়েন করেছে চট্টগ্রাম থেকে, আমিও যোগ দিলাম তোমাদের সাথে। ওকে, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাবো, যাওয়ার আগে আবারও বলছি যে অন্ধকারের গল্প প্রতি শনিবার শুনবেন, এবং ফেসবুকে আমাদের পেজ রয়েছে facebook.com/dhakafm90.4, এখানে গিয়ে আপনি লাইক দিতে পারেন, এবং সেখানে কিন্তু সবাই মিলে অনেক কিছু আলোচনা করছে, আপনি সেখানে গেলে অনেক কিছু নিজেও দেখতে পারবেন, নিজেও কমেন্টস করতে পারবেন। আর এস এম এস করার নিয়ম, মোবাইলে মেসেজ ফ্রি নাম লিখবেন, তারপর স্পেস দিয়ে লোকেশন, তারপর যে কথাগুলো বলতে চান তা লিখে পাঠিয়ে দিবেন 16260 নম্বরে। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, তারপর ফিরে আসছি, আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4, এবং সেই সাথে অন্ধকারের গল্পে আজকে আমরা শুনছি নরখাদক খলিলুল্লাহর কথা।
This track was downloaded from fusionbd.com.
আপনা মেডিকেল হসপিটাল থেকে সুস্থ হয়ে আজিমপুর কবরস্থানের গেটে ভিক্ষাবৃত্তির পেশা বেছে নেয় খলিলুল্লাহ। স্বাভাবিক জীবনে ফিরে এলো নরখাদকের অপবাদ মুছে নিয়ে খলিলুল্লাহর কপাল থেকে। মহল্লার লোকজন থেকে শুরু করে সাধারণ মানুষজন নরখাদক জানার পর অনেকেই ভিক্ষা দিতে চাইত না। এরই মাঝে প্রতিবেদক ডক্টর আরিফুর রহমান ডাক্তারি পাশ করে পাড়ি জমান বিদেশে। বেশ কবছর পর বাংলাদেশে ফিরেই প্রিয় ক্যাম্পাস ঢাকা মেডিকেলে যান। এর মাঝেই দেখা হয় খলিলুল্লাহর সঙ্গে। সেদিনের ঘটনা শোনা যাক ডক্টর আরিফুর রহমানের কাছ থেকেই।
আমার দেখা হয়েছে একবার মেডিকেল কলেজ ক্যান্টিনে দেখা হলো, তখন সে আমি বললাম কি রে এখন কেমন আছো, তো সে আমাকে রিমেম্বার করতে পারে নাই যে আমি আমি তার রিপোর্টার ছিলাম। এটা হবে আমি আসলাম প্রবাবলি, আমি সৌদি আরবে চাকরি নিয়ে আসলাম 78 বা 80 আমি ঢাকা গেছিলাম, তখন আমার সঙ্গে দেখা হয়েছিল 79 বা 80 এইরকম। আমি মেডিকেল কলেজ থেকে বেরোয় আমি আমি বিদেশে চাকরি নিয়ে চলে যাই। তখন তো আমরা সবাই ট্রেন্ড ছিল যে বাইরে চাকরি নিয়ে চলে যাবো। আমরা ইন্টার্নশিপ ট্রেনিং করলাম, ট্রেনিং করলে তারপরে জব দিল, জব করলাম, এর মধ্যে একটা চান্স পেয়ে গেলাম বিদেশের একটা চাকরির লেবাননে। তখন লেবাননে চলে যাই, লেবানন থেকে সৌদি আরবে আসি, 2 বছর কাজ করার পরে দেশে যাই। তখন আমার সঙ্গে তখন বললো খলিলুল্লাহ, মনে হয় 79 বা 80 এরকম হবে, তখন আপনার ওই যে ইসের, তখন আমাকে মেডিকেল কলেজে গেলাম, তখন বললো যে রোজে যাইতাম মেডিকেল কলেজে আড্ডা মারতে, তো একজন বললো যে আপনার খলিলুল্লাহ, তখন দেখা হলো। সে মনে হলো আমাকে পুরোপুরি চিনতে পারে নাই, তো তখন আমি তার বেশ কিছু টাকা দিয়েছিলাম, তখন তো বিদেশে চাকরি করি, তো আমার বললো যে আমি বললাম কি তুমি মাংস টাংস খাও না, না এখন খাই না, তো সে কিন্তু তখন খুব নিষ্পৃহ ভাবে জবাব দিচ্ছে, মনে হয় যেন এটা তার লাইফের একটা আর কোনো চ্যাপ্টারই ছিল না, মানে ওই যে ভাবনার চিকিৎসার কারণে সে ওটা টোটালি টোটালি ভুলে গেছে, সে মনেই করতে পারে নাই যে এটা তার একটা এটা একটা বিশাল একটা স্টোরি ছিল তাকে নিয়ে। তাই বললাম যে তোমার মনে নাই, আমি তোমার রবিকে মনে আছে, আমাকে মনে আছে, ও সে তো আমার নাম মনে হয় ভালো করে জানতো না, জানতো সাংবাদিক, সে মাথা ঠোঁট উল্টাকে বললো যে না দেখা, তখন একটু দাঁড়িয়েও রাখছিল আমার যদি মনে পড়ে। তারপরে আমি তাকে টাকা দিয়ে বললাম তুমি আবার আইসো, তো হি ওয়াজ নর্মাল পার্সন, কিন্তু তার স্মৃতিতে আমার মনে হয় ওই স্মৃতি থেকে তারা অনেকটা চলে গেছে, তার ওই যে ওই ওই পার্টটা। নাজিবুদ্দুল্লাহ ফাহাদ বলছিলেন যে ওর ব্রেনের একটা পার্ট অ্যাবনর্মালি ফাংশন করতেছে, আমরা যদি ইসিটি বা তখনকার যে চিকিৎসাগুলো ছিল বা সাইকোথেরাপি দেই, এটা প্রফেসর নাজিমুদ্দিন তখন পিজির বড় ইয়ে ছিলেন, সাইকিয়াট্রিস্ট ছিলেন, উনি উনি যে কথাটা তখন বলছিলেন আমার সঙ্গে ইন্টারভিউতে, উনি বলছিলেন যে দেখো আগে বহু আগে মানুষ যখন অসভ্য ছিল তখন মানুষ হান্টিং করতো, হান্টিং করবে এনিমিদের ইয়ে খেয়ে ফেলতো, তাদের বডি পার্টস খেয়ে ফেলতো। বলে যে দেখো আমাদের ইসলামেও এক্সাম্পল আছে, যখন নবী সাল্লামের চাচাকে হত্যা করলো ওই যে আবু জাহেলের মেয়ে হিন্দা, তখন সে হামজার ইয়ে খেয়ে ফেলছিল না, কলিজা চাঁদায় খেয়ে ফেলছিল, তারপরে তার কান কেটে তার গলায় মালা বানায় পড়ছিল, বললো যে এই ধরনের জিনিসগুলি আগে ছিল মানুষের মধ্যে, যে এনিমির মাংস খেয়ে ফেলা, বললেন আর তার আরো আগে মানুষ যখন গুহাচারে ছিল তখন মানুষ মানুষকে খেয়ে ফেলতো। তারপরে বলে সভ্য যুগে অনেক সময় মানুষ খায়, যেমন উনি তখন আন্ডিজে যে আল্পসের যে ইয়ে হয়েছিল, যে কোন দেশ যেন ফুটবল খেলোয়াড়রা যে ইয়ে হয়েছিল আন্দিজ পর্বতে আটকা পড়ছিল, আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়রা, ওদের যে প্লেন ক্র্যাশ করছিল, হ্যাঁ ওখানেও কিন্তু ওই যে আলসে একটা আর্জেন্টিনান এয়ারক্রাফট ক্র্যাশ করছিল, সেখানে অনেক ফুটবল খেলোয়াড় ছিল, তামাক খেলোয়াড় ছিল, তারপরে ওদের খানা দানা বন্ধ হয়ে গেল, ওরা কিন্তু ওই যে বন্ধুরা বন্ধুদের মাংস খাইছে। তো বললো যে এরকম মানুষের মাংস খাওয়া এটা একটা, ইভেন আমাদের মেডিকেল টেক্সট বুকে আছে যে মানুষের মাংস আর একজন মাংস খেলে কি রোগ হয়, আমাদের মেডিকেল টেক্সট বুকে ওর নাম হচ্ছে কুরুজ ডিজিজ, কুরু ডিজিজ হয়। তো ও তাও বলে যে এটা এটা কারা খায়, যে পাপুয়া নিউ গিনির একটা একটা ট্রাইব খায়। এটা আমাদের আমাদের সময় মেডিকেলে আমাদের শিখতে হতো এটা, যে মানুষ মানুষের মাংস খেতে পারে, কিন্তু ওখানে পাপুয়া নিউ গিনিতে যেটা খায় সেটা ছিল ওদের সোশ্যাল কাস্টম। দাদা মরে গেল তখন সব আত্মীয় স্বজনরা মিলে দাদাকে খাবে, এটা দাদার হার্ট, এটা বটে করে দাদা আমাদের বডির মধ্যে রয়ে গেল, দাদা উইল স্টে উইথ আস। ওই যেমন চিতাভস্ম সমুদ্রে ভাসায় ফেলে মনে করে আই এম স্টেইং ইন দিস ওয়ার্ল্ড, এইরকম একটা কনসেপ্ট ছিল। কিন্তু সেই জিনিসগুলি জেনেটিক্যালি কোন মানুষ যে আবার তার মধ্যে রিভাইভ করবে এটা খুব খুব আনইউজুয়াল। তো ঢাকা মেডিকেল কলেজের প্রফেসররা তারা বলছিল এটাকে অ্যাগ্রেসিভ অ্যাবনর্মাল সাইকোপ্যাথ। আর পিজি হাসপাতালের প্রফেসর উনি উনি বলছিলেন ইট ইজ নট দ্যাট, ইট ইজ উনি বলছিলেন যে তার ব্রেনের কোন একটা পার্ট, যেখানে ব্রেন যে অংশটা মানুষের স্বাদ টেস্ট এই সেন্টারগুলি যেখানে আছে ওই সেন্টারটা ওর অকেজ হয়ে গেছে। অকেজ হওয়ার জন্য তার ছোটবেলার কোন ট্রেনিং কাজ করতে পারে, ওই যেটা বলেছিল যে রবি ডোমের বাবা তাদেরকে মাংস খাওয়াতো ওই ট্রেনিং হয়তো কাজ করছে। দ্যাট ইয়ং খলিলুল্লাহ ওইটাকে সে বিশ্বাস করছে দৃঢ়ভাবে যে এটা খেলে আমার বুদ্ধি হবে, এটা খেলে আমার মানুষের শক্তি ভালো শক্তি থাকবে। ওই ছোট্ট মানুষের মনে যে ওই বিশ্বাসটা ঢুকছে সেইটার থেকে সে হয়তো এটাকে নারিশ করছে, এবং ওইটাকে নারিশ করে সে পরবর্তীতে সে মাংস খাওয়া পাশ করে নিছে। আবার যখন সে পাবনায় গেছে গভর্নমেন্টের রেকমেন্ডেশনে, গভর্নমেন্টের পুলিশের রিপোর্টের উপর বেস করে, তখন পাবনার ডাক্তাররা যারা তাদের দায়িত্ব হলো একটা পাগলের যে কারণে পাগলামিগুলি করে তার যে বিশ্বাসগুলি তার মাথার মধ্যে থাকে ওগুলিকে তারা কতগুলি ইলেকট্রিক শক দেয় বা কতগুলি আমরা থেরাপি করি, ওগুলোকে ওষুধ দেওয়া হয়, কতগুলি বায়োকেমিক্রি মানে যারা ব্রেনের বায়োকেমিস্ট্রি চেঞ্জ করে করে ওই জিনিসটাকে আবার ফেরায় দিয়ে তারা ব্রেনের নর্মাল কেমিস্ট্রি নিয়ে আসে। এই জন্য আমার সঙ্গে যখন কলিলা দেখা হলো পরবর্তীতে তখন মেমোরির মধ্যে ওইটা কোনো ইস্যুই ছিল না, সে একদম সে হ্যাঁ বললো হ্যাঁ খাই এরকম বলতেছিল হ্যাঁ মনে পড়ে খাই। কিন্তু আমাকে দেখলে তার যে একটা এক্সাইটমেন্ট হওয়া উচিত ছিল যে এই লোকটা আমাকে ফেমাস করছে বা আমাকে মানে বা আমাকে ইয়ে করছে বদনাম করছে ওই ধরনের কোন, এই লোকটার কারণে আমি বিখ্যাত হয়েছি বা কুখ্যাত হয়েছি, এই লোকটাকে আমার কি পানিশ করা উচিত না খুশি তাকে তুলে নেওয়া দেওয়া উচিত, এরকম কোন রিয়াকশন আমি তার মধ্যে পাই নাই তখন। মানে হি ওয়াজ জাস্ট বিহেভিং অ্যাজ এ নর্মাল পার্সন, মনে হয় জানি আমি তার সঙ্গে আলোচনা করছি আমার মনে হয়েছে যে উই আর টকিং অ্যাবাউট এ থার্ড পার্সন, তাকে নিয়ে না অন্য কারোর সম্বন্ধে আমরা আলোচনা করতেছি, মনে হয় জানি তার সম্বন্ধে না। তারপরে আমি যখন টাকা দিলাম সে আমাকে একটা প্রশ্ন করছিল হ্যাঁ যে আই রিমেম্বার, বললে সাহ এতগুলো টাকা দিলেন কেন, আমি বললাম দিলাম তোমার ভাল লাগছে আমার, তারপরে আর কোনো থ্যাংকস থ্যাংকস কোনো রিয়াকশন ছিল না। তো অন্যরা আমাদের দেশের মানুষ কেন না ওকে কেরম করে কোনো একটা জিনিস দেখলে সব সুপারফিশিয়ালি দেখে ডিপলি যায় না, আমার মনের ভিতরে যা ছিল ওটা তো অন্যের মনের মধ্যে ছিল না। তো অন্যরা বলে পাগলার স্মরণ পাগলার স্মরণ তাড়াতাড়ি এটা ওরে আমরা চিনি সবাই চেনে, দেখলাম সবাই চেনে, আবার ফোর্থ ক্লাস এমপ্লয় পোলা পান্ডা ওরাও চেনে, যে হাসপাতালের ক্লিনাররাও চেনে, তো এভরিবডি নোজ ইট। তখন সে নর্মাল, তখন সে আর মানুষের কৌতূহল আর আকর্ষণের সেন্টার ছিল না সে। আমি যখন তার সঙ্গে এই তো অনেক বছর পরে কথা বলতেছি, আমি যখন চাকরি নিয়ে চলে আসলাম বাইরে, আমি তো ফোর্থ ইয়ারে ঘটনা ঘটলো, ফোর্থ ইয়ারে ঘটার এটা কত ছয় সাত বছর পরে হবে, ফিফথ ইয়ার সিক্স সেভেন হ্যাঁ পাঁচ বা ছয় বছর পরে ঘটনা ঘটল। তখন আর না আমি চলে গেছি, তো আমি চলে গেছি আপনার সেভেন্টি সেভেন এ চলে গেছি, যাওয়ার পর আমি দুই বছর বা আড়াই বছর পরে আমি আবার ভ্যাকেশনে ঢাকায় গেছি, তখন সেভেন্টি নাইনে হবে, সেভেন্টি নাইন এর এন্ড অথবা এইটির বিগিনিং এরকম একটা টাইম হবে। আমি আমার পাসপোর্ট হাতাইলে হয়তো এক্সাক্ট টাইমটাও বলতে পারবো, পাসপোর্ট পুরোনো পাসপোর্টটা দেখতে হবে। এরপরে আমাকে একজনের খবর দিল খলিলুল্লাহ মারা গেছে কবে জানি, এরপরে আমি আমি টাইমটা জানি না আরকি, বললো যে খলিলুল্লাহ নাই সে ইজ দেয়ার। এরপরে আমি যদ্দূর জানতাম যে যে রিপোর্ট পাইতাম তাতে শুনতাম যে সে ইজ হ্যাভিং এ অ্যাবসলুট নর্মাল লাইফ এরপরে, এবং তার ছেলে মেয়েরা নাকি তারা মানে ব্যাড ফিল করে তাদেরকে যখন বলে যে তার বাপ মাংস খেত, এটা তার ছেলে মেয়েরা খুব মানে মেন্টালি খুব আপসেট হয়, এটা শুনে আমার খুব খারাপ লাগছে। যে তখন তো পোলাপান মানুষ বুঝি নাই, সাংবাদিকতা শুরু করছি, তাহলে হয়তো আমরা রিপোর্টটা করতাম না যদি আমরা বুঝতাম যে তার মানে সামাজিক মর্যাদা হানি হবে বা কিছু একটা হবে। আর মানুষজন ভিড় করে ধরছে, ওই যে যখন ঢাকা মেডিকেল জানতে পারছে যে আমি আমি সে আরিফ আর ওই ওরা ওই সে খলিলুল্লাহ, তখন একটা মজা পেয়ে গেছে আর কি, কথা বলতে দেয় নাকি মানুষের টাকা দেয় একদম মাসের মতো। তখন যে কি প্রশ্ন হচ্ছে, আমি তো ওই সময় আমার কাছে থাকলে তো ক্যামেরা ট্যামেরা রেকর্ড করে ফেলতে পারতাম ওই সময়, তখন তো অবশ্যই মোবাইল ছিল না, কিন্তু ওইটা ওই সময় আসে নাই, তখন তো সাংবাদিকতা করি না, তখন আর মাথার মধ্যে ওইগুলো আসেনি। ওই 3 তারিখে 3 এপ্রিল এটা ছাপা হয়, পরের দিন আজাদ পত্রিকাতে 4 এপ্রিল ওখানে একটা সম্পাদকীয় লেখা হয়, সম্পাদকীয়তে না সরি এটা ছিল স্টাফ রিপোর্টের রিপোর্ট, ওখানে লেখা ছিল সেই নরপিশাচ গ্রেফতার হয় নাই কর্তৃপক্ষ খবরই রাখেন না, এবং উনি উনি বলেছেন যে তারা ঢাকা মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট প্রিন্সিপাল সবার সঙ্গে যোগাযোগ করেছেন, তারা বলেছেন যে আমরা শুনেছি পত্রিকায় এই ধরনের ঘটনা এসেছে কিন্তু এটা কতখানি ঠিক আমরা জানি না। উনি কমেন্ট করেছেন যে অথচ সুপার সাহেবের মতো দায়িত্বশীল লোকের পত্রিকা পড়ার সময় হয় না, আর তিনি যদি ইচ্ছাকৃত দায়িত্ব এড়াতে যান তখন কিছু প্রশ্ন দেখা দেয় স্বাভাবিক কারণেই, প্রথমত হাসপাতালের মর্গের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে একটি লোক ইচ্ছা করলেই প্রবেশ করে কিভাবে, সেখানে কি কোনো প্রহরার ব্যবস্থা নাই, নিজের পক্ষে একটু তালা লাগানোর সামর্থ্য কি কর্তৃপক্ষের নাই, এইভাবে পূর্বদেশ পত্রিকা তখনকার সম্পাদকীয়তে তারা লিখল খলিলুল্লাহ ও সমাজ দুয়ের জন্যই ভয়াবহ ও বিপজ্জনক, বিকৃত নেশার শিকার খলিলুল্লাহ যাতে এভাবে ধীরে ধীরে পরিপূর্ণ নরমাংসে খাদকে পরিণত না হয়, বরং যাতে তার এই ঘৃণ্য অভ্যাস পরিহার করে সে সুস্থ স্বাভাবিক মানুষে উঠতে পারে, তার জন্য সর্বাত্মক চেষ্টা করা দরকার। পূর্বদেশ তখন ভালো পত্রিকা ছিল, দলি মেলা এরপরে এই রিপোর্টটি আমার কাছ থেকে নিয়ে আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার খালেক ভাইকে দেন। খালেক ভাই 4 তারিখে উনি রিপোর্ট করেন, ওনার রিপোর্ট ছিল এরকম যে বিচিত্র মানুষ খলিলুল্লাহ, লাশের সাথে খলিলুল্লাহর নৈকট্য অনেক দিনের, লাশের কথা শুনলেই 26 বছরের হ্যাংলা লিখলিখে মানুষ খলিলুল্লাহ পাগল হয়ে যায়, মরা মানুষের গায়ে হাত বুলিয়ে দেয়, অস্বাভাবিক আকর্ষণে শুতে যায় গলিত লাশের কাছে, এই বলে তার ওই আমার নিউজ থেকেই উনি সাপোর্ট করলেন। তারপরে ওনারা বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা করেছেন, খালেক ভাই রিপোর্টে ছিল যে নাজিমুদ্দিন বলে একজনের সঙ্গে দেখা করেছেন, লালবাগ রাজ শ্রীনাথ স্ট্রিটের রিক্সা চালক করিম জানালেন যে খলিল গত বন্যার সময় নদী দিয়ে ভেসে আসা এক গর্ভবতী মহিলার পেট থেকে নিজ হাতে টেনে বাচ্চা বের করে নিয়ে এসেছিল, তারপরে বাচ্চাটি অনেকক্ষণ খেলাধুলা করার পর মৃত মহিলার বুকের উপর রেখে দিয়ে চলে আসে। নাজিমুদ্দিন বলে একজনের রিপোর্ট যে যদিও খলিলুল্লাহ দেখতে হিংসুর প্রকৃতির, কেউ তাকে খেপালে সে কামড়ে দেয়, চিকিৎসকদের অভিমত ওই দিনও ছাপা হয়েছিল। আবার খালেক ভাই রিপোর্টে ছিল গতকাল বিকেলে আবার সলিমুল্লাহ হাসপাতালে দেখেছে, খলিলুল্লাহকে আবার দেখা গেছে ঢাকা মেডিকেল হাসপাতালে পোস্টমর্টম রুমের কাছে দাঁড়িয়ে,
আপনারা শুনছেন ঢাকা FM, সেই সাথে অন্ধকারের গল্প মুকুল আছে আপনাদের সাথে শুরু হইতে রাত 12:50, এবং আবারও বলছি যে অন্ধকারের গল্প শুনবেন প্রতি শনিবার রাত 11:00 থেকে রাত 2 পর্যন্ত, এবং আপনারা বুঝে ফেলেছেন আমরা অন্ধকার জগতের বিভিন্ন মানুষদের কথা বলবো, তাদের কাহিনী শুনবো, এবং অবশ্যই যে আপনাদের অংশগ্রহণ আমরা চাই, এবং আপনারা যে ধরনের টপিক বলবেন যে আমরা এগুলো নিয়ে চিন্তা করবো, যে ধরনের মানুষের কথা বলবেন, আপনি আশেপাশে কারো কথা বলতে পারেন কিংবা আপনার জানা কোনো ঘটনার কথা আমাদেরকে জানাতে পারেন, তাহলে আমরা সেইভাবে আমাদের প্রোগ্রামগুলো সাজাবো। এবং আমাদেরকে মেইল করতে পারেন og@dhakafm904.com og@dhakafm904.com এই অ্যাড্রেসে আপনারা অবশ্যই মেইল করবেন। আর ফেসবুকে আমরা রয়েছি, ফেসবুকে অনেক হাজার হাজার কমেন্টস, এবং আমার মনে হয় যে আমার একটু পড়া উচিত, কমপ্লিট ম্যাড লেগেছে, মাথায় নষ্ট হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে গেছে তার। তারপর নরখাদক ভূত আমাদের সাথে জয়েন করেছে, খুল্লা তো ফেমাস হয়ে গেল। আচ্ছা দীপ্ত আমাদের সাথে রয়েছে, আনোয়ার হোসেন বলছি, আচ্ছা ভালো লাগছে, ওকে, জাহিদুল ইসলাম ফাহাদ, ও মাই গড, আমার তো ওনার চেহারা দেখে আরো বেশি ভয় লাগছে। আবারও বলছি যারা SMS করছেন, অনেকেই বলছেন খহিদুল্লাহ কেমন দেখতে, তাদের বলছি যে ফেসবুকে চলে আসুন, ফেসবুকে আসলে খহিদুল্লাহ ছবি দেখতে পাবেন, এবং যারা দেখছেন এখানে লাইক দেন এবং কমেন্টস করতে পারেন facebook.com/dhakafm90.4। তারপর ফাহিম খান আমাদের সাথে রয়েছে, ডক্টর সাহেবকে ধন্যবাদ, খুব সুন্দর করে গল্প বলছে। তারপর দীপু, এটা কি মানুষ না পশু, লিখেছে। সাদাত হুসেইন আমাদের সাথে নাকালপাড়া থেকে জয়েন করছে, লিখেছে থ্যাংকস ডক্টর আরিফুর রহমান, ফর হেলদি স্টোরি অ্যান্ড দ্য প্রোগ্রাম। ওকে, ধন্যবাদ জগদুল রায়, আমি আপনাদের বন্ধু, ভালো লাগছে আমার খুব। শামসুদ দোহা আমাদের সাথে রয়েছে, আমি মাত্র জয়েন করলাম। ওকে, মারিয়া ইসলাম রাফা, মানুষের মানুষ শুনে আচ্ছা, আপনার বলছে লোম দাঁড়িয়ে যাচ্ছে, শিহরণ যাচ্ছে, কেমন একটা ভয় ভয়। আলবার্ট আতিক আমাদের সাথে রয়েছে, এই অনুষ্ঠানগুলো চালিয়ে যাওয়া উচিত ঢাকা এফএম কে, ধন্যবাদ। ইমরান হোসেন আমাদের সাথে রয়েছে, শুনতে ভালো লাগছে কিন্তু ভয় করছে, ভয় তো করবে একটু, গল্পটা একটু অন্যরকম, আমি নিজেও খুব ভয় ছিলাম শুরু রাত থেকে যখন শুনছিলাম। তারপর রুবেল হোসেন, এই ধরনের প্রোগ্রামের জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং এগিয়ে যাও, চালিয়ে যাও। আবু সুফিয়ান ভালো লাগছে আমাদের সাথে রয়েছে। তারপর আমাদের সাথে ফাহিম খান রয়েছে, অ্যাঞ্জেলিক প্রিন্সেস অ্যানি, ওকে, সে একদম নির্বাক হয়ে গেছে, যা তার আর কিছু বলার নেই, মানুষ কিভাবে অন্য একটা মানুষের মাংস খেয়ে ফেলতে পারে। তারপর শিকদার, কমেন্টস পড়ো না কেন, আমি পড়ছি, সবার কমেন্টসই পড়ছি। শাওন দাস আমাদের সাথে রয়েছিল, সাহাদাত হোসেন আমাদের সাথে রয়েছে, রংধনু, আমি তাকে দেখেছিলাম, আমি জানতাম যে সেই খলিলুল্লাহ, ওকে, এবং অনেকে পত্র পত্রিকাও তার কথা পড়েছেন। তানভীর মাহমুদ আমাদের সাথে আছে, ইব্রাহিম খান আমাদের সাথে ফেসবুকে আছে, সোহেল খান, খুব মজা লাগছে, সারা রাত কি গল্প হবে, আমাদের প্রোগ্রাম সারা রাত না, রাত দুটা পর্যন্ত আমরা আছি আপনাদের সাথে, এবং প্রতি শনিবার শুনবেন রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত। তানহা তানভি আমাদের সাথে, ঘটনা শুনে খুবই ভয় লাগছে, অবাক লাগছে, আজব লাগছে। ফারিয়া সাইফুল ইসলাম, গল্পটা আশ্চর্য, ভালো লাগছে। রায়হান বাসার আমাদের সাথে জয়েন করেছে, ভেরি ইন্টারেস্টিং গল্প, ওকে, তাকে দেখতে ইচ্ছা করছে, তার ছবি তো রয়েছে। আবারও বলছি যে ফেসবুকে কিন্তু খৈলুল্লাহ ছবি রয়েছে, আপনারা দেখে সেখানে লাইক করতে পারেন এবং কমেন্টস করতে পারেন, এখানে অনেকেই লিসেনাররা লেখালেখি করছে, আপনারাও তাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, facebook.com/dhakafm90.4। আর কেউ যদি জানতে চায় যে কিভাবে লাইভ শুনবো, আমাদের লাইভ কিভাবে শুনতে হবেন তাও জানিয়েছি, www.dhakafm904.com। আর এসএমএস করতে পারেন, আমরা শেষ ঘন্টার দিকে চলে আসছি, আমাদের এসএমএস করার নিয়ম, মোবাইল মেসেজ শুনে আপনার নাম লিখবেন, স্পেস দিয়ে লোকেশন, তারপর যে কথাগুলো বলতে চান তা লিখে পাঠিয়ে দিন 16260 নম্বরে, এবং আপনাদের এসএমএস কমেন্ট সবকিছু মিলেই কিন্তু আমাদের এই প্রোগ্রামটা এগিয়ে যাবে, বারবার বলছি, এবং আপনাদের ছাড়া এই কষ্টসাধ্য এরকম প্রোগ্রাম করা অনেক কঠিন এবং এটা এগিয়ে নেওয়া অনেক কঠিন হবে। ওকে, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, তারপর এসে আবারও কথা বলছি খৈরুল্লাহকে নিয়ে এবং ডক্টর আরিফের সাথে। আপনারা শুনছেন ঢাকা এফএম স্টুডিও খুঁজতে, রাত 12:57 এবং চলছে অন্ধকারের গল্প, এবং আমরা শুনছি নরখাদক খলিলুল্লাহর কথা। আমাদের অনেকগুলো এসএমএস, অনেকক্ষণ এসএমএস পড়ছিলাম না। আসলাম আমাদের সাথে রয়েছে, এসএমএস পড়ছো না কেন, খুব ভয় লাগছে, উত্তরা থেকে জয়েন করেছে। তারপর আরেকজন লিখেছে নুরুল্লাহ, যে তার হ্যাপি লাগছে, ওকে। আশিক আমাদের সাথে রয়েছিল, তারপর রেদোয়ান মিরপুর থেকে, এটা কি সত্যি, আমার খুব ভালো লাগছে এবং ভয় করছে, এই অন্ধকারের গল্পকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে। তারপর আমাদের সাথে রয়েছিল ইমন, তারপর অভি মাগুরা থেকে তাহিয়া আমাদের সাথে আছে, এটা কততম প্রোগ্রাম, এটা দ্বিতীয় প্রোগ্রাম, এবং গত শনিবারও আপনারা শুনেছেন, এবং প্রতি শনিবার শুনবেন রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম। তারপর আমাদের সাথে তাহিয়া জয়েন করেছে, এটা কততম প্রোগ্রাম। তারপর শাহিন মোহাম্মদ, অনেক ভালো লাগছে, শুনেছিলাম, আচ্ছা মামার কাছে এই ঘটনাটা শুনেছিলাম, ঢাকা এফএমকে থ্যাঙ্কস যে আমি এবার বাস্তব শুনলাম এবং আমার এখন খুব বিশ্বাস হচ্ছে। যারা বনি থেকে, ওকে, কালকে পরীক্ষা, তারপরও সে শুনছে, সেও খুব এক্সাইটেড প্রোগ্রামটা শুনে। পাভেল মিরপুর থেকে, আমি কখনো এত রাত জাগিনি, বাট ঘটনাটা পুরোটা শুনবো, শুনতে হবে, আমার অনেক ভালো লাগছে, ওকে। তারপর আলামিন আমাদের সাথে জয়েন করেছে, তারপর শারমিন নরসিংদী থেকে, থ্যাংকস ঢাকা এফ এম কে, খুবই ভালো লাগছে, ভয় লাগছে তারপরও শুনছি। তারপর মিনহাস মিরপুর থেকে, খৈলুল্লাহ কি সত্যি মানুষ ছিল, যাই হোক স্টোরিটা খুব ভালো ছিল। জুলফিকার নীলফামারী থেকে আমাদের সাথে জয়েন করছে, বেস্ট প্রোগ্রাম এটা, থ্যাংকস ঢাকা এফ এম কে। তারপর আমাদের সাথে আব্দুর রহমান জয়েন করেছে, আরো অনেকেই আমাদের সাথে জয়েন করেছে। যাই হোক, আমরা পরবর্তী ঘন্টায় চলে যাচ্ছি, তারপর আমরা আরো ঘটনা শুনবো, আমাদের সাথেই থাকুন আর এস এম এস করতে থাকুন, ফেসবুকে আমরা রয়েছি।
প্রাণ ম্যাঙ্গো টাইম চেক, এখন সময় রাত 1টা। প্রাণ ম্যাঙ্গো আসল আমের পাল্প।
আপনাকে ঢাকা FM 90.4 এবং সেই সাথে অন্ধকারের গল্প এবং শেষ ঘন্টায় আপনাদেরকে আবারও আমন্ত্রণ। ফেসবুকে অনেক অনেক কমেন্টস দেখতে পাচ্ছি, তারপরও আবারও সবাইকে বলছি যে ফেসবুকে খহিদুল্লাহ ছবি দেওয়া আছে, আপনারা যারা দেখতে চান তারা ফেসবুকে গেলেই দেখতে পাবেন এবং সেখানে লাইক দিবেন এবং অবশ্যই কমেন্টস করবেন। সুমন বিশ্বাস, খুবই ভালো লাগছে আমাদের সাথে আছে এখনো। সাদাত হোসেন নাখালপাড়া থেকে জয়েন করেছে, থ্যাংকস এ লট এসএমএস পাওয়ার জন্য, ঢাকা FM কে অনেক ধন্যবাদ। ইসমাইল হোসেন মুন্না, ভয় লাগছে, সবারই ভয় লাগছে, আসলে ভয় লাগার মতোই। আমি যখন গল্পটা শুনছিলাম আমরা আগে থেকেই অফ ইয়ারও আমরা যখন আলোচনা করছিলাম, আসলে খুব ভয়ের একটা ব্যাপার এবং চিন্তা করা যায় না যে একটা জলজন্ত একটা মানুষ আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে যে কিনা মাংস খায় কলিজা খায়। সে সময়ও কিন্তু সে এভাবে মিশেছিল, হয়তো এখন কেউ নেই আবার হয়তো কেউ আছে আপনার আশেপাশে এরকম। আমার এই জিনিসটাই ভয় লাগছে যে এরকম একটা সাধারণ মানুষ দেখলে খুব বোঝা যাচ্ছে না যে সে এরকম ভয়ঙ্কর হতে পারে, এখনো হয়তো কেউ থাকতে পারে এরকম। অ্যাঞ্জেলিক আমাদের সাথে রয়েছিল, ওয়াও থ্যাংকস ভাইয়া কেমন পড়ার জন্য এবং সেই সাথে ধন্যবাদ এই প্রোগ্রামটাকে। তারপর শরীরে লোম দাঁড়িয়ে গেছে, এফআর ইসলাম কথা আমাদের সাথে লিখেছে, বিশ্বজিৎ সরকার আমার খুব ভয় লাগছে, ভালো লাগছে, বাহ আপনি কলকাতা থেকে আমাদের সাথে জয়েন করেছেন, ঘুমাতে পারবো না আজকে। ফাহিম খান লিখেছে, নোয়াখালী ফুট নেক্সট টপিক কি হতে পারে, আচ্ছা আপনিই বলবেন। ইয়ামিন শেখ আমাদের সাথে রয়েছে, তারপর হৃদয় আহমেদ আমাদের সাথে আছে, তারপর আমাদের সাথে রুহেল খান, আমার খুব ভয় লাগছে, আচ্ছা আপনি কলকাতা থেকে শুনছেন। তারপর হারুন খান, আমার কথা পড়ছেন না কেন, অবশ্যই আমরা সবারটাই পড়ার চেষ্টা করছি, হাজার হাজার কমেন্টস দেখতে পাচ্ছেন, যতই শুনছি ততই অবাক হচ্ছি। কায়সার আহমেদ অদ্ভুত, তারপর ওয়াসিক ফারহান রূপকথা, সে ভয় পাচ্ছে না কিন্তু তার ভালো লাগছে, বা আশরাফ আলম অনেক জোশ হচ্ছে, তারপর বিশ্বজিৎ সরকার, অধরা নাকিদ সাদিয়া আমি জয়েন করেছি অনেক আগেই বাট আমি কি আমাকে দেখতে পাচ্ছ না। তারপর আমাদের সাথে রয়েছিল আমিন হোসেন ইফতি, ও মাই গড, তারপর জাহিদ সুমন ফাকিম আমাদের সাথে রয়েছে, থ্যাংকস কমেন্টস পড়ার জন্য। ফারিয়া ইসলাম কথা, এই প্রোগ্রাম যেন কন্টিনিউ হয়, ওকে। মাহমুদুর হোসেন সাদ আমাদের সাথে রয়েছিল, ওকে আমরা অবশ্যই এই প্রোগ্রাম কন্টিনিউ করব। এবং আমরা তো কথা বলছিলাম ডক্টর আরিফের সাথে সুদূর সৌদি থেকে, তা এখন আমরা ডক্টর আরিফের কাছে আবারও যাব। তা আমার ডক্টর আরিফের কাছে একটা প্রশ্ন, যে আমরা মর্গে সবসময় শুনি যে নিরাপত্তা ব্যবস্থা একটু কঠিন, নিরাপত্তা ব্যবস্থা থাকে, যে কেউ সেখানে যেতে পারে না, তা সেই সময় লাশঘরের নিরাপত্তাটা কেমন ছিল, আর আর যে কেউ কি মানে ইচ্ছে করলে কি এর মধ্যে প্রবেশ করতে পারতো, জিনিসটা কেমন একটু যদি বলতেন।
আমি আপনাকে কয়েকটা ঐতিহাসিক কাহিনী বলি মর্গে, আমরা যেমন ছাত্র ছিলাম, যেমন আমাদের যেদিন বঙ্গবন্ধু হত্যার দিন, ওই তার যেদিন আদুরাও সেরানিয়া এবং অন্যান্য যত তাদের বাড়িতে যে কজন লোক যারা যারা যাদের হত্যা করা হয়েছিল তাদের, আমি তখন ইমার্জেন্সি ডিউটিতে ছিলাম ওই দিন রাতে, ওই সেই কালো রাতে, তাদের বডিগুলি যখন আসলো আমরা ডেথ ডিক্লেয়ার করার পরে সব ওপেন মর্গে ফেলে রেখেছিলাম তাদের ডেথ বডি। এবং মর্গে জায়গা হচ্ছিল না বলে আমরা মেডিকেল কলেজের মাঠ, এখন ওটা মাঠটাকে বন্ধ করে দিচ্ছে, ওখানে ওখানেও ডেড বডি পড়া ছিল। এবং সকাল সে আর্লি মর্নিং এ আনোয়ার সাহেব বলে একজন ওসি ছিলেন রমনা থানায় তখন, উনি নিয়ে এসেছিলেন। এবং তখন এমনই আমরা মানে ইনফরমেশন এত পোর ছিল, আমরা সকাল 9টা পর্যন্ত জানতাম যে সর্বহারা পার্টি, শিয়া সিদ্দারের পার্টি ওনাদেরকে মারছে। আমরা হাসপাতালে কাজ করছিলাম, আমরা আমরা জানিও না। এবং আপনি শুনলে অবাক হবেন, আমি আই ওয়াজ আমি একজন লাকি মানুষ বা বদ লাকি জানি না কোনটা, যে শেখ মনি উনি যখন ওনাকে উনি গুলি খেয়ে যখন আসলেন এবং ওই হাসপাতালে যে পার্থনার ওয়ার্ডে ভর্তি হয়েছিল, ওনার 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 যখন মৃত্যুবরণ করেন ওনার পা কিন্তু আমি আমি ধরা ছিলাম। এবং আমি ওনাকে মরার সময় আমি ওনাকে কলেমা পড়াই, উনি কথা বলতে পারতেছিলেন না। তো উনি তখন ওই গুলি লেগেছিল ওনার একটা কণ্ঠনালীতে, আঙ্গুলি লেগেছিল, চেস্টে লেগেছিল। আমি ব্লাড ক্রস ম্যাচিং করার জন্য রক্ত আমরা করি কি একটা ওই যুগে যে চিকিৎসাগুলি ছিল আমরা প্রথমে ব্লাড দিতাম, তো ওনার ব্লাড ক্রস ম্যাচিং করে ব্লাড ব্যাংকে পাঠিয়েছি, আস্তে আস্তে উনি ইন্তেকাল করেছেন। উনিও কিন্তু জেনে যেতে পারেননি ওনাকে কে মারা গেছে, কে মারছে। আমি যেমন দেখছি উনি চলে যাচ্ছেন, কোনো ডাক্তার ছিল না, আমরা আমরা কয়েকজন জুনিয়র ডাক্তার, প্রফেসররা আসছেন, তারা অন্যদেরকে যান বাঁচানোর চেষ্টা করছেন, ওনাকে আমরা ওডিতে পাঠাবো, তখন ওডিতে এডি সিদ্দিকি স্যার রেডি হচ্ছেন, ওনাকে পাঠাবো, ব্লাড না আসলে পাঠাতেও পারি না। উনি আমার সামনে কিন্তু ইন্তেকাল করছিলেন এবং আমি আমি ওনাকে বললাম, মনি ভাই মনি ভাই কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি উনি হি ট্রাইড, ওনার লিপস নড়তে ছিল কিন্তু উনি আমি উনি উনি মনে হয় কলমা পড়েই মারা গেছেন। তো এই যে তখনকার জিনিসগুলি বড় আজব ছিল, মানে মর্গ ছিল খোলা, আপনি আরো শুনে হবেন, আই এম ওয়ান অফ দ্য উইটনেস যে সিরাজ সিদ্দিকের মৃতদেহ আমি দেখেছি, আমার আমি আর এই জাকারিয়া আমরা দুজনে দেখি নাই, যেটা সি কেমন দেখতে উনি, আমরা কিন্তু তার ডেড বডি আমরা মর্গে দেখেছি। তো খলিলের জন্য এইরকম মরা মানুষের মাংস খাওয়া ইট ওয়াজ নট, আর আমি সিরাজ সিদ্দিকের ডেড বডি দেখেছি অনেক পরে, আমরা ওই খলিলের ঘটনার পরে না আগে মনে নেই, ওই ওই তখন স্টুডেন্ট ছিলাম আমরা, এগুলো সব 75 এর ঘটনা, 75 বা 76 পর্যন্ত। আমি তখন ফোর্থ ইয়ারে পড়তাম, ফোর্থ ইয়ার এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজে, এই ওই সময়ের থেকে পরবর্তী ঘটনাগুলি এগুলি। তো মর্গে তখন আপনার এই এই সিকিউরিটি গুলি কম ছিল, এখন তো খুব সিকিউর, এখন এই অনেক কারণে আপনার, তখন তো মানুষ এত শয়তান ছিল না, মানুষ ফিল করতো না যে উল্টা পাল্টা করবে বা ঝামেলা করবে, যা সত্যি তাই ওপেন থাকতো। তো খলিলের জন্য এটা কোনো ডিফিকাল্ট ইস্যু ছিল না টু বি অ্যাডিক্টেড ইউনো অফ দিস কাইন্ড অফ কার্নিভরাস মেন্টালিটি, সেটা হতেই পারে। পরে কিন্তু সে তার যখন ইসের চিকিৎসা হয় পাবনাতে, তো সে একদম পুরোপুরি সুস্থ হয়ে যায়, তারপর নামাজও পড়তো, তারপরে তো বিয়ে হলো, তার আমাকে বলছিলাম বিয়ে করব, পরে কিন্তু সে বিয়ে করে, তার ছেলে মেয়ে হয়। এখানে আর একটা খবর হলো যে এই অন্য একটা পত্রিকা এটার রিপোর্ট আমার কাছে আছে কাটা, আমি আপনাকে যা যা বলেছি এইগুলি তখনকার, আমি আমার সামনে কিন্তু রিপোর্ট গুলি খোলা, এই জন্য এত তথ্য মনে মনে রাখতে পেরেছি, এমনি মুখস্থ ছিল না আমার, কিন্তু ওই তথ্য দেখে দেখে আপনাকে আমি নর্মাল ল্যাঙ্গুয়েজে বলে গেছি আপনাকে একটা রিপোর্টের একটা ইনফরমেশন, এটা খুব ইন্টারেস্টিং, এইটা কিন্তু অনেকেই জানেন না। এটা দিয়েছিল পূর্বদেশ পত্রিকা এপ্রিল 6 তারিখে, এখানে স্টাফ রিপোর্ট আর পূর্বদেশের, উনি লিখেছিলেন যে খলিলুল্লাহ তার প্রকৃত নাম খলিলুল্লাহ নয়, তার নাম ইসহাক, শিশু বয়সে তার পিতার মৃত্যু হয়, তখন থেকে ইসহাক ও তার মা মুমিনা, সে একটু আগে বলছে, তার আগে বলছিল যে মুমিনা তার খালা, তাকে সে মানুষের মাংস খাওয়াইছে ফাঁসির মাংস বসে, তার বলছে যে ইসহাক তার মা মুমিনা, ইসহাকের নানি ও খালাম্মার সাথে 3 নম্বর খাজে দেওয়ান প্রথম লেনে বাস করত। কিছুদিন পূর্ব থেকে তার নানি ও খালাম্মা খাজে দেওয়ান লেহস্থ জনৈক শিল্পপতির বাসগৃহে আশ্রয় পেয়েছে। ইসহাকের মা মারা গেছে, ইসহাকের বাপের বাড়ি নাম বা তার বাড়ি কোথায় উক্ত ব্যক্তি জানাতে পারেননি। উল্লেখ্য যে খলিলুল্লাহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে, তাকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথা। এর আগে পুলিশের কাছে খলিলুল্লাহ বলেছে তার বাড়ি নরসিংদী, কিন্তু পুলিশ প্রদত্ত ঠিকানায় খোঁজ করে তার পিতার সংবাদ পাননি। নরসিংদীতে বৌদ্ধ গ্রাম তার বাড়ি ছিল বলে সে দাবি করছিল, কিন্তু তার ইয়ে না। আমার কাছে ওই ওই ছবিটাও আছে, তার যে মুমিনা তাকে যাকে সে বলছে মাংস খাওয়াইছে, ওই ছবিটাও আমার কাছে কালেকশনে আছে আমার। এটা এটা ছাপিয়েছিল পালস পত্রিকা April 5, 1975। আর ফলিলের অনেকগুলো ছবি আমার কাছে আছে, আমি একটা ফাইল করে রেখে দিয়েছিলাম আমার বাসায়, মা আমাকে পাঠাইলেন কদিন আগে, ফলিল তোর একটা পুরনো ফাইল পাইছি মরা মানুষের মাংস খাওয়ার, এটা নিয়ে খুব ভালো হয়েছে আপনি খুব টাইমলি আমাকে কল করেছেন, আই কুড গিভ। আমি এটা ভাবছি আর্কাইভে দেবো, আমাদের জাতীয় আর্কাইভে আমি এই নিউজগুলি দিয়ে দেবো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, এটা বাংলাদেশের একটা সাংবাদিকতার জগতে একটা বিশাল মানে একটা ঘটনা, আমি জন্য আমি এই পুরো আমার এই কালেকশনটা আমি আমাদের ন্যাশনাল আর্কাইভে আমি আমি দিয়ে দেবো ভাবছি, আমি এটা কাজে লাগবে।
আপনারা শুনছেন ঢাকা এফএম, সেই সাথে অন্ধকারের গল্প, এবং আবারও জানিয়ে দিচ্ছি প্রতি শনিবার রাত 11টা থেকে 2টা পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম শুনবেন, এবং ফেসবুকে অনেক কমেন্টস, অনেক লাইক এবং অনেক ভালো লাগছে যে আপনাদের অংশগ্রহণে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা এগিয়ে যাবে, এবং অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার, এবং খুব ভালো লাগছে আমাদের কিন্তু দক্ষিণ কোরিয়া থেকে, সৌদি আরব থেকে, ফ্রান্স থেকে আমাদের কমেন্টস আসছে, এসএমএস আসছে, সবকিছু ভালো লাগছে। ইটালি থেকে আমাদের এক ভাই আল মামুন ইটালি থেকে আমাদের প্রোগ্রাম শুনছে, জয়েন করেছে, আমরা সৌভাগ্য যে আমরা ইটালিতে থাকি, রিচ করতে পেরেছি, আমরা তার কাছে যাচ্ছি। হ্যালো আল মামুন।
জি বল।
আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? এবং খুব ভালো লাগলো যে আপনারা দেশের বাইরে থেকেও আমাদের দেশের আমাদের প্রোগ্রাম শুনছেন, অনেক ভালো লাগছে।
খুবই সুন্দর প্রোগ্রাম, খুবই ভালো, মানে বলার আরই থাকে না।
ওকে আল মামুন, আপনি যেটা বললেন যে আপনি জানিয়েছেন যে আপনি খলিলুল্লাহ সম্পর্কে কিছু জানেন, তা আমাদের আপনি যতটুকু জানেন কিংবা একটু সংক্ষেপে যদি আমাদের বলতেন লিসেনারদের জন্য, আপনি যেহেতু প্রত্যক্ষদর্শী ছিলেন।
হ্যাঁ অবশ্যই, জি চেষ্টা করব।
জি বলেন আপনি।
তো খলিলুল্লাহ যখন আমরা ওকে দেখতাম, ও আজিমপুর কবরস্থানের মেইন গেটটার আশেপাশে ঘুরতো,
একটা
লুঙ্গি পরা থাকতো আর শার্ট, একটা হাফাতা শার্ট পুরাতন, বুকের খোলা থাকতো, ওখানেই ঘুরতো। যতটুকু দেখছি যে তখন ওই গায়রিশ লাশ গুলা একটা সংস্থা ছিল আঞ্জুমান মুফিদুল ইসলাম, ওরা নিয়ে আসতো, তো ওদেরকে ও সাহায্য করতো, যতটুকু মনে পড়ে আর কি সাহায্য করতো। মাঝে মাঝে ও জানতো যেটা কোথেকে আসে, ও যখন বুঝতে পার ঢাকা মেডিকেল কলেজ থেকে আসে, ওখানে মর্গেতে যেত প্রায়। তো অ্যাকচুয়ালি ওখানে ওই গেটের ওখানে ওই যারা কিছু ভিক্ষুক থাকতো, যারা ভিক্ষা করতো নর্মালি ওখানে থাকে আর কি, ওদের সাথে সাথে ওদের সাথে গল্প করতো ওই কেউ কিছু দিলে পরে, খাবার নিয়ে আসলে পরে ওখান থেকে হাত পেতে নিত।
আপনার বাসা কি আজিমপুরে ছিল?
জি, আমি থাকতাম আজিমপুর ইউনিভার্সিটি স্টাফ কোয়ার্টারে, এটা হচ্ছে একদম বটতলা গেটের দুই কবরস্থানে ঠিক মাঝখানে।
আপনি বড় হয়েছি, আপনি সেই সময় কি করতেন, পড়তেন?
জি, তখন ক্লাস 6-7 এ পড়ি।
কত সালের দিকে মনে আছে? কত সালের দিকে?
75 এর পরে না, ঠিক ওই সময়টা।
আচ্ছা আচ্ছা, ওকে।
তারপর তো 74-75, হ্যাঁ। তো যখনই ঘটনা ঘটছে আমরা প্রচন্ড ভয় পেয়েছি, প্রচন্ড ভয় থাকতাম। যখন সন্ধ্যার পর যখন খেলাধুলা করতাম, সব বাড়ির বাসায় ফিরতাম যখন, তখন ওই অন্ধকার দেখলেই ভয় পেতাম, হয়তো ওখানে সে পলায় আসছে। শুনতে জানতে পারছি সে মানুষ কলিজা খাইতো, মরা মানুষ বা জীবিত সেটা তো তখন অতটা কি ছিল না। তো খুব তখন খুব ভয় আপসেট ছিলাম। তো যখন আমি রেডিতে এখন শুনতেছিলাম ডাক্তাররা যখন ওর ব্যাপারে ডিসক্রিপশন দিচ্ছিল, তখন আমি চিন্তা করলাম ওর আর একটা দিক আছে, যে সময়টা ও কাটাইতো ওখানে আজ।
আচ্ছা, বলেন।
তো এটা জানতাম ও কোথায় থাকতো।
আচ্ছা আচ্ছা।
তো এই মুভমেন্টটা ছিল ওর, তো ভয়ঙ্কর ছিল না কখনো, কখনই ভয়ঙ্কর ভাবে ই করতো না, কথা বলতো নর্মালি। তো ভয় পাইতো তখন যখন এটা ই হয়ে গেল যে ও এটা করতো আর কি, কলিজা এগুলো খাইতো, তখন ভয়টা ছড়াই গেছে। কিন্তু অ্যাকচুয়ালি ওর কখনো ওরকম ভয়ঙ্কর কিছু ওর ভিতরে দেখিনি, যে ওই ড্রাকুলা বা ওই ধরনের কিছুই দেখিনি।
আচ্ছা, মানে খুব শান্ত একদম কুল।
হ্যাঁ, শান্ত প্রকৃতির ছিল, কার সাথে খুব একটা কথা বলতো না। মাঝেরকম কিছু লোক আছে না যে একা একা চলতে পছন্দ করতো, ওইরকম ছিল। তখনই মানে এখন বুঝতে পারি, তখন ওর সাইকোলজিক্যাল কোন প্রবলেম ছিল, এটা এখন বুঝতে পারছি। তো যাই হোক, একবার তখন টিভি আমাদের খুব একটা ছিল না, সবার বাড়িতে টিভি ছিল না, 74-75 এ কালার এরকম ছিল না, ব্ল্যাক এন্ড হোয়াইট। তো ওর বাসায় টিভি আছে, তো ওর বাসায় নাই। তখন আমরা কি করতাম, সবাই মিলে ওই সলিমুল্লাহ হল বা জহুর হক হল এ যায় ওই টিভি সিরিজ গুলো দেখতাম। তখন তার হাই ফাইভ যেগুলো চলতো $6 million না তার আগে, এগুলো দেখতে যেতাম। তো একদিন সন্ধ্যার সময় তো ভালো একটা সিরিজ ছিল, তো ঠিক খেলা নাই বোধ হয় ঠিক খেলা নাই সিরিজটা। তো আমি, দুলাল, হেলাল, জুয়েল, রবিন আমরা যাচ্ছিলাম আর কি দেখতে সন্ধ্যার দিকে। ঠিক তখন আমরা ওই আমাদের কোয়ার্টারের গেটে কেউ হয়তো আমরাওয়ালা পেয়ারাওয়ালা পেয়ারা বিক্রি করতো। তো সন্ধ্যার পরে তো যাওয়ার সময় আমরা হয়তো একটু কিনে নিতাম, খেতে খেতে যেতাম। তো ওইটা ওই লোকটা দোকানদারটা পাইছে ঠিক আপনার কবরস্থানের গেটে।
আচ্ছা,
ওখানে তো ও লাইটের নিচে, স্ট্রিট লাইটের নিচে ওখানে বসে ও বিক্রি করতেছে। তো আমরা ওর দিকে ফিরে আমরা কিনতেছি, হয়তো দুলাল বা কেউ কিনতেছে, তো আমরা সব একসাথে তো যাবো টিভি দেখতে। তিন দিন টাইম খলিলুল্লাহ ঠিক আমাদের পিছনে এসে হাত দুই আমাদের সবাই ঘরে হাত দিয়ে দাঁড়ায় আছে। আমরা কিন্তু খেয়াল এটা বুঝতে পারিনি, আমি হয়তো ভাবছি যে ও হয়তো আমাদের ঘরে হাত দিয়ে আসবে।
আচ্ছা,
পেয়ারার সাথে কথা বলতেছি, দিয়ে দিছে, হঠাৎ চেয়ে দেখি সে আমাদের পিছনে। সেই ঘটনা ঠিক ওর ওই হসপিটাল থেকে ফিরে আসার পরে, ওই ফিরে আসার পরে ওকে দেখা। তখন একটু মোটা হয়ে গেছিল, মাথায় চুল কম, ওই হাত পাততো সবার কাছে। তো আমি মানে খুব ঘাবড়ে গেছিলাম, বয়স অল্প ছিল, ভয় পেয়েছিলাম ওই মুহূর্তে ওকে দেখা ওইভাবে। তো এতটুকু মনে আছে, এই অতটুকু বলতে পারি। এতটুকু যদি আর কিছু জান
বিশ্বাস করছিল না যে এরকম একটা ঘটনা, তা আমাদের
সত্যি। এবং সে ওকে এটাও দেখছি যে কান নিজে কান্দে বা কোলে করে লাশ নিয়ে আসতো।
আচ্ছা আচ্ছা।
আঞ্জুমান মহিদুল ইসলাম ওই খেলা গাড়িতে করে নিয়ে আসতো বা গাড়ি বা খেলা গাড়ি কোলে করে ছোট খেলা তো নিয়ে আসতো।
কতদিন ধরে ইতালিতে আছেন?
আমি অনেকদিন 23-24 বছর। আমি আপনাদের প্রোগ্রাম কন্টিনিউ শুনি। খুব ভালো একটা প্রোগ্রাম এবং আমার উচিত যে যারা আমার বাংলাদেশিরা বাইরে দেশের বাইরে থাকি শোনা উচিত এবং আপনার সাথে কোঅপারেশন করা উচিত অবশ্যই। এটা খুব ভালো জিনিস এবং আমি অবশ্যই আপনাদের আবার ফোন করবো কোন যদি আমার সময়কার কোন ঘটনা। আমার ইচ্ছা খুব ইচ্ছা থাকে কারণ ওই কবরস্থানে আমাদের শহীদ রফিকের কবর তো ভাষা আন্দোলনে যারা তো ওদের ওইটা ওখানে যখন আমাদের ভাষা আসলে আমরা দেখতাম আর কি ওই শহীদ মিনারের প্রভাত ফ্রির সময় যেই যেখান থেকে আসুক ওইখান দিয়ে ওই কবরস্থানের ওই নিউ মার্কেটের গেটটা ঢুকতে হবে আর আমাদের ওই গেট
ঢুকতে হবে। ওকে তো বলেন
না। ওকে তো আপনাদের
আচ্ছা আমার শেষ একটা প্রশ্ন ছিল আপনার কাছে প্রশ্ন ছিল যে আমরা এই অন্ধকারের গল্পটা আসলে এই জগতের মানুষদের নিয়ে করতে চাই। গত পর্বে আমরা অজ্ঞান পার্টির দলনেতাকে নিয়ে এসেছিলাম। তা আপনি যেহেতু ইতালিতে থাকেন আমাদের অনেক লিসনার বিভিন্ন দেশে, আপনার যদি ইতালিতেও মনে হয় যে কোন রহস্যময় ঘটনা যেটা আমরা দেশবাসী শুনে মজা পেতে পারি কিংবা অদ্ভুত কোনো কিছু, আপনি কিন্তু আমাদের সাথে মেইলে কিংবা যোগাযোগ করতে পারেন। আমরা ইতালি থেকে এই প্রোগ্রাম মানে আপনার মাধ্যমে আমরা কিছু একটা করার চেষ্টা করতে পারি যদি এরকম কোন ঘটনা থাকে। আসলে
আমাকে একটু ইন্ডিকেট করতে পারবেন আমাদের বাংলাদেশিদের বা এই দেশিদের বা এই দেশের ঘটনা কোনটা বেশি মানে
মানে আপনি ইন্টারেস্টিং কিছু হলেই আমরা এটা কথা বলবো ফোনে কথা বলে কিংবা মেইলের মাধ্যমে যখন ফিক্সড হবে তখনই করবো আর কি। আপনি যদি এরকম অদ্ভুত কিছু থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন না পরবর্তীতে আমি নিজেও একটু ভয়ের মধ্যে আছি আর কি।
না না ভয় আমরাও পাইছি। আমার বলার আসল উদ্দেশ্যটা হচ্ছে ভয় কিছুই নাই ফাইনালি
বুঝতে
পারছি মুহূর্তে আমরা আপনার থেকে বেশি ভয় পাইছি অনেক। তো ভয়টা এই ভয়টা ভালো ভয়টা খারাপ না ভালো দরকার আছে ভয়টা তো এটা কন্টিনিউ করলেই ভালো।
ওকে আমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
হ্যাঁ ওকে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কল করার জন্য।
আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আসসালামু আলাইকুম। বাহ এবং আমার মনে হয় যে আমাদের সাদেক সামি আমাদের প্রডিউসার এবং আমাদের তারেক প্রতিবেদক আমাদের যে কষ্ট করেছে এবং তার সাথে আমার মনে হয় যে এটাও একটা যোগ হলো এবং অনেকেই যে একটা ধারণা ছিল আপনি বুঝতে পারছেন আমি ফোন করে ইতালি থেকে এবং আমার মনে হয় যে আরো বাস্তব একটা প্রমাণ পেয়ে গেলাম। যাই হোক আপনারা শুনছেন ঢাকা এফএম এবং বলছি যে আমরা শেষ ঘন্টা চলে আসছি। আমাদের শেষের দিকে কিন্তু আমরা খহিদুল্লাহর ছেলের সাথে কথা বলবো তাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানবো আর এই অন্ধকারের গল্প সম্পর্কে আপনার কোন টপিক কিংবা কোনো কিছু থাকলে অবশ্যই আমাদেরকে মেইল করে জানাবেন og@dhakafm904.com। ফেসবুকে আমরা রয়েছি facebook.com/dhakafm90.4 এবং এখানে গেলে খহিদুল্লাহ ছবি রয়েছে সেখানে লাইক দিতে পারেন কমেন্টস করতে পারেন। ওকে আমি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি তারপর ফিরে আসছি আমাদের সাথেই থাকবেন আমরা শেষ পর্যন্ত কি হয় ঘটনাটা জানতে হবে।
This track was downloaded from FusionBD.com.
জীবনের শেষ কটা দিন স্বাভাবিক জীবনযাপন করেছে খলিলুল্লাহ। প্রথমবারের বিয়ে না টিকলেও পাবনা মানসিক হাসপাতাল থেকে ফিরে দ্বিতীয় বিয়ে করেন খলিলুল্লাহ। প্রথম স্ত্রীর ঘরে তার এক সন্তান রয়েছে আর দ্বিতীয় স্ত্রীর ঘরে রয়েছে তিন ছেলে এক মেয়ে। তিন ছেলেই টাকার অভাবে পড়াশোনা না করতে পেরে কাপড়ের দোকানে কাজে লেগেছে আর মেয়ে পড়ে ক্লাস সিক্সে। ভাগ্য বিড়ম্বিত খলিলুল্লাহ কয়েক বছর আগে মারা যান। দুঃখ দুর্দশা যেন কোনোভাবেই পিছু ছাড়েনি নরখাদক খলিলুল্লাহর পরিবারের। এখনো তিনবেলা কোনোমতে খাবার জোগাড় করতে কষ্ট হয় তার পরিবারের সদস্যদের। নরখাদক খলিলুল্লাহ পরপারে পাড়ি জমালেও তার স্ত্রী সন্তানদের নিয়ে কামরাঙ্গি চরে একটি ছোট্ট ঘর ভাড়া করে চালিয়ে যাচ্ছেন জীবন সংগ্রাম।
এটা রিপোর্টের মধ্যে আমি মেনশন করছি যে ওই যে অরিজিনাল রিপোর্টের মধ্যে সে জানিয়েছে সে বিয়ে করবে না। আমি আর পরে ফলো করিনি। আমি পরে জীবন সংগ্রামে এত মানুষ যা হয় আর কি, এখন তো বুড়ো হয়ে গেছি, এখন তো মরার কাছাকাছি, এখন আবার ওই স্মৃতিচারণগুলি আসে আর কি। কিন্তু ওই যে যখন আপনিও যখন বড় হবেন জীবন সংগ্রামে ব্যস্ত হয়ে যাবেন তখন আপনার ওই দেখবেন যে তারুণ্যের যে জিনিসগুলি এগুলি হারায় যাবে, আবার যখন চুল দাড়ি পাকবে তখন আবার ওই সব জিনিসগুলি আবার ব্যাক করে আসবে। ওই সময় আমার এইগুলি কিছুই ছিল না।
না সেই সময় আমার হিরোইজম ওইরকম কাজ করেনি, কারণ আমি আমি তো মাত্র তখন পনেরো দিন, আমার পনেরো দিনের মাথায় হলো এই 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 তুল কালাম কাণ্ড, আমি তো তখন বুঝিও নাই। আমার মাথায় ছিল যে আমার চাকরিটা দরকার, আমার মেডিকেল রিপোর্টার হতে হবে, আমার দেড়শো টাকা মান্থলি পাইতে হবে, একটা ভালো রিপোর্ট দিতে হবে, জেনুইন রিপোর্ট, যেটা দিলে আমার জবটা পাক্কা হবে, এটা ছিল আমার মাথার মধ্যে। ওই হিরোইজমটা কাজ করছে কখন, যখন ইউএন এর রিপোর্টাররা আমাকে ইউএন তখন তখন ছিল তখন রিপোর্ট গুলো ইন্টারন্যাশনাল রিপোর্ট গুলো করতো রয়টার, এএফপি আর ছিল ইউএন, ইউএন রিপোর্ট ছিল। তো সাধারণত আমরা দুই তিনটা সাংবাদিক সঙ্গে একজন বাঙালি, ওরা মেডিকেল কলেজে আমি ক্লাস করতেছি, ওরা আমার ক্লাসের বাইরে দাঁড়ানো ছিল। তারপরে ওরা ওরা আমাকে ওরা ছাত্র জিজ্ঞেস করলো যে ওই লোকটা কই, আরিফুর রহমান কোথায়। আমি ক্লাস থেকে বেরোনোর পরে লেকচার থেকে ওরা আমাকে ওই মর্গের কাছে নিয়ে গেল, ওরা আমার একটা শর্ট ইন্টারভিউ নিয়েছিল, বলছিল তুমি কোথায় ওকে পাইছিল, যা হলে দেখাও আমাকে, ওরা ছবি টবি তুললো খুব সফিস্টিকেটেড ইকুইপমেন্ট দিয়ে। ওই সময় একটু আমার কাছে মনে হয়েছে যে এটা কি, আমরা তো ওই যুগে সাদা চামড়া দেখলেই মনে করতাম যে একটা মানে আমেরিকান বা ব্রিটিশরা আসছে, ওরা একটা বিরাট কিছু। তো সাদা চামড়া আমার ইন্টারভিউ নিল, এই এই নিউজটা এত বিখ্যাত হলো, পরে আবার ওটা ইন্টারন্যাশনাল নিউজ করলো ওরা, আমি পরে ওটা দেখছি এই যে ইংরেজি কোন পত্রিকাতে যেন। ওই সময় একটু ছোটখাটো হিরো হিরো লাগছিল আর কি, যে একটা বড় মনে কাজ করে ফেলছি, শুধু বাংলাদেশেই না বাংলাদেশের বাইরেও জিনিসটা ছড়াই গেছে, এটা তো আসি। তারপরে আর মেডিকেল কলেজের ওই পড়াশোনার চাপে ও আবার কোথায় হিরোইজম চলে গেছে পরীক্ষার ভয়তে আর কি, পুরো পত্রিকায় তো এই জন্য তো দেখেন হেজিটেশনও ছিল। ফজল করিম ভাই কিন্তু রিপোর্টটা ছাপতে চাননি, উনি বলছেন না এটা এটা ছাপা ঠিক হবে না, আর এক রিপোর্টার বললেন যে এটা এটা চাইতে একটা এইসের মরা গরুর মাংস খাইলেও তো বুঝতাম যে একটা রিপোর্ট। তো এই ধরনের কন্ট্রোভার্সি তো ছিল, আর সেখানে এটা একটা মানুষ যদি তার ফ্যামিলি যদি তাকে টিজ করে যায়, এটা তো খুবই খুবই দুঃখজনক, এটা তো এটা তো কোনো রিপোর্টারই কখনোই করবে না, যদি কোনো মানুষের হার্ম হয় এটা তো কেউ কখনো করবে না, এটা এটা জানলে আমি এই রিপোর্ট আমি ছাপতামই না। আমার ওই ইমিডিয়েটলি হয়েছিল, আমি তো ওই দিন দুপুরে খেতে পারিনি, আমি আমার যে ওই যে বিজিতা কভার স্টোরি যেটা করছিলাম সেখানে আমি লিখছিলাম যে আমার বন্ধু নুরুল্লাহ, সে দেখলো আমি যে ওই দিন আমি খাবার টেবিলে গেলাম, আমার তখন তো বাইরে খাওয়ার মতো পয়সা ছিল না আমাদের, তো আমরা ওই মেসেই খেতে হতো, আমি এক গ্লাস পানি খেয়ে উঠে চলে গেছি, আমি আর খানা খাইনি। এবং রাত্রে আমাদের আমাদের মাসিক একবার ফিস্ট হতো ফজলের আব্দিয়া হোস্টেলে রাগারানি কলেজে, ওখানে একটা মুরগির রোস্ট অর্ধেকটা দিত আমাদেরকে, রোস্টের অর্ধেক ন্যাট্রিশিয়াস ফুড হিসেবে দিত, ওই ওটা ওটা যেন আমরা পুরো মাস অপেক্ষা করতাম কবে ফিস্ট খাবো। ওই দিন রাত্রেই ফিস্টটা ছিল, ওই নিউজ করার দিন, মানে আমি ফিস্টে এক টুকরা মাংস খেতে পারিনি, দ্যাট ওয়াজ ইমিডিয়েট ইমিডিয়েট রিয়াকশন, মানে এটা খুব আনবিয়ারেবল, খুবই আনপ্রেডিক্টেবল, বুঝছেন। তো এখন আর ওইটা লাগে না, একবারও তো ডাক্তারি করতে করতে মানুষের যা হয় আর কি, এরপরে তার এটা রিয়াকশন থাকে না, তখন তো স্টুডেন্ট ছিলাম ওই জন্য রিয়াকশন হতো, পরে যখন ডাক্তার হয়ে গেছে নিজেই কাটাফেরা শুরু করছি, তারপরে ডেইলি তো আমি নিজেই মানে সার্জারিতে আমার ট্রেনিং, তো কাটাফেরা তো রক্ত রোজই দেখতাম, তারপরে এটা চলে গেছে, এটা ওই ফিলিংসটা আর নাই এখন আর নাই টোটালি। হ্যাঁ চাকরি কনফার্ম হয়েছিল তো, না না ওই দিন না, ওরকম না ওরকম না, মানে এটা তার একটা ভালো রিপোর্ট হিসেবে নিল, তারপরে আরো কতগুলো কভার স্টোরি করলাম ওইটার জন্যই, ওইটার জন্য চাকরি ফাইনাল হয়নি। এটার পরে আমরা আরো কতগুলি ওই যে ঢাকার নেশার জগতের উপর একটা কভার স্টোরি করছিলাম, তারপরে ঢাকার পতিতালয়ের উপর একটা কভার স্টোরি করছিলাম, যেটা ছিল সবচেয়ে সাইন্টিফিক মানে নন পর্ন পতিতালয়ের উপর একটা মেডিকেল রিপোর্ট, আমরা মেডিকেল স্টুডেন্টরা ঢাকা পতিতালয়ে যে আমরা ওখানে পতিতালয়দের ওখানকার হেলথ সিচুয়েশন, আমরা মেয়েদেরকে ধরে ধরে তাদের ভেজাল স্পিয়ান নিয়ে আমরা কটা গনোরিয়া কটা সিফিলিস, আমাদের শামসুল আজম স্যার ছিলেন উনি এসে যৌন রোগের প্রফেসর ছিলেন, আমরা একটা ভীষণ সাইন্টিফিক একটা রিপোর্ট করছিলাম। এবং আমাদের রিপোর্ট করার কারণে WHO একটা প্রজেক্ট নিচ্ছিল, যেটা যেটা নেওয়ার পরে ওই পতিতালয়ের ওই কান্দুপট্টির নামে একটা জায়গা ওখানে পতি দেওয়া ছিল, ওইটাকে ওরা হেলথ সার্ভিস গুলি দেয়, ওই রিপোর্টটার পরে আমার চাকরি পার্মানেন্ট হয়, দ্যাট ওয়াজ এ ভেরি প্র্যাকটিক্যাল রিপোর্ট ওই যে ওই চাকরিটা ছিল। অফকোর্স ডাক্তার হিসেবে, আমি সরি আপনি সাংবাদিক, কিন্তু ডাক্তার হিসেবে মানুষের স্কোপ বেশি না, একটা একটা অসুস্থ রোগী এটা কষ্ট নিয়ে আসতেছে, তাকে আমরা তার কষ্টটা দূর হচ্ছে আমার দিয়ে, সে একটা নতুন বাতার স্বপ্ন দেখতেছে, এটা একটা বিরাট জিনিস না। ডাক্তার হিসেবে প্রথম আমি নিজেকে মনে করি যে মানে আমি একজন ডাক্তার, মানুষের চিকিৎসা করতেছি, মানুষের কষ্ট দূর করতেছি। তারপরে সাংবাদিকতা একটা 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 সেকেন্ডারি, আমি এখনো লেখালেখি করি মানে ওই ছোটখাটো আর কি নিজেদের মধ্যে, কোনো
পত্র পত্রিকায় লিখি না, ভাল লাগে ফেসবুকে লেখা টাকা করে অনেক কিছু লিখে থাকি এইসব আর কি, লেখার অভ্যাস আমার কাছে এটা কোনো ইয়ে না, মানে এটা চিন্তা করে নেই কোনো সময়, যাত্রা রিপোর্ট হিসাবেই নেই এটা, এরকম না যে আমি এটা নিয়ে খুব মানে আপনি যেটা জানতে চাচ্ছেন যে এটা আমার কাছে এরকম মনে হয় না যে আমি খুব একটা প্রাউড রিপোর্টার, আমার কারণে এরকম একটা পালভার যদি মেলা ছাপা হয়েছে এরকম আমার কখনোই মনে হয়নি, কারণ পত্রিকা পত্রিকার জায়গায় আর রিপোর্ট রিপোর্টের জায়গায়, তো অনেক অনেক এখনো আমি এটা মানে কোনো সাংবাদিক মধ্যে কাজ করে না, কারণ সাংবাদিক তো একটা ডিউটি, এটা তো একটা একটা জব সংবাদ দেওয়া, তো সেখানে আমি এটা তো একটা টিম ওয়ার্ক, যেমন পত্রিকা না থাকলে তো আমি এই সংবাদটা ছাপতে পারতাম না, রিপোর্টার যে কামরুল জামান রাজীর ছবিটা না তুললে তাহলে ছাপা যেত না এটা, তো এই যে একটা টিম পুরো টিমের ক্রেডিট, এটা তো একজন সাংবাদিকের ক্রেডিট না, এখানে পত্রিকা থাকতে হয়, পত্রিকা অন্য পড়তে হবে, পাঠকদেরও বিরাট ক্রেডিট, তারা কিভাবে লিখছেন জিনিসটা, আমার কাছে সাংবাদিকতা আমি যখন করতাম আমার কাছে এটা মনে হতো ইটস এ ডিউটি, বস্তুনিষ্ঠ সত্য সংবাদ দিতে হবে, এবং আমি আমার সাংবাদিকতা জীবনে আমি অনেকগুলো রিপোর্ট খুঁজছি, আমি শুনলে অবাক হবেন বিচিত্রার প্রথম ক্রাইম রিপোর্ট আমার করা ছিল, ফার্স্ট ক্রাইম রিপোর্ট, বিচিত্র শুধু আনন্দ পত্রিকা লিখতো, শুধু ফান করতো, মানে সিনেমার নায়িকা টায়িকা এগুলো দিয়ে লিখতো, সাহস ভাইকে বললাম সাহস ভাই এটা এইভাবে বিচিত্র চলবে, আমরা একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করি, প্রথম ইনভেস্টিগেটিভ রিপোর্ট কিন্তু আমি করছিলাম তখন, এবং ওই প্রথম রিপোর্ট থেকে তারপরে যে নেশার জগৎ ঢাকাতে দুধুরা পয়জনিং আমার রিপোর্ট ছিল, দুধুরা পয়জনিং বাংলাদেশে কেউ জানতো না, দুধুরা খাওয়াইয়া মানুষকে অজ্ঞান করে লোক নিয়ে যায়, দ্যাট ওয়াজ মাই রিপোর্ট, এইগুলো যখন আমি চিন্তা করি যে আমার কেন মাঝে মাঝে মনে হয় যে আই কুড ডু বেটার উইথ, মানে আমি সাংবাদিক হলে আরো বস্তুনিষ্ঠ সংবাদ দিতে পারতাম, এখন যেমন সাংবাদিকতার মধ্যে অনেক রকম ইটেলো জার্নালিজম আছে, আমাদের সময় এগুলো ছিল না, আমরা কখনো মিথ্যা বা বানোয়াট বা অতিরঞ্জিত সংবাদ দেওয়ার কথা চিন্তাও করতে পারতাম না আমরা, কিন্তু এখন কিন্তু ওইটা চেঞ্জ, এই জন্য তখন আমাদের মধ্যে মনে হয় কি ডাক্তারে না করে যদি সাংবাদিক দেখা লেগে যাবে থাকতাম তাহলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার যে ট্রেন্ডটা এটা মনে হয় আমরা চালু রাখতে পারতাম, এখন যা দেখি যে বস্তুনিষ্ঠ থাকে না, সবাই চেঞ্জ হয়ে যায়, ওইটা খারাপ লাগে মাঝে মাঝে, তখন মনে হয় ফিরে যাই, আমি আমি খুব খুশি হলাম যে আপনি এত ধৈর্য সহকারে আমার এই বুড়ো মানুষটার বকবকানি শুনছেন, আমি আমার এই জীবনের শেষ প্রান্তে এসে আমি চিন্তাও করিনি 40 বছর আগে হারিয়ে যাওয়া একটি একটি সংবাদ যেটা পুরো বাংলাদেশকে তখন নাড়াচাড়া দিয়েছিল, সেটার সব খুঁটিনাটি দিকগুলি যে যাকে নিয়ে সংবাদ হয়েছে তার মানবিক দিকগুলি তার ব্যাপারগুলি সব আলোচনা করবেন, আমার মতামত এত ডিটেলস নেবেন, আমি ঢাকা এফএম এর একজন রেগুলার শ্রোতা, আপনারা জানেন কিনা জানি না, সৌদি আরব আমেরিকা সব জায়গায় বসে অনলাইনে আপনাদের প্রোগ্রামগুলি শোনা যায়, আমি আপনাদের সবার কণ্ঠের সঙ্গে এবং সঙ্গীত যেগুলো পরিবেশন করেন তার একজন ভক্ত আমি, এবং আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি যে ঢাকা এফএম এর মতো একটি চ্যানেল আমার এই জীবনের একটা অংশ, এবং খলিলুল্লাহ একটা একটা মহৎ মানুষের জীবনের অংশ আপনারা এইভাবে রেকর্ড করলেন এবং প্রচার করবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আই এম ইন লাভ উইথ ঢাকা এফএম, থ্যাংক ইউ ভেরি মাচ।
আপনার শুনছেন অন্ধকারের গল্প, এবং শেষ হয়েও কিন্তু শেষ হল না, কারণ একেবারে শেষ পর্যায়ে আমরা প্রোগ্রামের কিন্তু যে জিনিসটা রয়েছে, প্রথম থেকেই বলছিলাম যে আমরা খলিলুল্লাহর ছেলের সাথে কথা বলেছি এবং তার পরিবারের বর্তমান অবস্থা, আমরা এতক্ষণ বিভিন্ন প্রত্যক্ষদর্শীর কথা শুনলাম প্রোগ্রামের শুরুতেই, কিন্তু এবার একদম তার ঘরের মানুষের কথা শুনব, তার অপেক্ষা থাকুন অবশ্যই, এবং ডক্টর আরিফকে অনেক ধন্যবাদ যে চমৎকারভাবে আমাদের সহায়তা করার জন্য, আর আমাদের অনেক অনেক SMS, জামাল আমাদের সাথে জয়েন করেছিল এই প্রোগ্রাম, অদ্ভুত প্রোগ্রাম, বেস্ট প্রোগ্রাম, অনেক বিশেষণে যুক্ত করেছেন যে ঢাকা এফএম কে ধন্যবাদ এবং অবশ্যই এই প্রোগ্রাম চলবে আমরা শুনতে চাই। আবির আমাদের সাথে জয়েন করেছিল, তারপর আই এম এনজয়িং ইউর প্রোগ্রাম, কংগ্রেচুলেশন, বেটার দেন, আচ্ছা ওকে, কারোর সাথে তুলনা করতে চাই না আমরা, আমাদের প্রোগ্রাম আমাদের মতোই চলবে এবং আমাদের শক্তি হচ্ছে আপনারা, কোন প্রোগ্রামের সাথে আমরা এই প্রোগ্রাম তুলনা করতে চাই না। পাভেল মিরপুর থেকে আমি অনুষ্ঠানটির জন্য এখন থেকে প্রত্যেক শনিবার অপেক্ষা থাকবো, থ্যাংকস ঢাকা এফএম কে। তারপর আমাদের সাথে সুনীল জয়েন করেছিল, মেঘনা খৈলুল্লার নিচে লেখা খাদা কি হয়েছে? আচ্ছা, আমি আপনার কথাটা বুঝতে পারলাম না, একটু স্পেস দিয়ে লিখতে হবে। তারপর আমাদের সাথে রয়েছিল টাইগার হাফিজ, আমাদের সাথে জয়েন করেছে। তারপর নিছর, জয়া ভাইয়ার স্বপ্ন ঢাকা মেডিকেলে পড়বো, কিন্তু কি কাহিনী শোনালেন, ভীষণ ভয় লাগছে। আচ্ছা, জয়ের এসএমএসটা খুবই অদ্ভুত, যে জয়া ঢাকা মেডিকেল কলেজে পড়তে চায় কিন্তু এই কাহিনী শোনার পর বলছে যে কি কাহিনী শোনালেন। কিন্তু ঘটনা হচ্ছে যে সব ডাক্তাররাই কিন্তু কথা বললেন, এবং আপনি যেহেতু ডাক্তার হতে চান, ঢাকা মেডিকেলে পড়েন কিংবা যেখানে পড়েন, আপনার অনেক সাহসী হতে হবে, তাই না? তা আমার মনে হয় যে এই ঘটনা শোনার পর আপনি আরো বেশি চেষ্টা করবেন ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য। তারপর রকি আমাদের সাথে রয়েছিল, তারপর রবিউল মিরপুর থেকে, লোকটা মানুষের, আচ্ছা মানুষ রূপী আপনি অন্য কথা বলছেন। মোহাম্মদ মাহিন আমাদের সাথে ছিল, রাশেদ হাসান, অনেক অনেক এসএমএস। আমি যেটা বলতে চাই যে আমরা আমাদের একদম চুম্বক যে অংশটা, যেটার জন্য আমরা সবাই ওয়েট করছি, যে আমরা খহিদুল্লাহ ছেলের কথা শুনবো এবং তার পরিবারের বর্তমান অবস্থা শুনবো। তার আগে আমি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দিয়ে আছি, জাস্ট 2 মিনিটের একটা বিরতি নিয়ে আমি ফিরে আসছি। ঢাকা এফএম এর সাথেই থাকুন, অন্ধকারের গল্পের সাথেই থাকুন। আপনারা শুনছেন ঢাকা এফএম এবং সেই সাথে অন্ধকারের গল্প, এবং নরখাদক খহিদুল্লাহর কথা শুনছিলাম। এবং আপনাদের সবাইকে বলছি যে অনেকেই তার অনেক ছবি দেখতে চাচ্ছিল, আমরা ফেসবুকে কিছুক্ষণের মধ্যে খহিদুল্লাহর অসংখ্য ছবি আমরা পোস্ট করব, এবং অবশ্যই দেখবেন। প্রোগ্রাম শেষ হয়ে গেল, আমাদের সেই পেজে আসবেন, দেখবেন এবং অবশ্যই লাইক দিবেন। এবং আবারও বলছি, খহিদুল্লাহ ছবি আপাতত এখানে ছবি একটা আছে, কিন্তু আরও ছবি যেসব আপনারা ছবি দেখতে চান রহস্য, অবশ্যই ছবিগুলো আছে। আর অনেকেই বলছিল যে এই প্রোগ্রামটি কিভাবে ডাউনলোড করবে, এবং কালকে সন্ধ্যা পর আপনারা ট্রাই করবেন, যেটা হচ্ছে www.dhakafm904.com, এখানে গেলেই আমাদের ডাউনলোড লিঙ্ক থাকবে এবং সেখান থেকে ডাউনলোড করে নেবেন কালকে সন্ধ্যার পরে। আর আমার অনেক এসএমএস ছিল, আমি অনেকগুলো পড়তে পারিনি, তারপর অফ ইয়ারে পড়বো। এর মধ্যে ফেসবুকেও অনেকে আমাদের সাথে রয়েছিল, কি শুনাইলা মুকুল ভাইয়া, খুবই ভয় লাগছে। তারপর সারাত বলেন, খুব মজা পাচ্ছি। ওকে, সবকিছুর একটা শেষ আছে, আমরা প্রোগ্রাম শেষ হয়ে যাবে, তবে আপনাদের এই আগ্রহটা আমাদের ভালো লেগেছে। সারাত না শোনালেও প্রতি শনিবার যত যেন রাত 11টা থেকে 2টা পর্যন্ত আপনাদের শোনাতে পারি, সেই চেষ্টা করব। ওকে, এবং আমরা এখন আমরা অনুষ্ঠানের শেষে চলে আসছি, যে আমাদের আজকের আমাদের প্রোগ্রামের প্রডিউসার সাদেক সামি কথা বলেছিলেন খহিদুল্লাহর ছেলের সঙ্গে। আমরা সাদেক সামির সেই কথোপকথন খহিদুল্লাহ ছেলের সাথে আমরা সেটা শুনে ফিরে আসছি। শুনতে থাকুন ঢাকা এফএম এবং অন্ধকারের গল্প।
হ্যালো, জলিল বলছিলেন?
হ্যাঁ জলিল,
আমি ঢাকা এফএম থেকে সামি বলছিলাম।
হ্যাঁ বলেন।
আচ্ছা, আপনি আজকে আসতে যাচ্ছেন, মানে সমস্যাটা কি, মানে ঠিক কি কারণে, আমার কি একটু বলতে পারবেন?
আমার কারণ আর কি, আমি
আপনার বাবা তো খলিলুল্লাহ, তো ওনার সম্পর্কে একটু আমাদের এফএম এ এসে একটু কথা বললেন, মানে এটার সমস্যা কি, এলাকা সবাই জানলে আপনাদের পরবর্তীতে প্রবলেম হইতে পারে, ব্যাপারটা কি এরকম যে আপনার বাবা?
আমি চাচ্ছি কেউ না জানুক, আমি চাচ্ছি কেউ না জানুক, যেটা জানছে জানছে,
মানে এটা আর আপনি কাউকে জানাতে যাচ্ছেন না?
হ্যাঁ, এটা আমি কাউকে জানাতে চাচ্ছি না, পিছনে আর ফিরে তাকাইতে চাইছিলেন আর কি, সামনে দিন কতটা কেমন আসতেছে সামনে নিয়ে ভাবতেছে, আমি পিছনে আর ভাবতেছি না, আর চাচ্ছি না ভাবতে।
আচ্ছা, মানে এটা কি জানলে সমস্যা হয়, আপনাদের এরকম প্রবলেম হয়েছিল এর আগে?
সমস্যা বলতে, সমস্যা তো হইতেছে আর হয়ে আসছেই, আমাদের জীবনে সমস্যার কতটুক যেটা গেছে এতে সমস্যা হয়েছেই, তো সমস্যা হয়েছে বিধায় বলতেছি যে আর কোন সমস্যা যেন সামনে আর না হয়, এর জন্য আমি চাচ্ছি ওইটা নিয়ে আর ভাববে না।
আচ্ছা, কি ধরনের সমস্যাগুলো বলবেন আমাকে?
কি ধরনের সমস্যা, এখন তো আমার অত কথা বলার সময় নাই, কারণ আমি আরেকজনে আর যে জায়গায় জব করি, আরেকজনের চাকরি করি,
জানতে চাচ্ছে
বলতে যে ওই আমার যে পিছের রেকর্ডটা ওইটা তো অনেক খারাপ, মানে অন্য অন্য জীবন কাহিনী মানুষের ভালো হয় আরো খারাপ হয়, কিন্তু আমার খারাপটা অনেক মানে উল্লেখযোগ্য খারাপ, তার জন্য আমি চাচ্ছি না পিছের টাকাইতে।
মানে এটা কি আপনাদের ফ্যামিলিতে সমস্যা হয়, যেমন আপনি কারোর সাথে মিশতে যান তখন অনেকে আপনাকে কোটা দেয়?
ফ্যামিলিতে সমস্যা হয় বলতে না, এখন আর সমস্যা নাই, কিন্তু ফ্যামিলির সবাই জানে, আর আমার যে ফ্রেন্ড অ্যাঙ্গেল আছে তারাও সবাই জানে, আর আমার ফ্যামিলির যত ইয়ে আছে তারা সবাই জানে, মানে এমনি সমস্যা বলতে আমি আর চাচ্ছি না আর কি, এটাই বড় কথা। তার ফ্যামিলির সাথে আমি কথা বলছি, তারা বলছে না এটা আর হয় না, এটা আর যাওয়ার দরকার নাই, তো তাদের উপর আর কিছু আমি করতে পারবো না।
আচ্ছা, আপনার আম্মুর সঙ্গে আপনি কথা বলছেন এই ব্যাপারে?
হ্যাঁ, আম্মুর সাথে কথা বলছি, আম্মু আগের থেকে পছন্দ করে না, তো এখন আবার আমি এটা নিয়ে জড়াইছি বলতে এটা জিজ্ঞেস বলছি আমি, সে বলছে না এটা যাওয়া হবে না, আর আমিও যাবো না, তুমি গেলে যেতে পারো, আর আমি বলছি না ওখানে
আপনার বাবা কত সালে মারা যান এটা কি আমাকে একটু বলা যাবে?
ওষুধ তো আমি এত বুঝেছিলাম না, আর আমাদের ফ্যামিলি শিক্ষিত, আমি তার শিক্ষিত হলাম, ফেলবো যাবো ধরো 10 বছর আগে, মিনিমাম 10 বছর হবে, তো ওই সময় 10 বছর আমার জন্য খারাপ ছিল, আর এত কিছু মেনটেন করার মতো, এত কিছু ভাবার মতো সময় আমার ছিল না, এত কিছু আমি ভাবি নাই। তো এখন যে 10 বছরটা চলতেছে, এই 10 বছরটা আমি নিজের নিজে চিন্তাছি যে আমার কেমন যাইতেছে আর কেমন যাবে, কি সামনে কেমন আছে এইটাই, আর গেছে যে 10 বছর ওইটা আমার বুঝার মতো না, আমি বুঝি না, সবুজ বললি চলে।
উনি যখন মারা যান তখন কি উনি অসুস্থ, কোন অসুস্থতার কারণে মারা যান এরকম ছিল না? সুস্থই ছিল,
অসুস্থ
কি হয়েছিল ওনার, মানে কি রোগটা আসলে কি, কি রোগে মারা গেলেন, কি রোগ হয়েছিল? আপনাদের আশেপাশে আমরা শুনছি যে এলাকা সবাই একটু উনাকে ইয়া করতো, ছোট করে দেখতো, তারপরে আপনার কোন দোকানদার বা কেউ উনি আজিমপুর কবরস্থানের সামনে উনি বসতেন?
না না, কেউ ছোট করে দেখতেন না, কেন উনি খুব ভদ্রলোক ছিল আর অনেক নির্ঝুক ছিল, মানে কারোর সাথে কথা বলতো না, আর উনি কথাটা খুব খুব বলতো, কথা পছন্দই করতো না, মুখে চুপচাপ থাকতো, চুপচাপ বসে থাকতো, ওনার কামি ছিল চুপচাপ থাকা, ওর সাথে কথা বলতো না, কথা বলতেও পারতো না।
আপনারা তো 3 ভাই 1 বোন ছিলেন, তো উনি তো ফ্যামিলি, বাবা হিসেবে উনি কেমন ছিলেন, আপনাদের কেমন আদর করতেন, আপনাদের টেক কেয়ার করতেন কিরকম?
এটা আমি বললে হবে না, আমার এলাকার মানুষ আছে তারা বললে, এটা আমার বাবা সবচেয়ে বেস্ট ছিল আমাদের এলাকার ভিতরে, খুবই ঠান্ডা, মানে কি বলবো, তার সাথে তুলনা হয় না, উনি কি ধরনের ছিল।
আপনার বাবা কি কখন আপনাদের বেড়াতে নিয়ে যেতেন?
হ্যাঁ, আমি আমি ঘুরতাম সবচেয়ে বেশি, আমি আব্বার সাথে বেশি ছিলাম, আর এছাড়া কেউ যেত না,
আমার ছোট বোনকে আমার পছন্দ করতো, সবার ছোট
না না, আমি আমার বড় ভাই আছে, ছোট ভাই আছে আর ছোট বোন।
আপনার বাবার সঙ্গে কি আপনি সবচেয়ে বেশি ঘুরতে যেতেন?
হ্যাঁ, সবচেয়ে বেশি আমি সময় দিতাম ঘুরতে।
আচ্ছা আচ্ছা, তো আপনার বাবার আরেকটা উনি বিয়ে করছিলেন, এরকম কোন তথ্য কি আপনি জানেন, বা ওনার কি ছেলে মেয়ে ছিল নাকি? মানে এটা কি সত্য, আপনার বাবার আগেও একটা বিয়ে করছিলেন, ওই ঘরে একটা ছেলে বা মেয়ে আছেন, এটা কি জানেন এরকম কিছু, এটা কি সত্য না মিথ্যা?
ওইটার বিষয়ে তো আমার অত জানা নেই, তো আমি বলতে পারলাম, আমি বললাম না একদিন দেখছি, ওইটা নিয়ে আমি বেশি একটা টেনশন করি না, মানে ওইটা আমি বলতে না পারাটাই বেশি ভালো মনে করি, আমি বোনায় বলতে পারবো না, কারণ আমি একদিন দেখছিলাম, তাও আবু দেখেনি, আরেকজন দেখেছে।
আচ্ছা
শুন না,
আচ্ছা তো উনাদের সাথে কি আপনাদের কোনো যোগাযোগই নেই?
না না না, কারোর সাথে যোগাযোগ নেই, আমার ছাড়া আমাদের ফ্যামিলি, মানে আমার এই চার ভাই বোন আর আম্মু ছাড়া, আব্বু ছাড়া, এই ছাড়া আমরা আউট কারোর সাথে কোনো যোগাযোগ এই পর্যন্ত হয় নাই, আর আশাবাদ আর হবে না, আর এটা নিয়ে টেনশন করি না যে যোগাযোগ হলে ভালো হবে কি খারাপ হবে।
আচ্ছা আচ্ছা, আরেকটা একটু জানি যে এই যে যখন কেউ জানেন যে আপনার বাবার নাম খলিলুল্লাহ, আপনি খলিলুল্লাহ একজন ছেলে, তো আপনি মনে করেন আপনারও তো একটা লাইফ আছে, আপনার একটা ফ্রেন্ড সার্কেল আছেন, একটা বন্ধু আছেন, বন্ধুর বাইরে আপনি হয়তো বা কাউকে ভালোবাসেন, কাউকে বিয়ে করতে চান, তো এটা কি আপনার জীবনে কোনো প্রভাব ফেলে, যে এরকম যখন একটা কেউ জানে তখন আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, বা কারো সাথে আপনি প্রেম করতে যাবেন সে আসলে আপনার সাথে প্রেম করতে চায় না, এরকম কোন ঘটনা?
প্রভাব ফেলে না, আবার ফেলে, আর আমার মানে যে এখন তো আমরা বুঝি, যে আমরা 4-5 জন ফ্রেন্ড ছোট থেকে বড় হয়েছি, এখন আমরা বুঝি যে কষ্টটা কি, আর ওসম হ্যাঁ আমার বলতো অনেক মানুষ, কিন্তু আমি মানে প্রভাব ফেলতে বলতে একটা মানুষ, একজন আব্বুর নামে আরেকজন লোক একটা কিছু বলা, এটা খারাপ না ভালো আপনি নিজেই জানেন, আর আমার কষ্ট তো অবশ্যই, আর যে কাজটা করতে এটা তো বিশ্বাস যাওয়ার মতো না, আমি বিশ্বাস করিও না, তার জন্য ওইভাবে আমি কিছুটা ভাঙিও না, আর অপমান ভাবে কিছুটা ভেঙে পড়তাম আগে, এখন কেউ বলে না, এখন কেন এখানের মানুষ সবাই জানে তার সম্বন্ধে, কিন্তু এটা একটা গুজব, এটা আমি নিজে জানি।
আচ্ছা, এই পুরো ব্যাপারটা কি একটা গুজব ছিল?
হ্যাঁ, এটা 100%, এটা 100% এটা গুজব, এটা একটা ধরতে গেলে ফাইজ জানি, এটা হয় না, এটা কোনোভাবে হয় না, আমার আব্বু বলে কথা না, আর উনি একটা মানুষ, ওনার সাথে আমি অবশ্যই চলে ফেরা করছি যাবো 10 বছর, আরো মানুষ আছে তারা 10-15 বছর ধরে দেখতেছে ওনারে, তো এমন কোন ওনার মধ্যে কোন ভাব দেখা যায়নি যে মানে এই ধরনের একটা সৃষ্টি। আর আমাদের দেখেন 4 ভাই বোন, তো যদি এমন কিছু হতো তাহলে আমার আম্মু তার সাথে সংসার করার মতো মন মানসিকতা ছিল না, আর আমার আম্মু তার সাথে সংসার করতো না, আমরা 4-5টা ভাই বোন হতামও না। এমন যদি তার মন মানসিকতা থাকতো তাহলে আমরা কিভাবে হতাম, এটাই আমার প্রশ্ন মানুষের কাছে।
মানে এর আগে তো উনি আসলে সুস্থ হয়ে পাবনা হসপিটাল থেকে উনি সুস্থ হয়ে আসেন আর কি, তো এর আগে কি এরকম ছিলেন নাকি সুস্থ হওয়ার পর তো উনি ভালো হয়ে গেছিলেন, তখন তো আপনার দেখারও কথা না?
আম্মুর সাথে আমি যেটা শুনছি আম্মুর থেকে আর আব্বুর থেকে আর আমার ওই দাদি দাদি তারা মারা গেছে তাদেরকে শুনছি, চাপবই ধরনের ছিল না। আর এটা আপনার অসুস্থতা তার বোধ হয় অনেক আগের থেকে, আমরা আমার আম্মু আব্বুর সাথে আসার আগের থেকে বোধ হয় অসুস্থতা।
এখন কি কারোর সাথে প্রেম করেন, আপনার সঙ্গে কারোর রিলেশন আছে?
আমি কদিন আগে বলছি আর আপনাদের এফএম এ যাওয়ার বিষয়টা ওকে বলছি, বিশেষ করে ওই আমাকে বলছে এটা তুমি ভুলেও যাও না, ওই আমাকে মানা করছে এই বিষয়টা নিয়ে। আমি কালকে কথা বলছি ওকে, আমি বাসায় দেখে ওর পাশে যে ওর সাথে আমি কথা বলছি, বলছে যে এফএম এ তুমি যাও না, এখানে বুঝতে তো পারো না একটা মেয়ে ইয়াং মানুষ সে কতটা যদি আরো জানা জানা হয়, বলছে যে তোমার যেটা ভালো মনে করো, আমার একলা ভালো দেখতে হবে যেটুকু আমার জীবন সঙ্গী হবে আরো ভালো আমার দেখতে হবে, সব ভালো মিলিয়ে যেটা বিবেচনা করলাম ওইটা আমার দাঁড়ায় যে আমার না যাওয়াটাই ভালো।
আচ্ছা, কথা না বলাটাই ভালো।
হ্যাঁ, মানে এই বিষয় নিয়ে না যাওয়াটাই ভালো, অতীত তো সবার ভালো হয় সবার খারাপ হয়, কিন্তু আমার অতীত এত খারাপ যেটা আমি নিজে লজ্জিত, আর লজ্জিত বলতে যে আমি বিশ্বাস করি না কথাটা, তারপরও আমার অনেক এখন যে লাইফটাকে আছে আমার পিছে খুব খারাপ গেছে, তো এখন আমার মনে হয় ভালো আসতেছে, তো আমি চাচ্ছি না যে মানে এই ধরনের আর কোনো মাথা ঘামাতে, এটাই সবচেয়ে বড় কথা।
আচ্ছা, এখন তো মনে করেন আপনার বাবা মারা যাওয়ার পরে আপনাদের যে এখন ফ্যামিলি, এখন আপনি তো 3 ভাই আপনারা কাজ করতেছেন, আপনার বোন আছেন, একটা বাসা ভাড়া নিয়ে করতেছেন, আপনাদের মানে মোটামুটি কি আপনারা কি মধ্যবিত্ত মোটামুটি ফ্যামিলিটা চলতে পারতেছে, মানে কষ্ট বা কষ্টের সেই জীবনটা কি আপনার ফেলে আসছেন নাকি এখনো আপনাদেরকে কষ্টে তাড়া করছে?
না, যে কষ্টটা জীবনটা ফেলে আসছে ওটা অনেক কষ্ট, ওটা কষ্ট বোঝানোর মতো না, আর ওটা কেউ বুঝবে না যে কষ্টটা কতটুকু, কষ্টটা খুবই বড়, কিন্তু ওই হিসাবে আমরা এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি, তো সবাই চাই একটু ভালো থাকতে, যতটুকু ভালো আছি ভালো খেলে সমান আছি, তো চাচ্ছি কিছু আগাইতে কিন্তু পারতেছি না, সমস্যা তো অবশ্যই এটা তো জানেনই বিষয় কি সমস্যা হইতে পারে।
আচ্ছা, মানে দারিদ্রতার সম্বন্ধে একটু জানতে চাচ্ছি, আপনাদের কি মোটামুটি 3 বেলা এখন চলতে পারতেছেন যেহেতু আপনার 3 জনই কাজ করতেছেন? আচ্ছা, এইভাবে চলতে পারতেছেন আপনার মোটামুটি এখন পর্যন্ত?
হ্যাঁ, সুন্দরভাবে চলতে পারতেছি, কষ্ট তো অবশ্যই হচ্ছে, কষ্টটা তো সঙ্গীটা করে আনিছি, যে জনগণ খুশি তারপর থেকে কষ্টটা যে সঙ্গী করছি, তো এই সঙ্গী করে কষ্টটা নিয়ে এখনো আছি, তো আল্লাহ কবে উঠায় কষ্ট থেকে এটা আমি নিজে বলতে পারি না, কষ্ট এখনো আছে, মানুষ কষ্ট ছাড়া তার মানুষ হয় না দুনিয়ায় কম বেশি, কিন্তু আমাদের আমাদের সিন্ধনির মানুষের একটু বেশি এই আর কি।
আচ্ছা, তা আপনারা কি আপনার কি পড়াশোনা কি আপনার 3 ভাই করতে পারছিলেন নাকি দারিদ্রতার জন্য আপনার
পড়াশোনা করছে? না না, আমি করতে পারি না, আমি করতে পারি না, যেমন আমি আপুর সাথে বেশি ছিলাম, বড় ভাই করছে আর ছোট বোন পড়তেছে, আর ছোট ভাই পড়ে না, ওই দুষ্ট ছিল অনেক আমার থেকে বেশি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, দুষ্ট ছিল। আপনার বড় ভাই কি বিয়ে করছেন?
না না, বিয়ে করে নেই, কথা বোধহয় চলতেছে।
আচ্ছা, বিয়ে, তারপরে তো আপনি বিয়ে করবেন তাই না?
না, আমার দেরি আছে, ভাইয়ার যাব 2-3 বছর পরে আমি করবো, আমার এখনো দেরি।
আচ্ছা, তো আপনার যে এখন গার্লফ্রেন্ড, তো আপনার গার্লফ্রেন্ড কি কখন আপনাকে এই ব্যাপারটা নিয়ে খোঁটা দেয় বা বলে যে তোমার বাবা এরকম ছিল?
না না, তা তো প্রশ্নে আছে না, ওই জীবনে না, ও আমাকে এইসব বিষয়ে না কোনো কথা বলে না, আমি ওকে মাঝে মধ্যে বলি কিন্তু আমাকে ধমকায়, বলে যে আরেকদিন এইসব কথা নিয়ে বললে চলে যাবে, পাত্তাই দিতেছেন আর কি, মানুষের জীবন হয় বলে মানুষের জীবনে এমন কিছু হইতেই পারে, এটা অস্বাভাবিকের কিছু নাই।
মানে আপনাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করে তাই তো? আচ্ছা, আপনার মা কি এটা এই ব্যাপারটা নিয়ে যখন কেউ আপনাদের আশেপাশের লোকজন আপনার মাকে এসে বলে যে আপনার হাজবেন্ড তো এরকম ছিল, তো আপনার মা কি খুব কষ্ট পায় বা আপনার মার মধ্যে তখন ফিলিংটা কি হয়, বা আপনাদের সঙ্গে কি আপনার মা গল্প করে কখনো এইসব ব্যাপার নিয়ে?
হ্যাঁ, কষ্ট তো অবশ্যই, কষ্ট তো আমি নিজেও পাই, আমাকে বলে যখন ছিলাম আরো 10 বছর আগে কুসুম আমাদেরকে বলতো, আমিও কষ্ট পাইতাম, কষ্ট পাওয়ার মতোই কথাটা, তাতে কষ্ট রে কষ্ট মনে করলে আর কিছু করে থাকবে না, তার জন্য আর কষ্ট মনে করি না, কেন এটা শুনতে শুনতে আর বলতে বলতে আমাদের ক্লাস হয়ে গেছে আর কি।
আচ্ছা, আপনার বাবা নাকি ওই আদিমপুর কবরস্থানে ওখানে উনি বসতেন আর কি? তো এটা উনি কত বছর মানে ওখান থেকে পাবনা মেন্টাল হসপিটাল থেকে আসার পর থেকে ওখানে থাকতেন এরকম? তখন তো আপনার অনেক ছোট, তাই না?
আমার কিছুটা খেলা আছে, ও না সরি, ওইটা আপনার পত্রিকা আসছিল যে আব্বুর সাথে আর আমার সাথে ছবি উঠানো, ওই পত্রিকাটা আসছিল যে দেখ তোর আব্বুর আর তোর ছবি আসে, ছবিটা দেখ। আমি দেখবো না, আমি কেঁদে দিছি কেন, কষ্ট বুকে, এর জন্য আমি আর এইসব ওর পরের থেকে আমি একদিন কাদার পরের থেকে আমি আর মিডিয়া কত পছন্দ করি না।
আচ্ছা আচ্ছা, আপনার মাও কি এরকম কান্নাকাটি করেন বাসায়?
না, আমাকে তো কেউ কিছু বলে না, আমি তো ওখানে যাই না, এখানে আসে না, আমি সবসময় বাসায় থাকে, সে ভাইরাই কম, সে আব্বুর মতো নিচুপ, একটু চুপচাপ থাকে, কারোর সাথে কথা কম বলে।
মানে আপনার মুখে মাঝে মধ্যে একটু কান্নাকাটি করে এইসব ব্যাপারগুলো নিয়ে, যে কেন এরকম হইলো ফ্যামিলি
নিয়ে
কান্নাকাটি করে কিনা, যে কেন এরকম হইলো, কেন লোকজন এরকম বলে? জলিল, আপনাকে অনেক ধন্যবাদ অন্ধকারের গল্প অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আর আজকে রাত ঠিক 11টায় আমাদের এই অন্ধকারের গল্প অনুষ্ঠানটি অন এয়ার হবে। আপনি কিন্তু ইচ্ছে করলে, আপনি কিন্তু চাইলে আমাদের সেই প্রোগ্রামে সরাসরি কানেক্ট হতে পারেন, আমরা আপনাকে চেষ্টা করব সেই প্রোগ্রামে সরাসরি কানেক্ট করার জন্য। যদিও আজকে আপনি আমাদের প্রোগ্রামে লাইভ আসতে চাননি, কিন্তু আমরা চেষ্টা করব প্রোগ্রাম চলাকালীন আপনাকে কানেক্ট করার জন্য। জলিল, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাকে কানেক্ট করার জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ঢাকা এফএম সুযোগ হইতে 1:53 এবং একদমই শেষ পর্যায়ে, এবং আমরা চেষ্টা করছি, আমরা ডক্টর আইফের সাথে আমরা সৌদিতে যোগাযোগ করার চেষ্টা করছি, শেষ পর্যায়ে আমরা তার সাথে একটু কথা বলতে চাই। ওকে, এর মধ্যে যারা ফেসবুকে আমাদের সাথে রয়েছিল তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং খলিলের ছেলের কথা শুনলাম, এবং খলিলের ছেলেকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে, এবং সে আজকে বলেছিল যে আমাদের সাথে জয়েন করতে চায়। ফোনে কথা, কিন্তু আমরা ফোন করছিলাম কিন্তু সে ফোন ধরছিল না, এই কারণে তাকে আমরা নিতে পারিনি। তারপরেও তার প্রতি শুভকামনা রইল, এবং সে একটা মেয়েকে পছন্দ করে, তাদের আগামী জীবন অনেক সুন্দর হোক, তাদের জীবনটা সুন্দর হোক, আমরা সেই প্রত্যাশাই করি। আর খহিদুল্লাহর অনেক ছবির কথা বলছেন, আমরা কিছুক্ষণের মধ্যে ফেসবুকে খহিদুল্লাহর অনেক ছবি আমরা পোস্ট করব এবং আপনারা অবশ্যই সেগুলো দেখতে পারবেন। ওকে, আর আমরা পেয়ে গেছি শুধু সৌদি আরব থেকে, আমরা এতক্ষণ যার জন্য এই প্রোগ্রামটা অনেক সুন্দর হল, অনেক কষ্ট করে আমাদের সাথে জয়েন করেছেন, ডক্টর আরিফের কাছে চলে যাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ, ভালো আছেন? অনেক ধন্যবাদ যে আপনি আমাদের অনেক সহায়তা করেছেন, এবং আপনার মাধ্যমে অনেক অসংখ্য লিসেনার শুনতে পারলো এই গল্পটা। আমার সময় খুবই কম, আপনি যদি সংক্ষেপে কিছু বলতেন, কিংবা আপনি যদি কোনো সহযোগিতার কথা কিছু বলতেন, আমাদের সবাই শুনতে চাচ্ছি আমরা।
জি, আমি আপনাদের আমি ড্রাইভ করতেছিলাম দাম্মাম থেকে রিয়াদ, 500 কিলোমিটার, প্রায় 450 কিলোমিটার।
আচ্ছা,
আমি ওই সময় ড্রাইভ করতে করতে আপনাদের এই পুরো ঢাকা এফএম এর প্রোগ্রামটা শুনছিলাম।
আচ্ছা,
মানে ইট ওয়াজ ইন্টারেস্টিং, সবগুলি ভালো লাগছে আমার। আমি শেষে আপনার ওই যে খলিলের ছেলের কাহিনী বললাম, ওটা আমাকে খুব টাচ করেছে, যে ওদের অনেক সাফার করেছে ওরা, যদিও আমি তো রিপোর্টার হিসেবে একটা রিপোর্ট মানুষ করতেই পারে, একটা মানুষ যদি খুন করে ফেলে এবং রিপোর্টে কোন রিপোর্টার রিপোর্ট করার পরে তার যদি ফাঁসি হয়, যেমন বিশ্বজিতের ঘটনা ঢাকায় যেটা ঘটলো, সেটা যে রিপোর্টার রিপোর্ট করলেন তার জন্য যে ন্যাক্কারজনক অবস্থানগুলো সৃষ্টি হয়েছে, এখানে রিপোর্টারের কি দোষ থাকতে পারে? এই জন্য আমি যখন চিন্তা করি যে খলিলুল্লাহর রিপোর্ট তো ইট ওয়াজ এ রিপোর্ট, এটা তো সব দিক দিয়ে এটা একটা মানে ডকুমেন্টেড একটা অফিসিয়াল রিপোর্ট, সেখানে ওর ফ্যামিলি সাফার করেছে, এটা ওই আমি বলবো ওই বিশ্বজিৎ মাকা একটা ঘটনার মতোই, এটাও একটা ঘটনা, কিন্তু আমার সহানুভূতি খুব খুবই কষ্ট লাগছে ওদের জন্য, স্পেশালি ওর যে স্বপ্ন ওর গার্লফ্রেন্ডকে নিয়ে যে একটু আগে সাক্ষাৎকার দিল, আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় ওদের ফ্যামিলি যে এত কষ্ট করেছে আমি জানতাম না, আমি তো আগেও হেল্প করেছি খলিদুল্লাহকে। আমি ঢাকা FM এর এই প্রোগ্রামটাকে এর মানবিক দিকটা চিন্তা করে আমি ভাবলাম যে আমি ওদেরকে কিছু সাহায্য করবো। আপনি এই চ্যানেলের মাধ্যমে আপনি জানিয়ে দেন যে ওদের পরিবারের জন্য আমি 1,00,000 টাকা আমি ওদেরকে পাঠাচ্ছি।
চমৎকার চমৎকার চমৎকার,
ওদের ফ্যামিলিকে আপনি বলে দিবেন আমি এক সপ্তাহের মধ্যে আমি অ্যারেঞ্জ করছি, ঢাকাতে আমি পাঠাচ্ছি, আমার কেউ একজন পৌঁছিয়ে দিবে আপনাদের সঙ্গে, আমি স্বামীর সঙ্গে যোগাযোগ করবো, তার কাছে টাকাটা পৌঁছিয়ে দিবে। আমার মনে হয় আপনারা ওই জলিলকে FM চ্যানেলে নিয়ে আসেন
আমাদের অফিসের পক্ষ থেকে।
জি জি, এটা আমি আমি ফিল করছি। আর আমি দেখি আমার যারা বন্ধু বান্ধবরা আমাদের ব্যাচে যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ওদের পরিবারকে কিছু হেল্প করতে পারলে, আমাদের সব বন্ধু বান্ধবরা খুব ভালো পজিশনে আছে পৃথিবীতে বিভিন্ন জায়গাতে।
আমি যেটা বলতে চাই যে খলিলুল্লাহ ছেলের সাথে আমরা ঢাকা FM এর মাধ্যমে সরাসরি আপনাকে আমরা কন্টাক্ট করে দিব। অনেক ধন্যবাদ, অনেক 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 শুভকামনা রইল আপনার প্রতি। যাক, আমরা শেষ পর্যায়ে ডাক্তার আরিফকেও পেলাম সৌদি আরবে, এবং আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং প্রোগ্রামের একদমই শেষ পর্যায়ে শেষ বলতে পারেন যাওয়ার বেলা কতগুলো কথা যে অবশ্যই অন্ধকারের গল্প শুনবেন, এবং আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে প্রোগ্রাম আরো সুন্দর সুন্দর বিষয় নিয়ে। আর যেটা বলতে চাই যে আমাদের আপনার যদি মনে কোনো টপিক কিংবা কোনো বিষয় অন্ধকারের কোনো বিষয় আপনি জানতে চান কিংবা চান যে এরকম একটা প্রোগ্রাম করতে, অবশ্যই আমাদেরকে মেইল করবেন og@dhakafm904.com। আর ফেসবুকে যে পেজটা রয়েছে সেখানে আমরা প্রোগ্রাম শেষ হয়ে গেল আপনি ফেসবুকে সেই পেজে যাবেন, আমরা কিন্তু অসংখ্য খলিলুল্লাহ ছবি আমরা একটু পর পোস্ট করব facebook.com/dhakafm90.4। আমি সময়ের জন্য অনেকের কমেন্টস পড়তে পারিনি কিন্তু সবাইকে শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এর মধ্যে আমাদের প্রিন্স শাকিল ডক্টর আরিফকে ধন্যবাদ জানিয়েছে, অনেকেই জানিয়েছে। তা সবাইকে বলতে চাই যে না পড়লো অফ ইয়ারে সব পড়বো এবং ক্ষমা চেয়ে নিচ্ছি, তবে আপনাদের এই অংশগ্রহণটা আসলে একদমই অন্যরকম একটা ব্যাপার এবং অনেক অসংখ্য SMS ছিল আমি সবগুলো পড়তে পারিনি। আর সেই সাথে আজকে সামিকে অনেক ধন্যবাদ দিচ্ছি, আমাদের প্রতিবেদক তারেক আহমেদকে অনেক ধন্যবাদ দিচ্ছি, আমাদের সাউন্ড টিমে যারা ছিল পুরো টিম সবাই অনেক কষ্ট করেছে সবাইকে অনেক ধন্যবাদ, এবং সেই সাথে সবচেয়ে বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে, কারণ আপনাদের জন্য এই প্রোগ্রাম এবং আপনারা শুনছেন বলেই কিন্তু এতক্ষণ সবকিছু করলাম কিংবা বললাম। যাই হোক, আমি মুকুল আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আবারও কথা হবে রাত 10:30। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঢাকা FM এর সাথেই থাকুন। আপনাদের সবার প্রতি শুভকামনা রইল, আর সবাইকে অনেক 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 ধন্যবাদ। This track was downloaded from fusionbd.com.